আমাদের ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের নূতন নিয়ম। মথি লিখিত সুসমাচার, প্রথম অধ্যায়।
প্রভু যীশু খ্রিস্টের বংশ তালিকা। তো দাউদের বংশের, এবং দাউদ অব্রাহামের বংশের লোক। যীশু খ্রিস্টের বংশের তালিকা এই: অব্রাহামের ছেলে ইসহাক, ইসহাকের ছেলে জাকব, জাকবের ছেলে যিহুদা ও তার ভাইয়েরা, যিহুদার ছেলে পেরস ও সেরহ, তাদের মা ছিলেন তামর, পেরসের ছেলে হিস্রন, হিস্রনের ছেলে রাম, রামের ছেলে অম্মিনাদব, অম্মিনাদবের ছেলে নাহশন, নাহশনের ছেলে সলোমন, সলোমনের ছেলে বোয়স, তার মা ছিলেন রাহব, বোয়সের ছেলে ওবেদ, তার মা ছিলেন রুত, ওবেদের ছেলে যিশয়, যিশয়ের ছেলে রাজা দাউদ, দাউদের ছেলে সলোমন, তার মা ছিলেন উরিয়ের বিধবা স্ত্রী, সলোমনের ছেলে রাহবিয়াম, রাহবিয়ামের ছেলে ওবিয়, ওবিয়ের ছেলে আশা, আশার ছেলে জিহোশাফট, জিহোশাফটের ছেলে জোরাম, জোরামের ছেলে উশিয়, উশিয়ের ছেলে যোথম, যোথমের ছেলে আহস, আহসের ছেলে হিস্কিয়, হিস্কিয়ের ছেলে মনসি, মনসির ছেলে আমন, আমনের ছেলে যোশিয়, যোশিয়ের ছেলে জিকনিয় ও তার ভাইয়েরা। ইসরায়েল জাতিকে বাবিল দেশে বন্দী হিসাবে নিয়ে যাবার সময় এরা জীবিত ছিলেন। জিকনিয়ের ছেলে শেলটিয়েল ইসরায়েল জাতিকে বাবিলে বন্দী করে নিয়ে যাবার পরে এর জন্ম হয়েছিল। শেলটিয়েলের ছেলে সরুব্বাবিল, সরুব্বাবিলের ছেলে অবিহুদ, অবিহুদের ছেলে ইলিয়াকিম, ইলিয়াকিমের ছেলে আসর, আসরের ছেলে সাদক, সাদকের ছেলে আখিম, আখিমের ছেলে ইলিহুদ, ইলিহুদের ছেলে ইলিয়াসর, ইলিয়াসরের ছেলে মত্তন, মত্তনের ছেলে জাকব, জাকবের ছেলে জোসেফ, ইনি মরিয়মের স্বামী। এই মরিয়মের গর্ভে যীশু, যাকে খ্রিস্ট অর্থাৎ মসীহ বলা হয়, তার জন্ম হয়েছিল। এভাবে অব্রাহাম থেকে দাউদ পর্যন্ত 14 পুরুষ। দাউদ থেকে বাবিলে বন্দী করে নিয়ে যাবার সময় পর্যন্ত 14 পুরুষ। বাবিলে বন্দী হবার পর থেকে খ্রিস্ট পর্যন্ত 14 পুরুষ।
প্রভু যীশু খ্রিস্টের জন্ম। যীশু খ্রিস্টের জন্ম এভাবে হয়েছিল। জোসেফের সঙ্গে যীশুর মা মরিয়মের বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু তারা একসঙ্গে বাস করবার আগেই পবিত্র আত্মার শক্তিতে মরিয়মের গর্ভ হয়েছিল। মরিয়মের স্বামী জোসেফ সৎলোক ছিলেন, তিনি লোকের সামনে মরিয়মকে লজ্জায় ফেলতে চাইলেন না, এই জন্য তিনি গোপনে তাকে ছেড়ে দেবেন বলে ঠিক করলেন। যখন জোসেফ এইসব ভাবছিলেন, তখন প্রভুর এক দূত স্বপ্নে দেখা দিয়ে তাকে বললেন, দাউদের বংশধর জোসেফ, মরিয়মকে বিয়ে করতে ভয় করো না, কারণ তাঁর গর্ভে যা জন্মেছে তা পবিত্র আত্মার শক্তিতেই জন্মেছে। তাঁর একটি ছেলে হবে, তুমি তাঁর নাম যিশু রাখবে, কারণ তিনি তাঁর লোকদের তাদের পাপ থেকে উদ্ধার করবেন। এইসব হয়েছিল যেন নবীর মধ্য দিয়ে প্রভু এই যে কথা বলেছিলেন তা পূর্ণ হয়। দেখো, একজন কুমারী মেয়ের গর্ভ হবে আর তাঁর একটি ছেলে হবে, তাঁর নাম রাখা হবে ইম্মানুয়েল। এই নামের মানে হল আমাদের সঙ্গে ঈশ্বর। প্রভুর দূত যোসেফকে যেমন আদেশ দিয়েছিলেন, ঘুম থেকে উঠে তিনি তেমনই করলেন। তিনি মরিয়মকে বিয়ে করলেন, কিন্তু ছেলের জন্ম না হওয়া পর্যন্ত তাঁর সঙ্গে মিলিত হলেন না। পরে যোসেফ ছেলেটির নাম যিশু রাখলেন।
দ্বিতীয় অধ্যায়।
প্রভু যিশুর খোঁজে পণ্ডিতেরা। যিহুদিয়া প্রদেশের বৈতলেহম গ্রামে যিশুর জন্ম হয়েছিল। তখন রাজা ছিলেন হেরোদ। পূর্বদেশ থেকে কয়েকজন পণ্ডিত জিরুসালেমে এসে বললেন, যিহুদিদের যে রাজা জন্মেছেন তিনি কোথায়? পূর্বদিকের আকাশে আমরা তার তারা দেখে তাকে প্রণাম করতে এসেছি। এই কথা শুনে রাজা হেরোদ এবং তার সঙ্গে জিরুসালেমের অন্য সকলে অস্থির হয়ে উঠলেন। হেরোদ সমস্ত প্রধান পুরোহিত ও ধর্মশিক্ষকদের ডেকে জিজ্ঞাসা করলেন, মসীহ কোথায় জন্মগ্রহণ করবেন? তারা তাকে বললেন, যিহুদিয়ার বৈতলেহম গ্রামে তিনি জন্মগ্রহণ করবেন, কারণ নবী এই কথা লিখেছেন, যিহুদা প্রদেশের বৈতলেহম, যিহুদার মধ্যে তুমি কোনো মতেই ছোট নও, কারণ তোমার মধ্য থেকেই এমন একজন শাসনকর্তা আসবেন যিনি আমার ইসরায়েল জাতিকে ঠিক পথে চালাবেন। তখন হেরোদ সেই পণ্ডিতদের গোপনে ডাকলেন এবং জেনে নিলেন ঠিক কোন সময়ে তারাটা দেখা গিয়েছিল। তিনি পণ্ডিতদের এই কথা বলে বৈতলেহমে পাঠিয়ে দিলেন, আপনারা গিয়ে ভালো করে সেই শিশুটির খোঁজ করুন, তাকে খুঁজে পেলে পর আমাকে জানাবেন, যেন আমিও গিয়ে তাকে প্রণাম করতে পারি। রাজার কথা শুনে পণ্ডিতেরা চলে গেলেন। তারা পূর্বদিকে যে তারাটা দেখেছিলেন সেই তারাটা তাদের আগে আগে চলল। শিশুটি যেখানে ছিলেন সেই ঘরের উপরে এসে না থামা পর্যন্ত তারাটা চলতেই থাকল। তারাটা দেখে পণ্ডিতেরা খুব আনন্দিত হয়ে ঘরের মধ্যে ঢুকলেন এবং সেই শিশুটিকে তার মা মরিয়মের কাছে দেখতে পেলেন। তখন তারা মাটিতে উবুর হয়ে সেই শিশুটিকে প্রণাম করে ঈশ্বরের সম্মান দিলেন এবং তাদের বাক্স খুলে তাকে সোনা, সুগন্ধি ধূপ ও গন্ধরস উপহার দিলেন। পরে ঈশ্বর স্বপ্নে তাদের সাবধান করে দিলেন যেন তারা হেরোদের কাছে ফিরে না যান। তখন তারা অন্য পথে নিজেদের দেশে ফিরে গেলেন।
প্রভু যিশুর খোঁজে হেরোদ। পণ্ডিতেরা চলে যাওয়ার পর প্রভুর এক দূত স্বপ্নে যোসেফকে দেখা দিয়ে বললেন, ওঠো, ছেলেটিও তার মাকে নিয়ে মিশর দেশে পালিয়ে যাও, আর আমি যতদিন না বলি ততদিন পর্যন্ত সেখানেই থাকো, কারণ ছেলেটিকে মেরে ফেলবার জন্য হেরোদ তার খোঁজ করবে। তখন যোসেফ উঠে সেই ছেলে ও তার মাকে নিয়ে সেই রাতেই মিশরে রওনা হলেন। এবং হেরোদের মৃত্যু পর্যন্ত সেখানেই রইলেন। এটা ঘটল যাতে নবীর মধ্য দিয়ে প্রভু এই যে কথা বলেছিলেন তা পূর্ণ হয়। আমি মিশর থেকে আমার পুত্রকে ডেকে আনলাম। পণ্ডিতেরা তাকে ঠকিয়েছেন দেখে হেরোদ ভীষণ রেগে গেলেন। সেই পণ্ডিতের কাছ থেকে যে সময়ের কথা তিনি জেনে নিয়েছিলেন সেই সময়ের হিসাব মতো 2 বছর ও তার কম বয়সের যত ছেলে বৈতলেহম ও তার আশেপাশের জায়গাগুলোতে ছিল সকলকে মেরে ফেলবার আদেশ দিলেন। তাতে নবী জিরমিয়ের মধ্য দিয়ে এই যে কথা বলা হয়েছিল তা পূর্ণ হল। রামায় ভীষণ কান্নাকাটির শব্দ শোনা যাচ্ছে। রাহেল তার সন্তানদের জন্য কাঁদছেন, কিছুতেই শান্ত হচ্ছেন না, কারণ তারা নেই। হেরোদ মারা যাবার পর প্রভুর এক দূত মিশর দেশে যোসেফকে স্বপ্নে দেখা দিয়ে বললেন, ওঠো, ছেলেটি এবং তার মাকে নিয়ে ইসরায়েল দেশে ফিরে যাও। ছেলেটিকে যারা মেরে ফেলতে চেয়েছিল তারা মারা গেছে। তখন যোসেফ উঠে সেই ছেলেটি ও তার মাকে নিয়ে ইসরায়েল দেশে গেলেন। যিহূদিয়া প্রদেশে সেই সময় হেরোদের পরে তার ছেলে আরখিলায় রাজা হয়েছিলেন। এই কথা শুনে যোসেফ সেখানে যেতে ভয় পেলেন। পরে স্বপ্নে আদেশ পেয়ে তিনি গালিল প্রদেশে চলে গেলেন আর নাসরত নামে একটা গ্রামে গিয়ে বাস করতে লাগলেন। এটা ঘটল যাতে নবীদের মধ্য দিয়ে এই যে কথা বলা হয়েছিল তা পূর্ণ হয়, তাকে নাসরতীয় বলে ডাকা হবে।
তৃতীয় অধ্যায়।
বাপ্তিস্মদাতা যোহনের প্রচার। পরে বাপ্তিস্মদাতা যোহন যিহুদিয়ার মরু এলাকায় এসে এই বলে প্রচার করতে লাগলেন, পাপ থেকে মন ফিরাও, কারণ স্বর্গরাজ্য কাছে এসে গেছে। এই যোহনের বিষয়ে নবী যিশাইও বলেছিলেন, মরু এলাকায় একজনের কণ্ঠস্বর চিৎকার করে জানাচ্ছে, তোমরা প্রভুর পথ ঠিক করো, তার রাস্তা সোজা করো। যোহন উটের লোমের কাপড় পরতেন এবং তার কোমরে চামড়ার কোমর বাঁধনি ছিল। তিনি ফড়িং ও বনমধু খেতেন। জিরুসালেম সমস্ত যিহুদিয়া এবং জর্দন নদীর চারপাশের লোকেরা সেই সময় তার কাছে আসতে লাগল। এই লোকেরা যখন নিজেদের পাপ স্বীকার করল তখন যোহন জর্দন নদীতে তাদের বাপ্তিস্ম দিলেন। পরে যোহন দেখলেন অনেক ফরিসি ও সদ্দুকি বাপ্তিস্ম গ্রহণ করবার জন্য তার কাছে আসছেন। তিনি তাদের বললেন, সাপের বংশধরেরা, ঈশ্বরের যে শাস্তি নেমে আসছে তা থেকে পালিয়ে যাবার এই বুদ্ধি তোমাদের কে দিল? বেশ, তোমরা যে পাপ থেকে মন ফিরিয়েছ তার উপযুক্ত ফল তোমাদের জীবনে দেখাও। তোমরা আব্রাহামের বংশের লোক, এটা নিজেদের মনে বলতে পারার কথা চিন্তাও করো না। আমি তোমাদের বলছি, ঈশ্বর এই পাথরগুলো থেকে আব্রাহামের বংশধর তৈরি করতে পারেন। গাছের গোড়াতে কুড়াল লাগানোই আছে, যে গাছে ভালো ফল ধরে না তা কেটে আগুনে ফেলে দেওয়া হবে। মন ফিরিয়েছ বলে আমি তোমাদের জলে বাপ্তিস্ম দিচ্ছি, কিন্তু আমার পরে যিনি আসছেন তিনি আমার চেয়ে শক্তিশালী, আমি তার জুতা বইবারও যোগ্য নই। তিনি পবিত্র আত্মা ও আগুনে তোমাদের বাপ্তিস্ম দেবেন। কুলা তার হাতেই আছে এবং তার ফসল মারাবার জায়গা তিনি ভালো করেই পরিষ্কার করবেন। তিনি তার ফসল গোলাতে জমা করবেন, কিন্তু যে আগুন কখনো নেভে না, সেই আগুনে তুষ পুড়িয়ে ফেলবেন।
প্রভু যীশুর বাপ্তিস্ম। পরে যীশু বাপ্তিস্ম গ্রহণ করবার জন্য গালিল থেকে জর্দন নদীর ধারে জোহনের কাছে আসলেন। জোহন কিন্তু তাকে এই কথা বলে বাধা দিতে চেষ্টা করলেন, আমারই বরং আপনার কাছে বাপ্তিস্ম গ্রহণ করা দরকার, আর আপনি কিনা আসছেন আমার কাছে। তখন যীশু তাকে বললেন, কিন্তু এবার এরকমই হোক, কারণ ঈশ্বরের ইচ্ছা এভাবেই আমাদের পূর্ণ করা উচিত। তখন যোহন রাজি হলেন। বাপ্তিস্ম গ্রহণ করবার পর যীশু জল থেকে উঠে আসবার সঙ্গে সঙ্গেই আকাশ খুলে গেল। তিনি ঈশ্বরের আত্মাকে কবুতরের মতো হয়ে তাঁর উপরে নেমে আসতে দেখলেন। তখন স্বর্গ থেকে বলা হল, ইনি আমার প্রিয় পুত্র, এর উপর আমি খুবই সন্তুষ্ট।
চতুর্থ অধ্যায়।
পাপে ফেরবার চেষ্টা। এরপরে পবিত্র আত্মা যীশুকে মরু এলাকায় নিয়ে গেলেন, যেন শয়তান যীশুকে লোভ দেখিয়ে পাপে ফেরবার চেষ্টা করতে পারে। সেখানে ৪০ দিন ও ৪০ রাত উপবাস করবার পর যীশুর খিদে পেল। তখন শয়তান এসে তাকে বলল, তুমি যদি ঈশ্বরের পুত্র হও তবে এই পাথরগুলোকে রুটি হয়ে যেতে বলো। যীশু উত্তরে বললেন, পবিত্র শাস্ত্রে লেখা আছে, মানুষ শুধু রুটিতেই বাঁচে না, কিন্তু ঈশ্বরের মুখের প্রত্যেকটি কথাতেই বাঁচে। তখন শয়তান যীশুকে পবিত্র শহর জেরুসালেমে নিয়ে গেল এবং উপাসনা ঘরের চূড়ার উপর তাকে দাঁড় করিয়ে বলল, তুমি যদি ঈশ্বরের পুত্র হও তবে লাফ দিয়ে নিচে পড়ো, কারণ পবিত্র শাস্ত্রে লেখা আছে, ঈশ্বর তার দূতদের তোমার বিষয়ে আদেশ দেবেন, তারা তোমাকে হাত দিয়ে ধরে ফেলবেন যেন তোমার পায়ে পাথরের আঘাত না লাগে। যীশু শয়তানকে বললেন, আবার একথাও লেখা আছে, তোমার প্রভু ঈশ্বরকে তুমি পরীক্ষা করবে না। তখন শয়তান আবার তাকে খুব উঁচু একটা পাহাড়ে নিয়ে গেল এবং জগতের সমস্ত রাজ্য ও তাদের জাঁকজমক দেখিয়ে বলল, তুমি যদি মাটিতে পড়ে আমাকে প্রণাম করে তোমার প্রভু বলে স্বীকার করো তবে এসবই আমি তোমাকে দেব। তখন যীশু তাকে বললেন, দূর হও শয়তান, পবিত্র শাস্ত্রে লেখা আছে, তুমি তোমার ঈশ্বরকে প্রভু বলে স্বীকার করবে, কেবল তারই সেবা করবে। তখন শয়তান তাকে ছেড়ে চলে গেল আর স্বর্গদূতেরা এসে তার সেবা যত্ন করতে লাগলেন।
প্রভু যীশুর কাজের আরম্ভ। পরে যীশু শুনলেন যোহনকে জেলখানায় বন্দী করে রাখা হয়েছে। তখন তিনি গালিলে চলে গেলেন এবং নাসরত গ্রাম ছেড়ে সবুলুন ও নপতালি এলাকার মধ্যে সাগরপাড়ের কফুরনাহম শহরে গিয়ে রইলেন। এটা হল যাতে নবী যিশাইয়ের মধ্য দিয়ে এই যে কথা বলা হয়েছিল তা পূর্ণ হয়। সবুলুন ও নপতালি এলাকার সমুদ্রের দিকের জর্দনের অন্য পারের এবং অজিহুদীদের গালিলের যে লোকেরা অন্ধকারে বাস করত তারা মহা আলো দেখতে পেল। যারা মৃত্যুর দেশে মৃত্যুর ছায়াতে বাস করত তাদের কাছে আলো প্রকাশিত হল। সেই সময় থেকে যীশু এই বলে প্রচার করতে লাগলেন, পাপ থেকে মন ফিরাও, কারণ স্বর্গরাজ্য কাছে এসে গেছে।
শিষ্য গ্রহণ। যীশু গালিল সাগরের পার দিয়ে যাবার সময় শিমন, যাকে পিতর বলা হয়, আর তার ভাই আন্দ্রিয়কে দেখতে পেলেন। তারা সাগরে জাল ফেলছিলেন, কারণ তারা ছিলেন জেলে। যীশু তাদের বললেন, আমার সঙ্গে চলো, আমি তোমাদের মানুষ ধরা জেলে করব। তখনই তারা জাল ফেলে রেখে যিশুর সঙ্গে গেলেন। সেখান থেকে এগিয়ে গিয়ে তিনি জাকব ও জোহন নামে অন্য দুই ভাইকে দেখতে পেলেন। তারা ছিলেন শিবদিয়ের ছেলে। তাদের বাবা শিবদিয়ের সঙ্গে নৌকায় বসে তারা জাল ঠিক করছিলেন। যিশু সেই দুই ভাইকেও ডাকলেন। তারা তখনই তাদের নৌকা ও বাবাকে ছেড়ে যিশুর সঙ্গে গেলেন।
অনেকে সুস্থ হল। গালিল প্রদেশের সমস্ত জায়গায় ঘুরে ঘুরে যিহুদীদের ভিন্ন ভিন্ন সমাজ ঘরে যিশু শিক্ষা দিতে লাগলেন। এছাড়া তিনি স্বর্গরাজ্যের সুখবর প্রচার করতে এবং লোকদের সব রকম রোগ ভালো করতে লাগলেন। সমস্ত সিরিয়া দেশে তাঁর কথা ছড়িয়ে পড়ল। যেসব লোকেরা নানা রকম রোগে ও ভীষণ যন্ত্রণায় কষ্ট পাচ্ছিল, যাদের মন্দ আত্মায় ধরেছিল এবং যারা মৃগী ও অবশ রোগে ভুগছিল, লোকেরা তাদের যিশুর কাছে আনল। তিনি তাদের সবাইকে সুস্থ করলেন। গালিল, দিকাপলি, জিরুসালেম, জিহুদিয়া এবং জর্দনের অন্য পার থেকে অনেক লোক যিশুর পিছনে পিছনে চলল।
পঞ্চম অধ্যায়।
পাহাড়ের উপরে শিক্ষা দান। যিশু অনেক লোক দেখে পাহাড়ের উপরে উঠলেন। তিনি বসলে পর তার শিষ্যেরা তার কাছে আসলেন। তখন তিনি শিষ্যদের এই বলে শিক্ষা দিতে লাগলেন, ঈশ্বরের সামনে যারা নিজেদের অযোগ্য বলে মনে করে তারা ধন্য, কারণ স্বর্গরাজ্য তাদেরই। যারা দুঃখ করে তারা ধন্য, কারণ তারা সান্ত্বনা পাবে। যাদের স্বভাব নম্র তারা ধন্য, কারণ পৃথিবী তাদেরই হবে। যারা মনে প্রাণে ঈশ্বরের ইচ্ছা মতো চলতে চায় তারা ধন্য, কারণ তাদের সেই ইচ্ছা পূর্ণ হবে। দয়ালু যারা তারা ধন্য, কারণ তারা দয়া পাবে। যাদের অন্তর খাঁটি তারা ধন্য, কারণ তারা ঈশ্বরকে দেখতে পাবে। লোকদের জীবনে শান্তি আনবার জন্য যারা পরিশ্রম করে তারা ধন্য, কারণ ঈশ্বর তাদের নিজের সন্তান বলে ডাকবেন। ঈশ্বরের ইচ্ছা মতো চলতে গিয়ে যারা অত্যাচার সহ্য করে তারা ধন্য, কারণ স্বর্গরাজ্য তাদেরই। তোমরা ধন্য যখন লোকে আমার জন্য তোমাদের অপমান করে ও অত্যাচার করে এবং মিথ্যা করে তোমাদের নামে সব রকম মন্দ কথা বলে। তোমরা আনন্দ করো ও খুশি হইও, কারণ স্বর্গে তোমাদের জন্য মহা পুরস্কার আছে। তোমাদের আগে যে নবীরা ছিলেন লোকে তাদেরও এভাবে অত্যাচার করত।
শিষ্যেরা লবণ ও আলোর মতো। তোমরা পৃথিবীর লবণ, কিন্তু যদি লবণের স্বাদ নষ্ট হয়ে যায় তবে তা কেমন করে আবার নোনতা করা যাবে? সেই লবণ আর কোনো কাজে লাগে না, তা কেবল বাইরে ফেলে দেবার ও লোকের পায়ের তলায় মারাবার উপযুক্ত হয়। তোমরা জগতের আলো। পাহাড়ের উপরের শহর লুকানো থাকতে পারে না। কেউ বাতি জেলে ঝুড়ির নিচে রাখে না, কিন্তু বাতিদানের উপরেই রাখে। এতে ঘরের সমস্ত লোকই আলো পায়। সেইভাবে তোমাদের আলো লোকদের সামনে জ্বলুক, যেন তারা তোমাদের ভালো কাজ দেখে তোমাদের স্বর্গস্থ পিতার গৌরব করে।
ধর্মের আইন কানুনের বিষয়ে শিক্ষা। এ কথা মনে করো না আমি মসির আইন কানুন আর নবীদের লেখা বাতিল করতে এসেছি। আমি সেগুলো বাতিল করতে আসিনি, বরং পূর্ণ করতে এসেছি। আমি তোমাদের সত্যিই বলছি, আকাশ ও পৃথিবী শেষ না হওয়া পর্যন্ত, যতদিন না আইন কানুনের সমস্ত কথা সফল হয়, ততদিন সেই আইন কানুনের এক বিন্দু কি এক মাত্রা মুছে যাবে না। তাই আদেশগুলোর মধ্যে ছোট একটা আদেশও যে কেউ অমান্য করে এবং লোককে তা অমান্য করতে শিক্ষা দেয়, তাকে স্বর্গরাজ্যে সবচেয়ে ছোট বলা হবে। কিন্তু যে কেউ সেই আদেশগুলো পালন করে ও শিক্ষা দেয়, তাকে স্বর্গরাজ্যে বড় বলা হবে। আমি তোমাদের বলছি, ধর্মশিক্ষক ও ফরিসিদের ধার্মিকতার চেয়ে তোমাদের যদি বেশি কিছু না থাকে, তবে তোমরা কোনো মতেই স্বর্গরাজ্যে ঢুকতে পারবে না।
ক্রোধের বিষয়ে শিক্ষা। তোমরা শুনেছ আগেকার লোকদের কাছে এই কথা বলা হয়েছে, খুন করো না, যে খুন করে সে বিচারের দায়ে পড়বে। কিন্তু আমি তোমাদের বলছি, যে কেউ তার ভাইয়ের উপর রাগ করে সে বিচারের দায়ে পড়বে। যে কেউ তার ভাইকে বলে তুমি অপদার্থ, সে মহাসভার বিচারের দায়ে পড়বে। আর যে তার ভাইকে বলে তুমি জঘন্য, সে নরকের আগুনের দায়ে পড়বে। সেই জন্য ঈশ্বরের উদ্দেশ্যে বেদীর উপরে তোমার দান উৎসর্গ করবার সময় যদি মনে পড়ে যে তোমার বিরুদ্ধে তোমার ভাইয়ের কিছু বলবার আছে, তবে তোমার দান সেই বেদীর সামনে রেখে চলে যাও। আগে তোমার ভাইয়ের সঙ্গে আবার মিলিত হও এবং পরে এসে তোমার দান উৎসর্গ করো। কেউ তোমার বিরুদ্ধে মকদ্দমা করলে আদালতে যাবার আগেই তার সঙ্গে তাড়াতাড়ি মীমাংসা করে ফেল, তা না হলে সে তোমাকে বিচারকের হাতে দেবে, আর বিচারক তোমাকে পুলিশের হাতে দেবে, আর পুলিশ তোমাকে জেলে দেবে। আমি তোমাকে সত্যি বলছি, শেষ পয়সাটা না দেওয়া পর্যন্ত তুমি সেখান থেকে কিছুতেই ছাড়া পাবে না।
ব্যভিচারের বিষয়ে শিক্ষা। তোমরা শুনেছ এই কথা বলা হয়েছে, ব্যভিচার করো না। কিন্তু আমি তোমাদের বলছি, যে কেউ কোনো স্ত্রীলোকের দিকে কুনজরে তাকায়, সে তখনই মনে মনে তার সঙ্গে ব্যভিচার করল। তোমার ডান চোখ যদি তোমাকে পাপ করায়, তবে তা উপরে দূরে ফেলে দাও। তোমার সমস্ত দেহ নরকে পড়বার চেয়ে বরং তার একটা অংশ নষ্ট হওয়া তোমার পক্ষে ভালো। যদি তোমার ডান হাত তোমাকে পাপ করায়, তবে তা কেটে ফেলে দাও। তোমার সমস্ত দেহ নরকে যাওয়ার চেয়ে বরং একটা অংশ নষ্ট হওয়া তোমার পক্ষে ভালো। আবার বলা হয়েছে, যে কেউ তার স্ত্রীকে ছেড়ে দেয়, সে তাকে ত্যাগপত্র দিক। কিন্তু আমি তোমাদের বলছি, যে কেউ ব্যভিচারের দোষ ছাড়া অন্য কোনো কারণে স্ত্রীকে ছেড়ে দেয়, সে তাকে ব্যভিচারিণী করে তোলে। আর যাকে ছেড়ে দেওয়া হয়েছে, সেই স্ত্রীকে যে বিয়ে করে সেও ব্যভিচার করে।
শপথের বিষয় শিক্ষা। আবার তোমরা শুনেছ আগেকার লোকদের কাছে বলা হয়েছে, মিথ্যা শপথ করো না, বরং প্রভুর উদ্দেশ্যে তোমার সমস্ত শপথ পালন করো। কিন্তু আমি তোমাদের বলছি, একেবারেই শপথ করো না, স্বর্গের নামে করো না, কারণ তা ঈশ্বরের সিংহাসন, পৃথিবীর নামে করো না, কারণ তা তার পা রাখবার জায়গা, জেরুসালেমের নামে করো না, কারণ তা মহান রাজার শহর, তোমার মাথার নামে করো না, কারণ তার একটা চুল সাদা কি কালো করবার ক্ষমতা তোমার নেই, তোমাদের কথার হা যেন হা আর না যেন না হয়, এর বেশি যা তা শয়তানের কাছ থেকে আসে।
প্রতিশোধের বিষয়ে শিক্ষা। তোমরা শুনেছ বলা হয়েছে, চোখের বদলে চোখ,
এবং দাঁতের বদলে দাঁত। কিন্তু আমি তোমাদের বলছি, তোমাদের সঙ্গে যে খারাপ ব্যবহার করে তার বিরুদ্ধে কিছুই করো না, বরং যে কেউ তোমার ডান গালে চর মারে তাকে অন্য গালেও চর মারতে দিও। যে কেউ তোমার জামা নেবার জন্য মামলা করতে চায় তাকে তোমার চাদরও নিতে দিও। যে কেউ তোমাকে তার বোঝা নিয়ে এক মাইল যেতে বাধ্য করে তার সঙ্গে দুই মাইল যেও। যে তোমার কাছে কিছু চায় তাকে দিও, আর যে তোমার কাছে ধার চায় তাকে দিতে অস্বীকার করো না।
শত্রুকে ভালোবাসবার বিষয়ে শিক্ষা। তোমরা শুনেছ বলা হয়েছে, তোমার প্রতিবেশীকে ভালোবেসো এবং শত্রুকে ঘৃণা করো। কিন্তু আমি তোমাদের বলছি, তোমাদের শত্রুদেরও ভালোবেসো। যারা তোমাদের অত্যাচার করে তাদের জন্য প্রার্থনা করো, যেন তোমরা তোমাদের স্বর্গস্থ পিতার মতো হতে পারো। তিনি তো ভালো মন্দ সকলের উপরে তাঁর সূর্য উঠান এবং সৎ ও অসৎ লোকদের উপরে বৃষ্টি দেন। যারা তোমাদের ভালোবাসে কেবল তাদেরই যদি তোমরা ভালোবাসো, তবে তোমরা কি পুরস্কার পাবে? কর আদায়কারীরাও কি তাই করে না? আর যদি তোমরা কেবল তোমাদের ভাইদেরই শুভেচ্ছা জানাও, তবে অন্যদের চেয়ে বেশি আর কি করছ? অজিহুদিরাও কি তাই করে না? এই জন্য বলি, তোমাদের স্বর্গস্থ পিতা যেমন খাঁটি, তোমরাও তেমনি খাঁটি হও।
ষষ্ঠ অধ্যায়।
মথি ৬ অধ্যায় ১ পদ থেকে দেখুন।
ভিক্ষা দেবার বিষয়ে শিক্ষা। সাবধান, লোককে দেখাবার জন্য কোন ধর্মকর্ম করো না। যদি করো তবে তোমাদের স্বর্গস্থ পিতার কাছ থেকে কোন পুরস্কার পাবে না। এই জন্য যখন তুমি ভিক্ষা দাও তখন ভণ্ডদের মতো করো না। তারা তো লোকদের প্রশংসা পাবার জন্য সমাজ ঘরে এবং পথে পথে ঢাক ঢোল বাজিয়ে ভিক্ষা দেয়। আমি তোমাদের সত্যিই বলছি, তারা তাদের পুরস্কার পেয়ে গেছে। কিন্তু তুমি যখন ভিক্ষা দাও তখন তোমার ডান হাত কি করছে তা তোমার বাঁ হাতকে জানতে দিও না, যেন তোমার ভিক্ষা দেওয়া গোপনে হয়। তাহলে তোমার পিতা, যিনি গোপন সব কিছু দেখেন, তিনি তোমাকে পুরস্কার দেবেন।
প্রার্থনার বিষয় শিক্ষা। তোমরা যখন প্রার্থনা করো তখন ভণ্ডদের মতো করো না, কারণ তারা লোকদের কাছে নিজেদের দেখাবার জন্য সমাজ ঘরে ও রাস্তার মোড়ে দাঁড়িয়ে প্রার্থনা করতে ভালোবাসে। আমি তোমাদের সত্যি বলছি, তারা তাদের পুরস্কার পেয়ে গেছে। কিন্তু তুমি যখন প্রার্থনা করো তখন ভিতরের ঘরে গিয়ে দরজা বন্ধ করো, এবং তোমার পিতা যাকে দেখা না গেলেও উপস্থিত আছেন তার কাছে প্রার্থনা করো। তোমার পিতা যিনি গোপন সবকিছু দেখেন তিনি তোমাকে পুরস্কার দেবেন। যখন তোমরা প্রার্থনা করো তখন অজিহুদীদের মতো অর্থহীন কথা বারবার বলো না। অজিহুদীরা মনে করে বেশি কথা বললেই ঈশ্বর তাদের প্রার্থনা শুনবেন। তাদের মতো করো না, কারণ তোমাদের পিতার কাছে চাইবার আগেই তিনি জানেন তোমাদের কি দরকার। এজন্য তোমরা এইভাবে প্রার্থনা করো, আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও পূর্ণ হোক, যে খাবার আমাদের দরকার তা আজ আমাদের দাও, যারা আমাদের উপর অন্যায় করে আমরা যেমন তাদের ক্ষমা করেছি তেমনি তুমিও আমাদের সমস্ত অন্যায় ক্ষমা করো, শয়তানের পরীক্ষায় আমাদের পড়তে দিও না বরং তার হাত থেকে রক্ষা করো। তোমরা যদি অন্যদের দোষ ক্ষমা করো তবে তোমাদের স্বর্গস্থ পিতা তোমাদেরও ক্ষমা করবেন, কিন্তু তোমরা যদি অন্যদের ক্ষমা না করো তবে তোমাদের পিতা তোমাদেরও ক্ষমা করবেন না।
উপবাসের বিষয়ে শিক্ষা। তোমরা যখন উপবাস করো তখন ভণ্ডদের মতো মুখ কালো করে রেখো না। তারা যে উপবাস করছে তা লোকদের দেখাবার জন্য তারা মুখ কালো করে বেড়ায়। আমি তোমাদের সত্যিই বলছি, তারা তাদের পুরস্কার পেয়ে গেছে। কিন্তু তুমি যখন উপবাস করো তখন মাথায় তেল দিও ও মুখ ধুয়ো, যেন অন্যেরা জানতে না পারে যে তুমি উপবাস করছো। তাহলে তোমার পিতা, যিনি দেখা না গেলেও উপস্থিত আছেন, কেবল তিনি তা দেখতে পাবেন। তোমার পিতা, যিনি গোপন সব কিছু দেখেন, তিনি তোমাকে পুরস্কার দেবেন।
জীবনের সবচেয়ে দরকারি বিষয় শিক্ষা। এই পৃথিবীতে তোমরা নিজেদের জন্য ধন সম্পত্তি জমা করো না। এখানে মরচে ধরে ও পোকায় নষ্ট করে এবং চোর ঢুকে চুরি করে, কিন্তু স্বর্গে মরচেও ধরে না, পোকায় নষ্টও করে না এবং চোর ঢুকে চুরিও করে না। তাই স্বর্গে নিজেদের জন্য ধন জমা করো, কারণ তোমার ধন যেখানে থাকবে তোমার মনও সেখানে থাকবে। চোখ দেহের প্রদীপ, সেই জন্য তোমার চোখ যদি ভালো হয় তবে তোমার সমস্ত দেহই আলোতে পূর্ণ হবে, কিন্তু তোমার চোখ যদি মন্দ হয় তবে তোমার সমস্ত দেহ অন্ধকারে পূর্ণ হবে। তোমার মধ্যে যে আলো আছে তা যদি আসলে অন্ধকারই হয় তবে সেই অন্ধকার কি ভীষণ! কেউই দুই কর্তার সেবা করতে পারে না, কারণ সে একজনকে ঘৃণা করবে ও অন্যজনকে ভালোবাসবে, সে একজনের উপর মনোযোগ দেবে ও অন্যজনকে তুচ্ছ করবে। ঈশ্বর এবং ধন সম্পত্তি, এই দুয়েরই সেবা তোমরা করতে পারো না। এই জন্য আমি তোমাদের বলছি, কি খাবে বলে বেঁচে থাকবার বিষয়ে কিংবা কি পরবে বলে দেহের বিষয়ে চিন্তা করো না। জীবনটা কেবল খাওয়া দাওয়ার ব্যাপার নয়, আর দেহটা কেবল কাপড় চোপড়ের ব্যাপার নয়। বনের পাখিদের দিকে তাকিয়ে দেখো, তারা বীজ বনে না, কাটে না, গোলাঘরে জমাও করে না, আর তবু তোমাদের স্বর্গস্থ পিতা তাদের খাইয়ে থাকেন। তোমরা কি তাদের থেকে আরো মূল্যবান নও? তোমাদের মধ্যে কে চিন্তা ভাবনা করে নিজের আয়ু এক ঘন্টা বাড়াতে পারে? কাপড় চোপড়ের জন্য কেন চিন্তা করো? মাঠের ফুলগুলোর কথা ভেবে দেখো, সেগুলো কেমন করে বেড়ে ওঠে! তারা পরিশ্রম করে না, সুতাও কাটে না। কিন্তু আমি তোমাদের বলছি, সলমন রাজা এত জাঁকজমকের মধ্যে থেকেও এগুলোর একটারও মতো তিনি নিজেকে সাজাতে পারেননি। মাঠের যে ঘাস আজ আছে আর কাল চুলায় ফেলে দেওয়া হবে, তা যখন ঈশ্বর এভাবে সাজান তখন ওহে অল্প বিশ্বাসীরা, তিনি যে তোমাদের নিশ্চয়ই সাজাবেন তাতে কোনো সন্দেহ নেই। এই জন্য কি খাব বা কি পরব বলে চিন্তা করো না। অজিহুদিরাই এই সব বিষয়ের জন্য ব্যস্ত হয়। তাছাড়া তোমাদের স্বর্গস্থ পিতা তো জানেন যে এসব জিনিস তোমাদের দরকার আছে, কিন্তু তোমরা প্রথমে ঈশ্বরের রাজ্যের বিষয়ে ও তাঁর ইচ্ছামতো চলবার জন্য ব্যস্ত হও, তাহলে ওই সব জিনিসও তোমরা পাবে। কালকের বিষয় চিন্তা করো না, কালকের চিন্তা কালকের উপর ছেড়ে দাও, দিনের কষ্ট দিনের জন্য যথেষ্ট।
সপ্তম অধ্যায়।
দোষ ধরবার বিষয়ে শিক্ষা। তোমরা অন্যের দোষ ধরে বেরিও না, যেন তোমাদেরও দোষ ধরা না হয়। কারণ যেভাবে তোমরা অন্যের দোষ ধরো সেইভাবে তোমাদেরও দোষ ধরা হবে, আর যেভাবে তোমরা মেপে দাও সেইভাবে তোমাদেরও জন্য মাপা হবে। তোমার ভাইয়ের চোখে যে কুটা আছে কেবল তাই দেখছ, অথচ তোমার নিজের চোখের মধ্যে যে কড়িকাঠ আছে তা লক্ষ্য করছ না কেন? যখন তোমার নিজের চোখেই কড়িকাঠ রয়েছে তখন কি করে তোমার ভাইকে এই কথা বলছ, এসো তোমার চোখ থেকে কুটাটা বের করে দি। ভণ্ড, প্রথমে তোমার নিজের চোখ থেকে কড়ি কাঠটা বের করে ফেলো, তাতে তোমার ভাইয়ের চোখ থেকে কুটাটা বের করবার জন্য স্পষ্ট দেখতে পাবে। ঈশ্বরের জন্য যা আলাদা করে রাখা হয়েছে তা কুকুরকে দিও না, শুয়োরের সামনে মুক্তা ছড়ায়ও না, হয়তো তারা সেগুলো তাদের পায়ের তলায় মারাবে এবং ফিরে তোমাকে টুকরা টুকরা করে ছিঁড়ে ফেলবে।
চাও তোমাদের দেওয়া হবে, চাও তোমাদের দেওয়া হবে, খোঁজ করো পাবে, দরজায় ঘা দাও তোমাদের জন্য খোলা হবে, যারা চায় তারা প্রত্যেকে পায়, যে খোঁজ করে সে পায়, আর যে দরজায় ঘা দেয় তার জন্য দরজা খোলা হয়। তোমাদের মধ্যে এমন কেউ আছে কি যে তার ছেলে রুটি চাইলে তাকে পাথর দেবে, কিংবা মাছ চাইলে সাপ দেবে? তোমরা মন্দ হয়েও যদি নিজেদের ছেলে মেয়েদের ভালো ভালো জিনিস দিতে জানো, তবে যারা তোমাদের স্বর্গস্থ পিতার কাছে চায় তিনি যে তাদের ভালো ভালো জিনিস দেবেন এটা কত না নিশ্চয়। তোমরা অন্য লোকদের কাছ থেকে যেরকম ব্যবহার পেতে চাও তোমরাও তাদের সঙ্গে সেই রকম ব্যবহার করো, এটাই হলো মসির আইন কানুন ও নবীদের শিক্ষা।
সরু ও চওড়া দরজা। সরু দরজা দিয়ে ঢোকো, কারণ যে পথ ধ্বংসের দিকে নিয়ে যায় তার দরজাও বড় এবং রাস্তাও চওড়া, অনেকেই তার মধ্য দিয়ে ঢোকে, কিন্তু যে পথ জীবনের দিকে নিয়ে যায় তার দরজাও সরু পথও সরু, খুব কম লোকই তা খুঁজে পায়।
ভণ্ড নবীদের চিনবার উপায়। ভণ্ড নবীদের বিষয়ে সাবধান হও, তারা তোমাদের কাছে ভেড়ার চেহারায় আসে অথচ ভিতরে তারা রাক্ষসে নেকড়ে বাঘের মতো। তাদের জীবনে যে ফল দেখা যায় তা দিয়েই তোমরা তাদের চিনতে পারবে। কাঁটা ঝোপে কি আঙ্গুর ফল, কিংবা শিয়াল কাঁটায় কি ডুমুর ফল ধরে? ঠিক সেইভাবে প্রত্যেক ভালো গাছে ভালো ফলই ধরে, আর খারাপ গাছে খারাপ ফলই ধরে। ভালো গাছে খারাপ ফল এবং খারাপ গাছে ভালো ফল ধরতে পারে না। যে গাছে ভালো ফল ধরে না তা কেটে আগুনে ফেলে দেওয়া হয়। এই জন্য বলি, ভণ্ড নবীদের জীবনে যে ফল দেখা যায় তা দিয়েই তোমরা তাদের চিনতে পারবে।
স্বর্গ রাজ্যে কে ঢুকতে পারবে? যারা আমাকে প্রভু প্রভু বলে তারা প্রত্যেকে যে স্বর্গ রাজ্যে ঢুকতে পারবে তা নয়, কিন্তু আমার স্বর্গস্থ পিতার ইচ্ছা যে পালন করে সেই ঢুকতে পারবে। সেই দিন অনেকে আমাকে বলবে, প্রভু প্রভু, তোমার নামে আমরা কি ভবিষ্যতের কথা বলিনি? তোমার নামে কি মন্দ আত্মা ছাড়াইনি? তোমার নামে কি অনেক আশ্চর্য কাজ করিনি? তখন আমি তাদের বলবো, আমি তোমাদের চিনি না দুষ্টের দল, আমার কাছ থেকে তোমরা দূর হও।
দুই রকম লোক। সেই জন্য বলি, যে কেউ আমার এই সমস্ত কথা শুনে তা পালন করে সে এমন একজন বুদ্ধিমান লোকের মতো যে পাথরের উপরে তার ঘর তৈরি করল, পরে বৃষ্টি নামল, বন্যা আসল, ঝড় বইল এবং সেই ঘরের উপরে আঘাত করল, কিন্তু সেই ঘরটা পড়ল না, কারণ তা পাথরের উপরে তৈরি করা হয়েছিল। আর যে কেউ আমার এই সমস্ত কথা শুনে তা পালন না করে সে এমন একজন মূর্খ লোকের মতো যে বালির উপরে তার ঘর তৈরি করল, পরে বৃষ্টি নামল, বন্যা আসল, ঝড় বইল এবং সেই ঘরের উপরে আঘাত করল, তাতে ঘরটা পড়ে গেল। কি ভীষণভাবেই না সেই ঘরটা পড়ে গেল। যিশু যখন কথা বলা শেষ করলেন তখন লোকেরা তাঁর শিক্ষায় আশ্চর্য হয়ে গেল, কারণ তিনি ধর্মশিক্ষকদের মতো শিক্ষা দিচ্ছিলেন না, বরং যার অধিকার আছে সেই রকম লোকের মতোই শিক্ষা দিচ্ছিলেন।
অষ্টম অধ্যায়।
একজন কুষ্ঠরোগী সুস্থ হল। যিশু যখন পাহাড় থেকে নেমে আসলেন, তখন অনেক লোক তার পিছনে পিছনে চলল। সেই সময় একজন কুষ্ঠরোগী এসে তাকে প্রণাম করে বলল, প্রভু, আপনি ইচ্ছা করলেই আমাকে ভালো করতে পারেন। যিশু হাত বাড়িয়ে তাকে ছুঁয়ে বললেন, আমি তাই চাই, তুমি ভালো হও। তখনই লোকটির কুষ্ঠরোগ ভালো হয়ে গেল। যিশু তাকে বললেন, দেখো, কাউকে এ কথা বলো না, বরং পুরোহিতের কাছে গিয়ে নিজেকে দেখাও, আর মসি যা আদেশ করেছেন সেই মতো দান উৎসর্গ করো। এতে পুরোহিতদের কাছে প্রমাণ হবে তুমি ভালো হয়েছ।
একজন চাকর সুস্থ হল। পরে যিশু কফরনাহুম শহরে ঢুকলেন। তখন একজন রোমীয় শতসেনাপতি তার কাছে এসে অনুরোধ করে বললেন, প্রভু, আমার দাস ঘরে বিছানায় পড়ে আছে, সে অবশরোগে ভীষণ কষ্ট পাচ্ছে। যিশু তাকে বললেন, আমি গিয়ে তাকে ভালো করব। সেই সেনাপতি যিশুকে বললেন, প্রভু, আপনি যে আমার বাড়িতে ঢোকেন এমন যোগ্য আমি নই, কেবল মুখে বলুন, তাতেই আমার দাস ভালো হয়ে যাবে। আমি একথা জানি, কারণ আমাকে অন্যের কথা মতো চলতে হয় এবং সৈন্যেরা আমার কথা মতো চলে। আমি একজনকে যাও বললে সে যায়, অন্যজনকে এসো বললে সে আসে, আমার দাসকে এটা করো বললে সে তা করে। যিশু এই কথা শুনে আশ্চর্য হলেন এবং যারা তার পিছনে পিছনে যাচ্ছিল তাদের বললেন, আমি আপনাদের সত্যি বলছি, ইসরায়েলীয়দের মধ্যেও এত বড় বিশ্বাস কারো মধ্যে আমি দেখিনি। আমি আপনাদের বলছি যে পূর্ব ও পশ্চিম থেকে অনেকে আসবে এবং আব্রাহাম, ইসহাক ও যাকবের সঙ্গে স্বর্গরাজ্যে খেতে বসবে, কিন্তু যাদের স্বর্গরাজ্যে থাকবার কথা তাদের বাইরের অন্ধকারে ফেলে দেওয়া হবে। সেখানে লোকেরা কান্নাকাটি করবে ও যন্ত্রণায় দাঁতে দাঁত ঘষতে থাকবে। পরে যিশু সেই সেনাপতিকে বললেন, আপনি যান, আপনি যেমন বিশ্বাস করেছেন তেমনই হোক। ঠিক তখনই তার চাকর ভালো হয়ে গেল।
আরো অনেকে সুস্থ হল। এরপরে যিশু পিতরের বাড়িতে গিয়ে দেখলেন পিতরের শাশুড়ির জ্বর হয়েছে এবং তিনি শুয়ে আছেন। যিশু তার হাত ধরতেই জ্বর ছেড়ে গেল। তখন তিনি উঠে যিশুর খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে লাগলেন। সন্ধ্যা হলে পর লোকেরা মন্দ আত্মায় পাওয়া অনেককে যিশুর কাছে নিয়ে আসল। তিনি মুখের কথাতেই সেই আত্মাদের ছাড়ালেন, আর যারা অসুস্থ ছিল তাদের সবাইকে সুস্থ করলেন। এসব ঘটল যাতে নবী যিশাইয়ের মধ্য দিয়ে এই যে কথা বলা হয়েছিল তা পূর্ণ হয়। তিনি আমাদের সমস্ত দুর্বলতা তুলে নিলেন আর আমাদের রোগ দূর করলেন। যিশু নিজের চারদিকে অনেক লোকের ভিড় দেখে শিষ্যদের সাগরের অন্য পারে যাবার আদেশ দিলেন। একজন ধর্মশিক্ষক তখন যিশুর কাছে এসে বললেন, গুরু, আপনি যেখানে যাবেন আমিও আপনার সঙ্গে সেখানে যাব। যিশু তাকে বললেন, শিয়ালের গর্ত আছে এবং পাখির বাসা আছে, কিন্তু মনুষ্যপুত্রের মাথা রাখবার জায়গা কোথাও নেই। শিষ্যদের মধ্যে আরেকজন এসে তাকে বললেন, প্রভু, আগে আমার বাবাকে কবর দিয়ে আসতে দিন। যিশু তাকে বললেন, মৃতেরাই তাদের মৃতদের কবর দিক, কিন্তু তুমি আমার সঙ্গে এসো।
ঝড় থামানো। পরে যিশু একটা নৌকাতে উঠলেন এবং তার শিষ্যেরা তার সঙ্গে গেলেন। হঠাৎ সাগরে ভীষণ ঝড় উঠল আর তাতে নৌকার উপর ঢেউ আছড়ে পড়তে লাগল। যিশু কিন্তু ঘুমাচ্ছিলেন। তখন শিষ্যেরা তাঁর কাছে গিয়ে তাঁকে জাগিয়ে বললেন, প্রভু বাঁচান, আমরা যে মরলাম। তখন তিনি তাদের বললেন, অল্পবিশ্বাসীরা কেন তোমরা ভয় পাচ্ছ? এরপরে তিনি উঠে বাতাস ও সাগরকে ধমক দিলেন, তখন সব কিছু খুব শান্ত হয়ে গেল। এতে শিষ্যেরা আশ্চর্য হয়ে বললেন, ইনি কিরকম লোক যে বাতাস এবং সাগরও তার কথা শোনে?
মন্দ আত্মার পাওয়া লোকেরা সুস্থ হল। পরে যীশু সাগরের অন্য পারে গাদারীয়দের এলাকায় গেলেন। তখন মন্দ আত্মায় পাওয়া দুজন লোক কবরস্থান থেকে বের হয়ে তার কাছে আসল। তারা এমন ভয়ঙ্কর ছিল যে কেউই সেই পথ দিয়ে যেতে পারত না। তারা চিৎকার করে বলল, ঈশ্বরের পুত্র, আমাদের সঙ্গে আপনার কি দরকার? সময় না হতেই কি আপনি আমাদের যন্ত্রণা দিতে এখানে এসেছেন? তাদের কাছ থেকে বেশ কিছু দূরে খুব বড় এক পাল শুয়োর চড়ে বেড়াচ্ছিল। মন্দ আত্মারা যীশুকে অনুরোধ করে বলল, আপনি যদি আমাদের দূর করেই দিতে চান, তবে ওই শুয়োরের পালের মধ্যে পাঠিয়ে দিন। যীশু তাদের বললেন, তাই যাও। তখন তারা বের হয়ে শুয়োরগুলোর মধ্যে গেল। তাতে সেই শুয়োরের পাল ঢালু পাড় দিয়ে জোরে দৌড়ে গেল এবং সাগরের জলে ডুবে মরল। যারা সেই পাল চড়াচ্ছিল তারা তখন দৌড়ে গ্রামে গিয়ে সব খবর জানাল। বিশেষ করে সেই মন্দ আত্মায় পাওয়া লোকদের বিষয়ে তারা সবাইকে বলল। তখন গ্রামের সব লোক বের হয়ে যীশুর সঙ্গে দেখা করতে গেল। যীশুর সঙ্গে দেখা হলে পর তারা তাকে অনুরোধ করল যেন তিনি তাদের এলাকা ছেড়ে চলে যান।
নবম অধ্যায়।
অবশ রোগী সুস্থ হল। পরে যীশু নৌকায় উঠে সাগর পার হয়ে নিজের শহরে আসলেন। লোকেরা তখন বিছানায় পড়ে থাকা একজন অবশ রোগীকে তাঁর কাছে আনল। সেই লোকদের বিশ্বাস দেখে যীশু সেই রোগীকে বললেন, সাহস করো, তোমার পাপ ক্ষমা করা হল। এতে কয়েকজন ধর্মশিক্ষক মনে মনে বলতে লাগলেন, এই লোকটা ঈশ্বরের অপমান করছে। যীশু তাদের মনের চিন্তা জেনে বললেন, আপনারা মনে মনে মন্দ চিন্তা করছেন কেন? কোনটা বলা সহজ, তোমার পাপ ক্ষমা করা হল না তুমি উঠে হেঁটে বেড়াও? আপনারা যেন জানতে পারেন, এই পৃথিবীতে পাপ ক্ষমা করবার ক্ষমতা মনুষ্যপুত্রের আছে। এই পর্যন্ত বলে তিনি সেই অবশ রোগীকে বললেন, ওঠো, তোমার বিছানা তুলে নিয়ে বাড়ি যাও। তখন সে উঠে তার বাড়িতে চলে গেল। লোকে এই ঘটনা দেখে ভয় পেল, আর ঈশ্বর মানুষকে এমন ক্ষমতা দিয়েছেন বলে ঈশ্বরের গৌরব করতে লাগল।
প্রভু যীশু মথিকে ডাকলেন। যীশু যখন সেখান থেকে চলে যাচ্ছিলেন তখন পথে মথি নামে একজন লোককে কর আদায় করবার ঘরে বসে থাকতে দেখলেন। যীশু তাকে বললেন, এসো আমার শিষ্য হও। মথি তখনই উঠে তার সঙ্গে গেলেন। এরপরে যীশু মথির বাড়িতে খেতে বসলেন। তখন অনেক কর আদায়কারী ও খারাপ লোক এসে যীশু ও তার শিষ্যদের সঙ্গে খেতে বসল। তা দেখে ফরিসিরা যীশুর শিষ্যদের বললেন, তোমাদের গুরু কর আদায়কারী ও খারাপ লোকদের সঙ্গে খাওয়া দাওয়া করেন কেন? এ কথা শুনে যীশু বললেন, যারা সুস্থ আছে তাদের জন্য ডাক্তারের দরকার নেই, বরং অসুস্থদের জন্যই দরকার আছে। দয়াতেই আমি সন্তুষ্ট, পশু উৎসর্গে নয়। পবিত্র শাস্ত্রের এই কথার মানে কি তা গিয়ে খুঁজে বের করুন। যারা ধার্মিক তাদের আমি ডাকতে আসিনি, বরং পাপীদেরই ডাকতে এসেছি।
উপবাসের বিষয়ে আরো শিক্ষা। পরে যোহনের শিষ্যেরা যিশুর কাছে এসে বললেন, আমরাও ফরিসিরা এত উপবাস করি, কিন্তু আপনার শিষ্যেরা উপবাস করেন না কেন? যিশু তাঁদের বললেন, বর সঙ্গে থাকতে কি বরের বন্ধুরা দুঃখ প্রকাশ করতে পারে? কিন্তু সময় আসছে যখন বরকে তাদের কাছ থেকে নিয়ে যাওয়া হবে, সেই সময় তারা উপবাস করবে। কেউ পুরানো জামায় নতুন কাপড়ের তালি দেয় না, কারণ পরে সেই পুরানো কাপড় থেকে নতুন তালিটা ছিঁড়ে আসে, আর তাতে সেই ছেঁড়াটা আরো বড় হয়। পুরানো চামড়ার থলিতে কেউ টাটকা আঙ্গুর রস রাখে না, রাখলে থলিগুলো ফেটে গিয়ে সেই রস পড়ে যায় আর থলিগুলো নষ্ট হয়। লোকে নতুন চামড়ার থলিতেই টাটকা আঙ্গুর রস রাখে, তাতে দুটাই রক্ষা পায়।
একটি মৃত বালিকা ও একজন অসুস্থ স্ত্রীলোক। যিশু লোকদের যখন এইসব কথা বলছিলেন, তখন একজন যিহুদি নেতা তার কাছে আসলেন এবং তাকে প্রণাম করে বললেন, আমার মেয়েটা এইমাত্র মারা গেছে, কিন্তু আপনি এসে তার উপর হাত রাখুন, তাতে সে বেঁচে উঠবে। তখন যিশু ও তার শিষ্যেরা উঠে তার সঙ্গে গেলেন। সেই সময় একজন স্ত্রীলোক পিছন থেকে যিশুর কাছে এসে তার চাদরের ঝালরটা ছুঁল। স্ত্রীলোকটি 12 বছর ধরে রক্তস্রাব রোগে ভুগছিল। সে মনে মনে ভাবছিল, যদি সে কেবল তার কাপড়টা ছুঁতে পারে তাহলেই ভালো হয়ে যাবে। যিশু ফিরে তাকে দেখতে পেয়ে বললেন, সাহস করো, তুমি বিশ্বাস করেছ বলে ভালো হয়েছ। সেই সময় থেকেই স্ত্রীলোকটি সুস্থ হল। এরপরে যিশু সেই যিহুদি নেতার বাড়িতে গেলেন। সেখানে তিনি দেখলেন যারা বাঁশি বাজায় তারা রয়েছে এবং লোকেরা হইচই করছে। এতে যিশু বললেন, তোমরা বাইরে যাও, মেয়েটি মারা যায়নি, ঘুমাচ্ছে। এই কথা শুনে তারা হাসাহাসি করতে লাগল। লোকদের বের করে দেওয়া হলে পর তিনি ভিতরে গিয়ে মেয়েটির হাত ধরলেন, তাতে সে উঠে বসল। এই ঘটনার কথা সেই এলাকার সব জায়গায় ছড়িয়ে পড়ল।
অন্ধ ও বোবা সুস্থ হল। যিশু সেই জায়গা ছেড়ে চলে যাবার সময় দুজন অন্ধ লোক তার পিছনে পিছনে চলল। তারা চিৎকার করে বলতে লাগল, দাউদের বংশধর, আমাদের দয়া করুন। যিশু ঘরে ঢুকলে পর সেই অন্ধ লোকেরা তাঁর কাছে আসল। তখন তিনি তাদের বললেন, তোমরা কি বিশ্বাস করো যে আমি এ কাজ করতে পারি? তারা বলল, হ্যাঁ প্রভু, করি। তিনি তাদের চোখ ছুঁয়ে বললেন, তোমরা যেমন বিশ্বাস করেছ তোমাদের প্রতি তেমনই হোক। আর তখনই তাদের চোখ খুলে গেল। যিশু খুব কঠোরভাবে তাদের সাবধান করে দিয়ে বললেন, দেখো কেউ যেন জানতে না পারে। কিন্তু তারা বাইরে গিয়ে সেই এলাকার সমস্ত জায়গায় তাঁর খবর ছড়িয়ে দিল। সেই দুজন লোক যখন চলে যাচ্ছিল, তখন লোকেরা মন্দ আত্মায় পাওয়া একজন বোবালোককে যিশুর কাছে আনল। যিশু সেই মন্দ আত্মাকে ছাড়াবার পর লোকটা কথা বলতে লাগল। তাতে সবাই আশ্চর্য হয়ে বলল, ইসরায়েল দেশে আর কখনো এরকম দেখা যায়নি। তখন ফরিসিরা বললেন, সে মন্দ আত্মাদের রাজার সাহায্যে মন্দ আত্মা দূর করে।
লোকদের প্রতি প্রভু যিশুর মমতা। যিশু শহরে শহরে ও গ্রামে গ্রামে গিয়ে যিহুদীদের সমাজ ঘরে শিক্ষা দিতে ও স্বর্গরাজ্যের সুখবর প্রচার করতে লাগলেন। এছাড়া তিনি লোকদের সমস্ত রোগও ভালো করলেন। লোকদের ভিড় দেখে তাদের জন্য তার মমতা হল, কারণ তারা রাখালহীন ভেড়ার মতো ক্লান্ত ও অসহায় ছিল। তখন যিশু তার শিষ্যদের বললেন, ফসল সত্যিই অনেক, কিন্তু কাজ করবার লোক কম। সেই জন্য ফসলের মালিকের কাছে অনুরোধ করো যেন তিনি তার ফসল কাটবার জন্য লোক পাঠিয়ে দেন।
দশম অধ্যায়।
বারো জন শিষ্যকে পাঠানো। যিশু তাঁর বারো জন শিষ্যকে ডাকলেন এবং মন্দাত্মা ছাড়াবার ও সব রকম রোগ ভালো করবার ক্ষমতা দিয়ে তাঁদের পাঠিয়ে দিলেন। সেই বারো জন প্রেরিতের নাম এই। প্রথম সিমন, যাকে পিতর বলা হয়, তারপর তাঁর ভাই আন্দ্রিয়, শিবদিয়ের ছেলে জাকব ও তাঁর ভাই জোহন, ফিলিপ ও বর্থলময়, থোমা ও কর আদায়কারী মথি, আলফের ছেলে জাকব ও থদ্দেও, দেশভক্ত সিমন এবং যিশুকে যে শত্রুদের হাতে ধরিয়ে দিয়েছিল সেই যিহুদা ইস্করিয়াত। যিশু সেই বারো জনকে এইসব আদেশ দিয়ে পাঠালেন, তোমরা অযিহুদীদের কাছে বা সমরীয়দের কোন গ্রামে যেও না, বরং ইসরায়েল জাতির হারানো মেষদের কাছে যেও। তোমরা যেতে যেতে এই কথা প্রচার করো যে স্বর্গরাজ্য কাছে এসে গেছে। এছাড়া তোমরা অসুস্থদের সুস্থ করো, মৃতদের জীবন দিও, কুষ্ঠরোগীদের ভালো করো ও মন্দাত্মাদের দূর করো। তোমরা বিনামূল্যে পেয়েছ, বিনামূল্যেই দিও। তোমাদের কোমর বাঁধনিতে তোমরা সোনা রূপা কিংবা তামার পয়সাও নিও না। পথের জন্য কোন রকম থলি, দুটা জামা, জুতা বা লাঠিও নিও না, কারণ যে কাজ করে সে খাওয়া পরা পাবার যোগ্য। তোমরা যে কোনো শহরে বা গ্রামে যাবে, সেখানে একজন উপযুক্ত লোক খুঁজে নিও এবং অন্য কোথাও চলে না যাওয়া পর্যন্ত তার বাড়িতেই থেকো। সেই বাড়ির ভিতরে ঢুকবার সময় বলো, শান্তি হোক। যদি সেই বাড়ি উপযুক্ত হয়, তবে তোমাদের শান্তি সেই বাড়ির উপরে নেমে আসুক। কিন্তু যদি সেই বাড়ি উপযুক্ত না হয়, তবে তোমাদের শান্তি তোমাদের কাছেই ফিরে আসুক। যদি কেউ তোমাদের গ্রহণ না করে বা তোমাদের কথা না শোনে, তবে সেই বাড়ি বা গ্রাম থেকে চলে যাবার সময় তোমাদের পায়ের ধুলা ঝেড়ে ফেল। আমি তোমাদের সত্যি বলছি, বিচারের দিনে সেই গ্রামের চেয়ে বরং সদম ও ঘোমরা শহরের অবস্থা অনেকখানি সহ্য করবার মতো হবে।
মথি দশ অধ্যায় ১৬ পদ থেকে দেখুন।
শিষ্যদের প্রতি উপদেশ। দেখো, আমি নেকড়ে বাঘের মধ্যে ভেড়ার মতো তোমাদের পাঠাচ্ছি, এই জন্য সাপের মতো সতর্ক এবং কবুতরের মতো সরল হও। সাবধান থেকো, কারণ মানুষ বিচার সভার লোকদের হাতে তোমাদের ধরিয়ে দেবে এবং তাদের সমাজ ঘরে তোমাদের বেত মারবে। আমার জন্যই শাসনকর্তা ও রাজাদের সামনে তোমাদের নিয়ে যাওয়া হবে, যেন তাদের কাছে ও অযিহুদীদের কাছে তোমরা সাক্ষ্য দিতে পারো। লোকেরা যখন তোমাদের ধরিয়ে দেবে, তখন কিভাবে এবং কি বলতে হবে তা ভেবো না। কি বলতে হবে তা তোমাদের সেই সময়ই বলে দেওয়া হবে। তোমরাই যে বলবে তা নয়, বরং তোমাদের পিতা ঈশ্বরের আত্মা তোমাদের মধ্য দিয়ে কথা বলবেন। ভাই ভাইকে এবং বাবা ছেলেকে মেরে ফেলবার জন্য ধরিয়ে দেবে। ছেলে মেয়েরা মা বাবার বিরুদ্ধে দাঁড়িয়ে তাদের খুন করাবে। আমার জন্য সবাই তোমাদের ঘৃণা করবে, কিন্তু যে শেষ পর্যন্ত স্থির থাকবে সেই উদ্ধার পাবে। কোনো গ্রামের লোকেরা যখন তোমাদের উপর অত্যাচার করবে, তখন অন্য গ্রামে পালিয়ে যেও। আমি তোমাদের সত্যি বলছি, ইসরায়েল দেশের সমস্ত গ্রামে তোমাদের যাওয়া শেষ হবার আগেই মনুষ্যপুত্র আসবেন। শিক্ষক থেকে ছাত্র বড় নয় এবং মনিব থেকে দাস বড় নয়। ছাত্রের পক্ষে শিক্ষকের মতো হওয়া আর দাসের পক্ষে মনিবের মতো হওয়াই যথেষ্ট। ঘরের কর্তাকেই যখন তারা বেলশেবুল বলেছে, তখন ঘরের অন্য সবাইকে আরো কত বেশি করেই না বেলশেবুল বলবে। তবে তোমরা তাদের ভয় করো না, কারণ লুকানো সব কিছুই প্রকাশ পাবে এবং গোপন সব কিছুই জানানো হবে। আমি তোমাদের কাছে যা অন্ধকারে বলছি তা তোমরা আলোতে বলো, তোমরা যা কানে কানে শুনছ তা ছাদের উপর থেকে প্রচার করো। যারা কেবল দেহ ধ্বংস করে কিন্তু আত্মাকে ধ্বংস করতে পারে না তাদের ভয় করো না। যিনি দেহ ও আত্মা দুটাই নরকে ধ্বংস করতে পারেন বরং তাকেই ভয় করো। দুটা চড়াই পাখি কি 10 পয়সায় বিক্রি হয় না? তবুও তোমাদের পিতা ঈশ্বরের অনুমতি ছাড়া তাদের একটাও মাটিতে পড়ে না, এমনকি তোমাদের মাথার চুলগুলো গোনা আছে। কাজেই তোমরা ভয় পেও না, তোমরা তো চড়াই পাখি থেকে অনেক বেশি মূল্যবান। যে কেউ মানুষের সামনে আমাকে স্বীকার করে আমিও আমার স্বর্গস্থ পিতার সামনে তাকে স্বীকার করব, কিন্তু যে কেউ মানুষের সামনে আমাকে অস্বীকার করে আমিও আমার স্বর্গস্থ পিতার সামনে তাকে অস্বীকার করব। আমি পৃথিবীতে শান্তি দিতে এসেছি, এ কথা মনে করো না। আমি শান্তি দিতে আসিনি, বরং মানুষকে মানুষের বিরুদ্ধে দাঁড় করাতে এসেছি। ছেলেকে বাবার বিরুদ্ধে, মেয়েকে মায়ের বিরুদ্ধে, বউকে শাশুড়ির বিরুদ্ধে দাঁড় করাতে এসেছি। নিজের পরিবারের লোকেরাই মানুষের শত্রু হবে। যে কেউ আমার চেয়ে মা বাবাকে বেশি ভালোবাসে সে আমার উপযুক্ত নয়, আর যে কেউ ছেলে বা মেয়েকে আমার চেয়ে বেশি ভালোবাসে সে আমার উপযুক্ত নয়। যে নিজের ক্রুশ নিয়ে আমার পথে না চলে সেও আমার উপযুক্ত নয়। যে কেউ নিজের জীবন রক্ষা করতে চায় সে তার সত্যিকারের জীবন হারাবে, কিন্তু যে কেউ আমার জন্য তার জীবন উৎসর্গ করতে রাজি থাকে সে তার সত্যিকারের জীবন রক্ষা করবে। যে তোমাদের গ্রহণ করে সে আমাকেই গ্রহণ করে, আর যে আমাকে গ্রহণ করে আমাকে যিনি পাঠিয়েছেন সে তাকেই গ্রহণ করে। কোন নবীকে যদি কেউ নবী বলে গ্রহণ করে তবে নবী যে পুরস্কার পাবে সেও সেই পুরস্কার পাবে। একজন ঈশ্বর ভক্ত লোককে যদি কেউ ঈশ্বর ভক্ত লোক বলে গ্রহণ করে তবে ঈশ্বর ভক্ত লোক যে পুরস্কার পাবে সেও সেই পুরস্কার পাবে। যে কেউ এই সামান্য লোকদের মধ্যে একজনকে আমার শিষ্য বলে এক বাটি ঠান্ডা জল দেয়, আমি তোমাদের সত্যিই বলছি সে কোনো মতে তার পুরস্কার হারাবে না।
11 অধ্যায়।
প্রভু যীশুর কাছে যোহনের শিষ্যেরা। যীশু তাঁর 12 জন শিষ্যকে আদেশ দেওয়া শেষ করলেন। তারপর তিনি গ্রামে গ্রামে শিক্ষা দেবার ও প্রচার করবার জন্য সেখান থেকে চলে গেলেন। যখন জেলখানায় থেকে যখন খ্রিস্টের কাজের কথা শুনলেন তখন তাঁর শিষ্যদের দিয়ে যীশুকে জিজ্ঞাসা করে পাঠালেন, যার আসবার কথা আছে আপনি কি তিনি, না আমরা আর কারোর জন্য অপেক্ষা করব? উত্তরে যীশু তাদের বললেন, তোমরা যা শুনছ এবং দেখছ তা গিয়ে যোহনকে বলো, তাকে জানাও যে অন্ধেরা দেখছে, খোঁড়ারা হাঁটছে, কুষ্ঠরোগীরা সুস্থ হচ্ছে, কালারা শুনছে, মৃতেরা বেঁচে উঠছে, আর গরিব লোকদের কাছে সুখবর প্রচার করা হচ্ছে। আর সেই ধন্য যে আমাকে নিয়ে মনে কোনো বাধা না পায়।
যোহনের বিষয়ে প্রভু যীশুর কথা। যোহনের শিষ্যেরা চলে যাচ্ছে, এমন সময় যীশু লোকদের কাছে যোহনের বিষয়ে বলতে আরম্ভ করলেন, আপনারা মরু এলাকায় কি দেখতে গিয়েছিলেন? বাতাসে দোলা নলখাগড়া? তা না হলে কি দেখতে গিয়েছিলেন? সুন্দর কাপড় পরা কোন লোককে দেখতে? কি আসলে যারা সুন্দর কাপড় পরে তারা রাজার বাড়িতে থাকে। তা না হলে কি দেখতে গিয়েছিলেন? কোন নবীকে কি? হ্যাঁ, আমি আপনাদের বলছি তিনি নবীর চেয়েও বড়। যোহনই সেই লোক যার বিষয়ে শাস্ত্রে লেখা আছে। দেখো, আমি তোমার আগে আমার সংবাদদাতাকে পাঠাচ্ছি, সে তোমার আগে আগে তোমার পথ প্রস্তুত করবে। আমি আপনাদের সত্যি বলছি, মানুষের মধ্যে বাপ্তিস্মদাতা যোহনের চেয়ে বড় আর কেউই নেই, কিন্তু স্বর্গরাজ্যের মধ্যে যে সকলের চেয়ে ছোট সেও যোহনের চেয়ে মহান। বাপ্তিস্মদাতা যোহনের সময় থেকে এখন পর্যন্ত স্বর্গরাজ্য খুব জোরের সঙ্গে এগিয়ে আসছে, আর যারা শক্তিশালী তারা তা আঁকড়ে ধরছে। যোহনের সময় পর্যন্ত নবীরা সবাই, এমনকি মসির আইনকানুনও ভবিষ্যতের কথা বলেছে। যদি আপনারা একথা বিশ্বাস করতে রাজি থাকেন, তবে শুনুন, যার আসবার কথা ছিল এই যোহনি সেই এলিও, যার শুনবার কান আছে সে শুনুক। একালের লোকদের আমি কিসের সঙ্গে তুলনা করব? এরা এমন ছেলেমেয়েদের মতো যারা বাজারে বসে অন্য ছেলেমেয়েদের ডেকে বলে, আমরা তোমাদের জন্য বাঁশি বাজালাম, তোমরা নাচলে না, দুঃখের গান গাইলাম, তোমরা বুক চাপড়ালে না, যখন এসে খাওয়া দাওয়া করলেন না বলে লোকে বলছে তাকে ভূতে পেয়েছে, আর মনুষ্যপুত্র এসে খাওয়া দাওয়া করলেন বলে লোকে বলছে ওই দেখো একজন পেটুক ও মদখোর, কর আদায়কারী ও খারাপ লোকদের বন্ধু। কিন্তু জ্ঞান যে খাঁটি তার প্রমাণ তার কাজের মধ্যেই রয়েছে।
অবিশ্বাসী গ্রামগুলো, বেশিরভাগ আশ্চর্য কাজ যিশু যেসব গ্রামে ও শহরে করেছিলেন সেসব জায়গার লোকের এমন ফেরায়নি, এই জন্য সেই জায়গাগুলোকে তিনি ধিক্কার দিয়ে বলতে লাগলেন, ধিক কোরাসিন, ধিক বৈচ্ছৈদা, তোমাদের মধ্যে যে সব আশ্চর্য কাজ করা হয়েছে সেগুলো যদি সোর ও সিদন শহরে করা হতো, তবে অনেকদিন আগেই তারা চট পড়ে ছাই মেখে পাপ থেকে মন ফিরাত। আমি তোমাদের সত্যি বলছি, বিচারের দিনে সোর ও সিদনের অবস্থা বরং তোমাদের চেয়ে অনেকখানি সহ্য করবার মতো হবে। আর তুমি কফরনাহুম, তুমি নাকি আকাশ পর্যন্ত উঁচুতে উঠবে? কখনো না, তোমাকে নিচে পাতালে ফেলে দেওয়া হবে। যেসব আশ্চর্য কাজ তোমার মধ্যে করা হয়েছে তা যদি সদমে করা হতো, তবে সদম আজও টিকে থাকত। আমি তোমাদের সত্যি বলছি, বিচারের দিনে সদমের অবস্থা বরং তোমাদের চেয়ে অনেকখানি সহ্য করবার মতো হবে।
আমার কাছে এসো। তারপর যিশু বললেন, পিতা, তুমি স্বর্গ ও পৃথিবীর প্রভু, আমি তোমার গৌরব করি, কারণ তুমি এসব বিষয় জ্ঞানী ও বুদ্ধিমানদের কাছ থেকে লুকিয়ে রেখেছ, কিন্তু শিশুর মতো লোকদের কাছে প্রকাশ করেছ। হ্যাঁ পিতা, তোমার ইচ্ছামতোই এটা হয়েছে। আমার পিতা সবকিছুই আমার হাতে দিয়েছেন। পিতা ছাড়া পুত্রকে কেউ জানে না, এবং পুত্র ছাড়া পিতাকে কেউ জানে না, আর পুত্র যার কাছে পিতাকে প্রকাশ করতে ইচ্ছা করেন সেই তাকে জানে। তোমরা যারা ক্লান্ত ও বোঝা বয়ে বেড়াচ্ছ, তোমরা সবাই আমার কাছে এসো, আমি তোমাদের বিশ্রাম দেব, আমার জোয়াল তোমাদের উপর তুলে নাও ও আমার কাছ থেকে শেখো, কারণ আমার স্বভাব নরম ও নম্র, এতে তোমরা অন্তরে বিশ্রাম পাবে, কারণ আমার জোয়াল বয়ে নেওয়া সহজ ও আমার বোঝা হালকা।
দ্বাদশ অধ্যায়।
মনুষ্যপুত্রই বিশ্রামবারের কর্তা। একদিন যিশু একটা ক্ষেতের আলের উপর দিয়ে যাচ্ছিলেন, সেই দিনটা বিশ্রামবার ছিল। তাঁর শিষ্যদের খিদে পেয়েছিল বলে তাঁরা শীষ ছেড়ে ছেড়ে খেতে লাগলেন। তা দেখে ফরিসিরা যিশুকে বললেন, ধর্মের নিয়ম মতে বিশ্রামবারে যা করা উচিত নয়, দেখুন আপনার শিষ্যরা তাই করছে। যিশু তাদের বললেন, দাউদ ও তাঁর সঙ্গীদের যখন খিদে পেয়েছিল তখন তিনি কি করেছিলেন তা কি আপনারা পড়েননি? তিনি তো ঈশ্বরের ঘরে ঢুকে উৎসর্গে রুটি খেয়েছিলেন। দায়ুদ ও তাঁর সঙ্গীদের অবশ্য তা খাওয়া উচিত ছিল না, কেবল পুরোহিতেরাই তা খেতে পারতেন। এছাড়া আপনারা কি মসির আইন কানুনে পড়েননি যে বিশ্রামবারে উপাসনা ঘরে পুরোহিতেরা বিশ্রামবারের নিয়ম ভাঙলেও তাঁদের দোষ হয় না? আমি আপনাদের বলছি, উপাসনা ঘর থেকেও বড় একজন এখানে আছেন, দয়াতেই আমি সন্তুষ্ট, পশু উৎসর্গে নয়। শাস্ত্রের এই কথার অর্থ যদি আপনারা জানতেন তবে নির্দোষীদের দোষী করতেন না। মনে রাখবেন, মনুষ্যপুত্রই বিশ্রামবারের কর্তা।
শুকনা হাত লোকটি সুস্থ হল। পরে সেই জায়গা ছেড়ে যিশু সেই ফরিসিদের সমাজ ঘরে গেলেন। সেখানে একজন লোক ছিল যার একটা হাত শুকিয়ে গিয়েছিল। যিশুকে দোষী করবার উদ্দেশ্যে ফরিসিরা তাকে জিজ্ঞাসা করলেন, ধর্মের নিয়ম মতে বিশ্রামবারে কি রোগ ভালো করা উচিত? যিশু তাদের বললেন, ধরুন আপনাদের মধ্যে কারো একটা ভেড়া আছে, সেই ভেড়াটা যদি বিশ্রামবারে গর্তে পড়ে যায় তবে কি তিনি তাকে ধরে তুলবেন না? আর ভেড়ার চেয়ে মানুষের দাম তো অনেক বেশি, তাহলে দেখা যায় বিশ্রামবারে ভালো কাজ করা উচিত। তারপর তিনি লোকটিকে বললেন, তোমার হাত বাড়িয়ে দাও। সে তার হাতটা বাড়িয়ে দিলে পর সেটা ভালো হয়ে অন্য হাতটার মতো হয়ে গেল। তখন ফরিসিরা বাইরে গেলেন এবং যিশুকে মেরে ফেলবার জন্য তার বিরুদ্ধে পরামর্শ করতে লাগলেন।
ঈশ্বরের বাছাই করা লোক। সেই পরামর্শের বিষয় জানতে পেরে যিশু সেখান থেকে চলে গেলেন। তখন অনেক লোক তার পিছনে পিছনে গেল। তাদের মধ্যে যারা অসুস্থ ছিল তিনি তাদের সবাইকে সুস্থ করলেন এবং সাবধান করে দিলেন যেন তার বিষয়ে তারা বলাবলি না করে। এটা হল যাতে নবী যিশাইয়ের মধ্য দিয়ে এই যে কথা বলা হয়েছিল তা পূর্ণ হয়, দেখো ইনি আমার চাকর, তাকেই আমি বেছে নিয়েছি, ইনি আমার প্রিয়জন, আমার প্রাণ তাঁরই মধ্যে সন্তুষ্ট হয়, আমি তাঁর উপরে আমার আত্মা দেব, তাতে তিনি অজিহুদীদের কাছে ন্যায় বিচার প্রচার করবেন, তিনি ঝগড়া বা চিৎকার করবেন না, পথে পথে তাঁর গলার আওয়াজ কেউ শুনবে না, ন্যায় বিচারকে জয়ী না করা পর্যন্ত তিনি থেতলে যাওয়া নল ভাঙবেন না, আর মিটমিট করে জ্বলছে যে ফিতা তা নিভাবেন না, তারই উপর অজিহুদীরা আশা রাখবে।
প্রভু যিশু কার সাহায্যে কাজ করেন? পরে লোকেরা মন্দ আত্মায় পাওয়া একজন লোককে যিশুর কাছে আনল। লোকটি অন্ধ এবং বোবা ছিল। যিশু তাকে ভালো করলেন, তাতে লোকটি কথা বলতে লাগল ও দেখতে পেল। তখন সব লোকেরা আশ্চর্য হয়ে বলল, ইনি কি দাউদের সেই বংশধর? ফরিসিরা এ কথা শুনে বললেন, ও তো কেবল মন্দ আত্মাদের রাজা বেলশবুলের সাহায্যে মন্দ আত্মা ছাড়ায়। ফরিসিদের মনের চিন্তা বুঝতে পেরে যিশু তাদের বললেন, যে রাজ্য নিজের মধ্যে ভাগ হয়ে যায় সেই রাজ্য ধ্বংস হয়, আর যে শহর বা পরিবার নিজের মধ্যে ভাগ হয়ে যায় সেই শহর বা পরিবার টেকে না। শয়তান যদি শয়তানকেই বের করে দেয় তবে সে তো নিজের মধ্যেই ভাগ হয়ে গেল, তাহলে তার রাজ্য কি করে টিকবে? আমি যদি বেলশবুলের সাহায্যেই মন্দ আত্মা ছাড়াই, তবে আপনাদের লোকেরা কার সাহায্যে তাদের ছাড়ায়? আপনারা ঠিক কথা বলছেন কিনা আপনাদের লোকেরাই তা বিচার করবে। কিন্তু আমি যদি ঈশ্বরের আত্মার সাহায্যে মন্দ আত্মা ছাড়াই, তবে ঈশ্বরের রাজ্য তো আপনাদের কাছে এসে গেছে। যে লোকের দেহে বল আছে তাকে প্রথমে বেঁধে না রাখলে কেউ কি তার ঘরে ঢুকে জিনিসপত্র চুরি করতে পারে? বাদলে পরেই সে তা পারবে। যদি কেউ আমার পক্ষে না থাকে তবে সে আমার বিপক্ষে আছে। যে আমার সঙ্গে কুড়ায় না সে ছড়ায়। এই জন্য আমি আপনাদের বলছি, মানুষের সমস্ত পাপ এবং ঈশ্বরের বিরুদ্ধে অপমানের কথা ক্ষমা করা হবে। কিন্তু পবিত্র আত্মার বিরুদ্ধে অপমানের কথা ক্ষমা করা হবে না। মনুষ্যপুত্রের বিরুদ্ধে কেউ কোনো কথা বললে তাকে ক্ষমা করা হবে, কিন্তু পবিত্র আত্মার বিরুদ্ধে কথা বললে তাকে ক্ষমা করা হবে না, এই যুগেও না, আগামী যুগেও না।
ফল দ্বারাই গাছ চেনা যায়। একথা স্বীকার করুন যে গাছ ভালো হলে তার ফলও ভালো হবে, আবার গাছ খারাপ হলে তার ফলও খারাপ হবে, কারণ ফল দিয়েই গাছ চেনা যায়। সাপের বংশধরেরা নিজেরা মন্দ হয়ে কেমন করে আপনারা ভালো কথা বলতে পারেন? মানুষের অন্তর যা দিয়ে পূর্ণ থাকে মুক্ত সেই কথাই বলে। ভালো লোক তার অন্তর ভরা ভালো থেকে ভালো কথা বের করে, আর মন্দ লোক তার অন্তর ভরা মন্দ থেকে মন্দ কথা বের করে। কিন্তু আমি আপনাদের বলছি, লোকে যেসব বাজে কথা বলে, বিচারের দিনে তার প্রত্যেকটি কথার হিসাব তাদের দিতে হবে। আপনার কথার দ্বারাই আপনাকে নির্দোষ বলা হবে এবং আপনার কথা দ্বারাই আপনাকে দোষী বলা হবে।
ফরিসিরা চিহ্নের খোঁজ করেন। এরপরে কয়েকজন ধর্মশিক্ষক ও ফরিসি যীশুকে বললেন, গুরু, চিহ্ন হিসাবে আমরা আপনার কাছ থেকে একটা আশ্চর্য কাজ দেখতে চাই। যীশু তাদের বললেন, একালের দুষ্ট ও অবিশ্বস্ত লোকেরা চিহ্নের খোঁজ করে, কিন্তু নবী জোনার চিহ্ন ছাড়া আর কোন চিহ্নই তাদের দেখানো হবে না। জোনা যেমন সেই মাছের পেটে তিন দিন ও তিন রাত ছিলেন, মনুষ্যপুত্র তেমনি তিন দিন ও তিন রাত মাটির নিচে থাকবেন। বিচারের দিনে নিনবী শহরের লোকেরা উঠে একালের লোকদের দোষ দেখিয়ে দেবে, কারণ নিনবীর লোকেরা জোনার প্রচারের ফলে পাপ থেকে মন ফিরিয়েছিল। আর দেখুন, এখানে জোনার চেয়ে আরো মহান একজন আছেন। বিচারের দিনে দক্ষিণ দেশের রানী উঠে একালের লোকদের দোষ দেখিয়ে দেবেন, কারণ সলোমন রাজার জ্ঞানের কথাবার্তা শুনবার জন্য তিনি পৃথিবীর শেষ সীমা থেকে এসেছিলেন। আর দেখুন, এখানে সলোমনের চেয়ে আরো মহান একজন আছেন। যখন কোনো মন্দ আত্মা কোনো মানুষের মধ্য থেকে বের হয়ে যায়, তখন সে বিশ্রামের খোঁজে শুকনা জায়গার মধ্য দিয়ে ঘোরাফেরা করতে থাকে, কিন্তু তা না পেয়ে সে বলে, যেখান থেকে বের হয়ে এসেছি আমার সেই ঘরেই আমি ফিরে যাব। সে ফিরে এসে সেই ঘর খালি, পরিষ্কার ও সাজানো দেখতে পায়। পরে সেই মন্দ আত্মা গিয়ে নিজের চেয়েও খারাপ অন্য আরো সাতটা মন্দ আত্মা সঙ্গে নিয়ে আসে এবং সেখানে ঢুকে বাস করতে থাকে। তাতে সেই লোকটার প্রথম দশা থেকে শেষ দশা আরো খারাপ হয়ে ওঠে। একালের দুষ্ট লোকদের অবস্থাও তেমনি হবে।
প্রভু যীশুর মা ও ভাই কারা? যীশু যখন লোকদের সঙ্গে কথা বলছিলেন, তখন তার মা ও ভাইয়েরা তার সঙ্গে কথা বলবার জন্য বাইরে দাঁড়িয়েছিলেন। কোন একজন লোক তাকে বলল, দেখুন, আপনার মা ও ভাইয়েরা আপনার সঙ্গে কথা বলবার জন্য বাইরে দাঁড়িয়ে আছেন। তখন যীশু তাকে বললেন, কে আমার মা আর আমার ভাইয়েরাই বা কারা? পরে তিনি তার শিষ্যদের দেখিয়ে বললেন, এই দেখো, আমার মা ও আমার ভাইয়েরা, কারণ যারা আমার স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করে তারাই আমার ভাই, বোন আর মা।
ত্রয়োদশ অধ্যায়।
একজন চাষির গল্প। সেই দিনই যীশু ঘর থেকে বের হয়ে সাগরের ধারে গিয়ে বসলেন। তার কাছে এত লোক এসে জড়ো হল যে তিনি একটা নৌকায় উঠে বসলেন, আর সমস্ত লোক সাগরের ধারে দাঁড়িয়ে রইল। তখন তিনি গল্পের মধ্য দিয়ে অনেক বিষয় তাদের শিক্ষা দিতে লাগলেন। তিনি বললেন, একজন চাষি বীজ বুনতে গেল। বুনবার সময় কতগুলো বীজ পথের পাশে পড়ল, আর পাখিরা এসে তা খেয়ে ফেলল। কতগুলো বীজ পাথুরে জমিতে পড়ল, সেখানে বেশি মাটি ছিল না, আর মাটি গভীর ছিল না বলে তাড়াতাড়ি চারা গজিয়ে উঠল, কিন্তু সূর্য উঠলে পর তা পুড়ে গেল। এবং শিকড় ভালো করে বসেনি বলে শুকিয়ে গেল। আবার কতগুলো বীজ কাঁটাবনের মধ্যে পড়ল, তাতে কাঁটা গাছ বেড়ে উঠে চারাগুলো চেপে রাখল। আর কতগুলো বীজ ভালো জমিতে পড়ে, কোনোটাতে 100 গুণ, কোনোটাতে 60 গুণ, আর কোনোটাতে 30 গুণ ফসল জন্মাল। গল্পের শেষে যিশু বললেন, যার শুনবার কান আছে সে শুনুক।
গল্প বলবার উদ্দেশ্য। শিষ্যেরা যিশুর কাছে এসে তাকে বললেন, আপনি গল্পের মধ্য দিয়ে লোকদের শিক্ষা দিচ্ছেন কেন? উত্তরে তিনি শিষ্যদের বললেন, স্বর্গরাজ্যের গোপন সত্যগুলো তোমাদের জানতে দেওয়া হয়েছে, কিন্তু ওদের জানতে দেওয়া হয়নি। কারণ যার আছে তাকে আরও দেওয়া হবে, আর তাতে তার অনেক হবে, কিন্তু যার নেই তার যা আছে তাও তার কাছ থেকে নিয়ে নেওয়া হবে। সেই জন্য আমি গল্পের মধ্য দিয়ে ওদের শিক্ষা দিই, কারণ ওরা দেখেও দেখে না, শুনেও শোনে না এবং বোঝে না। এদের মধ্য দিয়েই নবী যিশাইয়ের এই কথা পূর্ণ হচ্ছে, তোমরা শুনতে থাকবে কিন্তু কোনো মতেই বুঝবে না, দেখতে থাকবে কিন্তু কোনো মতেই জানবে না। এইসব লোকদের অন্তর অসাড় এবং কান বন্ধ হয়ে গেছে, আর তারা তাদের চোখও বন্ধ করে রেখেছে, যেন তারা চোখ দিয়ে না দেখে, কান দিয়ে না শোনে এবং অন্তর দিয়ে না বোঝে, আর ভালো হবার জন্য আমার কাছে ফিরে না আসে। কিন্তু তোমরা ধন্য, কারণ তোমাদের চোখ দেখতে পায় এবং তোমাদের কান শুনতে পায়। আমি তোমাদের সত্যি বলছি, তোমরা যা যা দেখছ তা অনেক নবী ও ঈশ্বর ভক্ত লোকেরা দেখতে চেয়েও দেখতে পাননি, আর তোমরা যা যা শুনছ তা তারা শুনতে চেয়েও শুনতে পাননি।
চাষির গল্পের অর্থ। এখন তোমরা চাষির গল্পের অর্থ শোনো। যখন কেউ স্বর্গরাজ্যের কথা শুনেও বোঝে না, তখন শয়তান এসে তার অন্তরে যে কথা বোনা হয়েছিল তা কেড়ে নেয়। সেই পথের পাশে পড়া বীজের মধ্য দিয়ে এই রকম লোকদের সম্বন্ধেই বলা হয়েছে, আর পাথুরে জমিতে বোনা বীজের মধ্য দিয়ে তাদের সম্বন্ধে বলা হয়েছে, যারা স্বর্গরাজ্যের কথা শুনে তখনই আনন্দের সঙ্গে তা গ্রহণ করে, কিন্তু তাদের মধ্যে শিকড় ভালো করে বসে না বলে তারা অল্প সময়ের জন্য স্থির থাকে। যখন সেই কথার জন্য কষ্ট এবং অত্যাচার আসে তখনই তারা পিছিয়ে যায়। কাঁটার মধ্যে বোনা বীজের মধ্য দিয়ে তাদের সম্বন্ধে বলা হয়েছে, যারা সেই কথা শোনে কিন্তু সংসারের চিন্তা ভাবনা এবং ধন সম্পত্তির মায়া সেই কথাকে চেপে রাখে, সেজন্য তাতে কোনো ফল হয় না। ভালো জমিতে বোনা বীজের মধ্য দিয়ে তাদের সম্বন্ধে বলা হয়েছে, যারা সেই কথা শুনে বোঝে এবং ফল দেয়। কেউ দেয় 100 গুণ, কেউ দেয় 60 গুণ, আর কেউ দেয় 30 গুণ।
গমের মধ্যে শ্যামা ঘাস। পরে তিনি লোকদের শিক্ষা দেবার জন্য আর একটা গল্প বললেন। গল্পটা এই, স্বর্গরাজ্য এমন একজন লোকের মতো যিনি নিজের জমিতে ভালো বীজ বুনলেন, পরে যখন সবাই ঘুমিয়ে পড়ল তখন সে লোকের শত্রু এসে গমের মধ্যে শ্যামা ঘাসের বীজ বুনে চলে গেল। শেষে গমের চারা যখন বেড়ে উঠে ফল ধরল তখন তার মধ্যে শ্যামা ঘাসও দেখা গেল। তা দেখে বাড়ির দাসেরা এসে মনিবকে বলল, আপনি কি জমিতে ভালো বীজ বোনেননি? তবে শ্যামা ঘাস কোথা থেকে আসল? তিনি তাদের বললেন, কোন শত্রু এটা করেছে। দাসেরা তাঁকে বলল, তবে আমরা গিয়ে সেগুলো তুলে ফেলব কি? তিনি বললেন, না, শ্যামা ঘাস তুলতে গিয়ে তোমরা হয়তো ঘাসের সঙ্গে গমও তুলে ফেলবে। ফসল কাটবার সময় পর্যন্ত ওগুলো একসঙ্গে বাড়তে দাও। যারা ফসল কাটে আমি তখন তাদের বলবো যেন তারা প্রথমে শ্যামা ঘাসগুলো জড়ো করে পোড়াবার জন্য আঁটি আঁটি করে বাঁধে, আর তারপরে গম আমার গোলায় জমা করে।
সর্ষে দানা ও খামির গল্প। যিশু তাদের আর একটা গল্প বললেন। গল্পটা এই, স্বর্গরাজ্য এমন একটা সর্ষে দানার মতো যা একজন লোক নিয়ে নিজের জমিতে লাগাল। সমস্ত বীজের মধ্যে ওটা সত্যি সবচেয়ে ছোট, কিন্তু গাছ হয়ে বেড়ে উঠলে পর তা সমস্ত শাকসবজির মধ্যে সবচেয়ে বড় হয়। ওটা এমন একটা বড় গাছ হয়ে ওঠে যে পাখিরা এসে তার ডালপালায় বাসা বাঁধে। তিনি তাদের আর একটা গল্প বললেন। গল্পটা এই, স্বর্গরাজ্য খামির মতো, একজন স্ত্রীলোক তা নিয়ে প্রায় এক মন ময়দার মধ্যে মিশাল, ফলে সমস্ত ময়দাই ফেপে উঠল। যিশু গল্পের মধ্য দিয়ে লোকদের এই সব শিক্ষা দিলেন। তিনি গল্প ছাড়া কোনো শিক্ষাই দিতেন না। এটা হল যাতে নবীর মধ্য দিয়ে এই যে কথা বলা হয়েছিল তা পূর্ণ হয়। আমি শিক্ষা দেবার জন্য গল্পের মধ্য দিয়ে মুখ খুলব, জগতের আরম্ভ থেকে যা যা লুকানো ছিল তা বলব।
শ্যামা ঘাসের গল্পটার অর্থ, পরে যিশু লোকদের ছেড়ে ঘরে ঢুকলেন, তখন তাঁর শিষ্যেরা এসে তাঁকে বললেন, জমির ওই শ্যামা ঘাসের গল্পটা আমাদের বুঝিয়ে দিন। উত্তরে যিশু তাঁদের বললেন, যিনি ভালো বীজ বোনেন তিনি মনুষ্যপুত্র, জমি এই জগৎ, আর স্বর্গরাজ্যের লোকেরা ভালো বীজ, শয়তানের লোকেরা হল সেই শ্যামা ঘাস। যে শত্রুতা বুনেছিল সে হল শয়তান, আর ফসল কাটবার সময় হল এই যুগের শেষ সময়। যারা শস্য কাটবেন তারা হলেন স্বর্গদূত। শ্যামা ঘাস জড়ো করে যেমন আগুনে পুড়িয়ে দেওয়া হয়, যুগের শেষের সময়ও ঠিক তেমনই হবে। মনুষ্যপুত্র তাঁর স্বর্গদূতদের পাঠিয়ে দেবেন, যারা অন্যদের পাপ করায় এবং যারা নিজেরা পাপ করে তাদের সবাইকে সেই স্বর্গদূতেরা মনুষ্যপুত্রের রাজ্যের মধ্য থেকে একসঙ্গে জড়ো করবেন ও জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দেবেন। সেখানে লোকে কান্নাকাটি করবে ও যন্ত্রণায় দাঁতে দাঁত ঘষতে থাকবে। সেই সময় নির্দোষ লোকেরা তাদের স্বর্গস্থ পিতার রাজ্যে সূর্যের মতো উজ্জ্বল হয়ে দেখা দেবে। যার শুনবার কান আছে সে শুনুক।
আরো তিনটি গল্প। স্বর্গরাজ্য জমির মধ্যে লুকিয়ে রাখা ধনের মতো, একজন লোক তা খুঁজে পেয়ে আবার লুকিয়ে রাখল, তারপর সে খুশি মনে চলে গেল এবং তার যা কিছু ছিল সব বিক্রি করে সেই জমিটা কিনল। আবার স্বর্গরাজ্য এমন একজন সওদাগরের মতো যে ভালো মুক্তা খুঁজছিল, একটা দামি মুক্তার খোঁজ পেয়ে সে গিয়ে তার যা কিছু ছিল সব বিক্রি করে সেই মুক্তাটা কিনল। আবার স্বর্গরাজ্য এমন একটা বড় জালের মতো যা সাগরে ফেলা হল আর তাতে সব রকম মাছ ধরা পড়ল। জাল পূর্ণ হলে পর লোকেরা সেটা পাড়ে টেনে তুলল, পরে তারা বসে ভালো মাছগুলো বেছে ঝুড়িতে রাখল এবং খারাপগুলো ফেলে দিল। যুগের শেষের সময় এই রকমই হবে। স্বর্গদূতেরা এসে নির্দোষ লোকদের মধ্য থেকে দুষ্টদের আলাদা করবেন এবং জ্বলন্ত আগুনের মধ্যে তাদের ফেলে দেবেন। সেখানে লোকে কান্নাকাটি করবে ও যন্ত্রণায় দাঁতে দাঁত ঘষতে থাকবে। পরে যিশু তার শিষ্যদের জিজ্ঞাসা করলেন, তোমরা কি এসব বুঝতে পেরেছ? তারা তাকে বললেন, হ্যাঁ পেরেছি। তখন যিশু তাদের বললেন, স্বর্গরাজ্যের বিষয়ে যেসব ধর্মশিক্ষক শিক্ষা পেয়েছেন তারা সবাই এমন একজন গৃহস্থের মতো যিনি তার ভাণ্ডার থেকে নতুন ও পুরানো জিনিস বের করেন।
নাসারেতে প্রভু যিশু অগ্রাহ্য হলেন। শিক্ষা দেবার জন্য এইসব গল্প বলা শেষ করে যিশু সেখান থেকে চলে গেলেন। তারপর নিজের গ্রামে গিয়ে তিনি সমাজ ঘরের লোকদের শিক্ষা দিতে লাগলেন। তার কথা শুনে লোকে আশ্চর্য হয়ে বলল, এই জ্ঞান ও এই সব আশ্চর্য কাজ করবার ক্ষমতায় কোথা থেকে পেল? এ কি সেই ছুতার মিস্ত্রির ছেলে নয়? তার মায়ের নাম কি মরিয়ম নয়? আর তার ভাইয়েরা কি জাকব, জোসেফ, শিমোন ও জিহুদা নয়? তার সব বোনেরা কি আমাদের মধ্যে নেই? তাহলে কোথা থেকে সে এসব পেল? এইভাবে যিশুকে নিয়ে লোকদের মনে বাধা আসতে লাগল। তখন যিশু তাদের বললেন, নিজের গ্রাম ও নিজের বাড়ি ছাড়া আর সব জায়গাতেই নবীরা সম্মান পান। লোকদের অবিশ্বাসের জন্য তিনি সেখানে বেশি আশ্চর্য কাজ করলেন না।
চতুর্দশ অধ্যায়।
বাপ্তিস্মদাতা যোহনের মৃত্যু। সেই সময় যিশুর বিষয় শুনে গালিল প্রদেশের শাসনকর্তা হেরোদ তার কর্মচারীদের বললেন, ইনি বাপ্তিস্মদাতা জোহন, মৃত্যু থেকে বেঁচে উঠেছেন, সেই জন্যই উনি এইসব আশ্চর্য কাজ করছেন। হেরোদ নিজের ভাই ফিলিপের স্ত্রী হেরোদিয়ার দরুন জোহনকে বেঁধে নিয়ে গিয়ে জেলখানায় রেখেছিলেন, কারণ জোহন তাকে বলতেন, হেরোদিয়াকে স্ত্রী হিসাবে রাখা আপনার উচিত নয়। হেরোদ জোহনকে মেরে ফেলতে চেয়েছিলেন, কিন্তু তিনি লোকদের ভয় করতেন, কারণ লোকে জোহনকে নবী বলে মানত। হেরোদের জন্মদিনের উৎসবে হেরোদিয়ার মেয়ে উপস্থিত লোকদের সামনে নেচে হেরোদকে সন্তুষ্ট করল। সেজন্য হেরোদ শপথ করে বললেন, সে যা চাইবে তাই তিনি তাকে দেবেন। মেয়েটি তার মায়ের কাছ থেকে পরামর্শ পেয়ে বলল, থালাই করে বাপ্তিস্মদাতা জোহনের মাথাটা এখানে আমার কাছে এনে দিন। রাজা হেরোদ দুঃখিত হলেন, কিন্তু যারা তার সঙ্গে খেতে বসেছিলেন তাদের সামনে শপথ করেছিলেন বলে তিনি তা দিতে আদেশ করলেন। তিনি লোক পাঠিয়ে জেলখানার মধ্যেই জোহনের মাথা কাটালেন। পরে মাথাটি থালায় করে এনে মেয়েটিকে দেওয়া হলে পর সে তার মায়ের কাছে তা নিয়ে গেল। এরপর জোহনের শিষ্যেরা এসে তার মৃত দেহটা নিয়ে গিয়ে কবর দিলেন এবং সেই খবর যিশুকে গিয়ে দিলেন।
5000 লোককে খাওয়ানো। জোহনের মৃত্যুর খবর শুনে যিশু একাই সেখান থেকে নৌকায় করে একটা নির্জন জায়গায় চলে গেলেন। লোকেরা সে কথা শুনে ভিন্ন ভিন্ন গ্রাম থেকে হাঁটা পথে তাঁর পিছন ধরল। তিনি নৌকা থেকে নেমে লোকদের ভিড় দেখতে পেলেন আর মমতায় পূর্ণ হয়ে তাদের মধ্যে যারা অসুস্থ ছিল তাদের সুস্থ করলেন। দিনের শেষে শিষ্যরা তাঁর কাছে এসে বললেন, জায়গাটা নির্জন, বেলাও গেছে, লোকদের বিদায় করে দিন যেন তারা গ্রামে গিয়ে নিজেদের জন্য খাবার কিনতে পারে। যিশু তাঁদের বললেন, ওদের যাবার দরকার নেই, তোমরাই ওদের খেতে দাও। শিষ্যরা তাকে বললেন, আমাদের এখানে 5খানা রুটি আর 2টা মাছ ছাড়া আর কিছুই নেই। তিনি বললেন, সেগুলো আমার কাছে আনো। পরে তিনি লোকদের ঘাসের উপর বসতে আদেশ করলেন আর সেই 5খানা রুটি আর 2টা মাছ নিয়ে আকাশের দিকে তাকিয়ে ঈশ্বরকে ধন্যবাদ দিলেন। এরপরে তিনি রুটি ভেঙে শিষ্যদের হাতে দিলেন আর শিষ্যেরা তা লোকদের দিলেন। তারা প্রত্যেকে পেট ভরে খেল। খাওয়ার পরে যে টুকরাগুলো পড়ে রইল শিষ্যেরা তা তুলে নিলেন আর তাতে 12টা টুকরি পূর্ণ হল। যারা খেয়েছিল তাদের মধ্যে স্ত্রীলোক ও ছোট ছেলে মেয়ে ছাড়া 5000 পুরুষ ছিল।
জলের উপর দিয়ে হাঁটা। এরপরে যিশু শিষ্যদের তাগাদা দিলেন যেন তারা নৌকায় উঠে তার আগে অন্য পাড়ে যান, আর এদিকে তিনি লোকদের বিদায় করলেন। লোকদের বিদায় করে প্রার্থনা করবার জন্য তিনি একা পাহাড়ে উঠে গেলেন। যখন রাত হল তখনও তিনি সেখানে একাই রইলেন। ততক্ষণে শিষ্যদের নৌকাখানা ডাঙ্গা থেকে অনেকটা দূরে গিয়ে পড়েছিল এবং বাতাস উল্টা দিকে থাকাতে ঢেউয়ে ভীষণভাবে দুলছিল। শেষ রাতে যিশু সাগরের উপর দিয়ে হেঁটে শিষ্যদের কাছে আসছিলেন। শিষ্যেরা একজনকে সাগরের উপর হাঁটতে দেখে ভীষণ ভয় পেয়ে বললেন, ভূত, ভূত, আর তারপরেই চিৎকার করে উঠলেন। যিশু তখনই তাদের বললেন, এ তো আমি, ভয় করো না, সাহস করো। পিতর তাকে বললেন, প্রভু, যদি আপনিই হন তবে জলের উপর দিয়ে আপনার কাছে যেতে আমাকে আদেশ দিন। যিশু বললেন, এসো। তখন পিতর নৌকা থেকে নেমে জলের উপর দিয়ে হেঁটে যিশুর কাছে চললেন, কিন্তু বাতাস দেখে তিনি ভয় পেয়ে ডুবে যেতে লাগলেন এবং চিৎকার করে বললেন, প্রভু, আমাকে বাঁচান। যিশু তখনই হাত বাড়িয়ে তাকে ধরলেন এবং বললেন, অল্প বিশ্বাসী, কেন সন্দেহ করলেন? যিশু আর পিতর নৌকায় উঠলে পর বাতাস থেমে গেল। যারা নৌকার মধ্যে ছিলেন তারা যিশুকে ঈশ্বরের সম্মান দিয়ে প্রণাম করে বললেন, সত্যি আপনি ঈশ্বরের পুত্র। পরে তারা সাগর পার হয়ে গিনেশ হ্রদ এলাকায় এসে নামলেন। সেখানকার লোকেরা যিশুকে চিনতে পেরে এলাকার সব জায়গায় খবর পাঠাল। তাতে লোকেরা অসুস্থদের যিশুর কাছে আনল এবং তাকে অনুরোধ করল যেন সেই অসুস্থরা তার চাদরের ঝালরটা কেবল ছুঁতে পারে। আর যত লোক তা ছুঁল তারা সবাই সুস্থ হল।
পঞ্চদশ অধ্যায়।
পূর্বপুরুষদের চলতি নিয়ম। জেরুসালেম থেকে কয়েকজন ফরিসি ও ধর্মশিক্ষক যিশুর কাছে এসে বললেন, আমাদের পূর্বপুরুষদের দেওয়া যে নিয়ম চলে আসছে আপনার শিষ্যেরা তা মেনে চলে না কেন? খাওয়ার আগে তারা হাত ধোয় না। উত্তরে যিশু বললেন, পূর্বপুরুষদের দেওয়া যে নিয়ম চলে আসছে তার জন্য আপনারাই বা কেন ঈশ্বরের আদেশ অমান্য করেন? ঈশ্বর বলেছেন, মা বাবাকে সম্মান করো এবং যে মা বাবার নিন্দা করে তার মৃত্যু হোক। কিন্তু আপনারা বলে থাকেন, যদি কেউ তার মা কিংবা বাবাকে বলে, আমার যে জিনিসের দ্বারা তোমার সাহায্য হতে পারত তা ঈশ্বরের কাছে দেওয়া হয়েছে, তবে মা বাবাকে তার আর সম্মান করবার দরকার নেই। আপনাদের এইসব চলতি নিয়মের জন্য আপনারা ঈশ্বরের বাক্য বাতিল করেছেন। ভণ্ডেরা, আপনাদের সম্বন্ধে নবী যিশাইয়া ঠিক কথাই বলেছিলেন যে, এই লোকেরা মুখেই আমার সম্মান করে কিন্তু তাদের অন্তর আমার কাছ থেকে দূরে থাকে। তারা মিথ্যাই আমার উপাসনা করে, তাদের দেওয়া শিক্ষা মানুষের তৈরি কতগুলো নিয়ম মাত্র।
কিভাবে লোকে অশুচি হয়। পরে যিশু লোকদের ডেকে বললেন, আমার কথা শুনুন এবং বুঝুন, মুখের ভিতরে যা যায় তা মানুষকে অশুচি করে না, কিন্তু মুখের ভিতর থেকে যা বের হয়ে আসে তাই মানুষকে অশুচি করে। পরে তার শিষ্যেরা এসে তাকে বললেন, ফরিসিরা আপনার এই কথা শুনে যে অপমান বোধ করেছেন তা কি আপনি জানেন? উত্তরে তিনি বললেন, যে চারা আমার স্বর্গস্থ পিতা লাগাননি তার প্রত্যেকটাকে উপরে ফেলা হবে, তাদের কথা ছেড়ে দাও। পথ দেখাবার কথা তাদেরই, কিন্তু তারা নিজেরাই অন্ধ। অন্ধ অন্ধকে পথ দেখাতে গেলে দুজনই গর্তে পড়ে। তখন পিতর যিশুকে বললেন, আপনি যা বললেন তা আমাদের বুঝিয়ে দিন। যিশু বললেন, তোমরা কি এখনো অবুঝ রয়েছ? তোমরা কি বোঝো না যে যা কিছু মুখের মধ্যে যায় তা পেটের মধ্যে ঢোকে এবং শেষে বের হয়ে যায়, কিন্তু যা মুখের ভিতর থেকে বের হয়ে আসে তা অন্তর থেকে আসে, আর সেগুলোই মানুষকে অশুচি করে। অন্তর থেকেই মন্দ চিন্তা, খুন, সব রকম ব্যভিচার, চুরি, মিথ্যা সাক্ষ্য ও গালাগালি বের হয়ে আসে, এসবই মানুষকে অশুচি করে। কিন্তু হাত না ধুয়ে খেলে মানুষ অশুচি হয় না।
অযিহুদি স্ত্রীলোকের বিশ্বাস। পরে যিশু সেই জায়গা ছেড়ে সোর ও সিদন এলাকায় চলে গেলেন। সেখানকার একজন কনানীয় স্ত্রীলোক এসে চিৎকার করে বলতে লাগল, প্রভু দায়ুদের বংশধর, আমাকে দয়া করুন, মন্দ আত্মা আমার মেয়েটিকে ভীষণভাবে ধরেছে। যিশু কিন্তু তাকে একটা কথাও বললেন না। তখন তার শিষ্যেরা এসে তাকে অনুরোধ করে বললেন, ওকে বিদায় করে দিন, কারণ ও আমাদের পিছনে পিছনে চিৎকার করছে। উত্তরে যিশু বললেন, আমাকে কেবল ইসরায়েল বংশের হারানো মেষদের কাছেই পাঠানো হয়েছে। সেই স্ত্রীলোকটি কিন্তু যিশুর কাছে এসে তাকে প্রণাম করে বলল, প্রভু আমার এই উপকারটা করুন। যিশু বললেন, ছেলে মেয়েদের খাবার নিয়ে কুকুরের সামনে ফেলা ভালো নয়। সে বলল, ঠিক কথা প্রভু, তবুও মনিবের টেবিল থেকে খাবারের যেসব টুকরা পড়ে তা কুকুরেই খায়। তখন যিশু তাকে বললেন, সত্যি তোমার বিশ্বাস খুব বেশি, তুমি যেমন চাও তেমনই হোক। আর তখনই তার মেয়েটি সুস্থ হয়ে গেল।
4000 লোককে খাওয়ানো। পরে যিশু সেই জায়গা ছেড়ে গালিল সাগরের পার দিয়ে চললেন এবং একটা পাহাড়ে উঠে সেখানে বসলেন। তখন লোকেরা খোঁড়া, অন্ধ, নুলা, বোবা এবং আরো অনেককে সঙ্গে নিয়ে তার কাছে আসলো। তারা ওইসব লোকদের তার পায়ের কাছে রাখল, আর তিনি তাদের সুস্থ করলেন। লোকেরা যখন দেখল বোবা কথা বলছে, নোলা সুস্থ হচ্ছে, খোড়া চলাফেরা করছে এবং অন্ধ দেখতে পাচ্ছে, তখন তারা আশ্চর্য হল এবং ইসরায়েলীয়দের ঈশ্বরের গৌরব করতে লাগল। এরপর যিশু তার শিষ্যদের ডেকে বললেন, এই লোকদের জন্য আমার মমতা হচ্ছে, কারণ আজ তিন দিন হল এরা আমার সঙ্গে সঙ্গে আছে আর এদের কাছে কোনো খাবার নেই। এই অবস্থায় আমি এদের বিদায় দিতে চাই না, হয়তো বা তারা পথে অজ্ঞান হয়ে পড়বে। শিষ্যেরা তাকে বললেন, এই নির্জন জায়গায় এত লোককে খাওয়াবার মতো রুটি আমরা কোথায় পাব? যিশু তাদের বললেন, তোমাদের কাছে কয়টা রুটি আছে? শিষ্যরা বললেন, সাতটা রুটি আর কয়েকটা ছোট মাছ আছে। লোকদের মাটিতে বসতে আদেশ দিয়ে যিশু সেই সাতটা রুটি আর মাছগুলো নিলেন। পরে তিনি ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে সেগুলো ভাঙলেন ও শিষ্যদের হাতে দিলেন, আর শিষ্যেরা তা লোকদের দিলেন। লোকেরা সবাই পেট ভরে খেল, আর যে টুকরাগুলো পড়ে রইল শিষ্যেরা তা তুলে নিয়ে সাতটা টুকরি পূর্ণ করলেন। যারা খেয়েছিল তাদের মধ্যে স্ত্রীলোক ও ছোট ছেলে মেয়ে ছাড়া 4000 পুরুষ ছিল। এরপর যিশু লোকদের বিদায় দিয়ে নৌকায় উঠে মগদন এলাকায় গেলেন।
ষোড়শ অধ্যায়।
লোকেরা চিহ্ন দেখতে চায়। পরে কয়েকজন ফরিসি ও সদ্দুকি যিশুকে পরীক্ষা করবার জন্য তার কাছে আসলেন এবং স্বর্গ থেকে কোনো চিহ্ন দেখাতে বললেন। যিশু উত্তরে তাদের বললেন, সন্ধ্যা হলে আপনারা বলে থাকেন দিনটা পরিষ্কার হবে কারণ আকাশ লাল হয়েছে, আর সকালবেলা বলেন আজ ঝড় হবে কারণ আকাশ লাল ও অন্ধকার হয়েছে। আকাশের অবস্থা আপনারা ঠিকভাবে বিচার করতে জানেন, অথচ সময়ের চিহ্ন বুঝতে পারেন না। একালের দুষ্ট অবিশ্বস্ত লোকেরা চিহ্নের খোঁজ করে, কিন্তু জোনার চিহ্ন ছাড়া আর কোন চিহ্নই তাদের দেখানো হবে না। এরপরে যিশু তাদের ছেড়ে চলে গেলেন।
শিষ্যদের সাবধান করা। সাগরের অন্য পারে যাবার সময় শিষ্যেরা রুটি নিতে ভুলে গেলেন। যিশু তাদের বললেন, তোমরা সতর্ক থাকো, ফরিসি ও সদ্দুকিদের খামি থেকে সাবধান হও। এতে শিষ্যেরা নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলেন, আমরা রুটি আনিনি বলে উনি এই কথা বলছেন। একথা বুঝতে পেরে যিশু বললেন, অল্প বিশ্বাসীরা, তোমরা নিজেদের মধ্যে কেন বলাবলি করছো যে তোমাদের রুটি নেই? তোমরা কি এখনো বোঝো না বা মনেও কি পড়ে না সেই 5000 লোকের জন্য পাঁচখানা রুটির কথা, আর তারপরে কত টুকরি তোমরা তুলে নিয়েছিলে, কিংবা সেই 4000 লোকের জন্য সাতখানা রুটির কথা, আর কত টুকরি তোমরা তুলে নিয়েছিলে? আমি যে তোমাদের কাছে রুটির কথা বলিনি তা তোমরা কেন বোঝো না? ফরিসি ও সদ্দুকিদের খামি থেকে তোমরা সাবধান হও। তখন শিষ্যেরা বুঝতে পারলেন যে তিনি রুটির খামি থেকে তাদের সাবধান হতে বলেননি, কিন্তু ফরিসি ও সদ্দুকিদের শিক্ষা থেকে সাবধান হতে বলেছেন।
প্রভু যিশুই মসীহ। পরে যিশু যখন কৈশোরিয়া ফিলিপি এলাকায় গেলেন, তখন শিষ্যদের জিজ্ঞাসা করলেন, মনুষ্যপুত্র কে? এ বিষয়ে লোকে কি বলে? তারা বললেন, কেউ কেউ বলে বাপ্তিস্মদাতা জোহন, কেউ কেউ বলে এলিয়, আবার কেউ কেউ বলে জিরোমীয় বা নবীদের মধ্যে একজন। তখন তিনি তাদের বললেন, কিন্তু তোমরা কি বলো, আমি কে? শিমন পিতর বললেন, আপনি সেই মসীহ, জীবন্ত ঈশ্বরের পুত্র। উত্তরে যিশু তাকে বললেন, শিমন বার জোনা, তুমি ধন্য, কারণ কোনো মানুষ তোমার কাছে এটা প্রকাশ করেনি, আমার স্বর্গস্থ পিতাই প্রকাশ করেছেন। আর আমি তোমাকে বলছি, তুমি পিতর, আর এই পাথরের উপরেই আমি আমার মণ্ডলী তৈরি করব, শয়তানের কোনো শক্তি তার উপর জয়লাভ করতে পারবে না। আমি তোমাকে স্বর্গরাজ্যের চাবি দেব, আর তুমি এই পৃথিবীতে যা বাঁধবে তা স্বর্গীয় বেঁধে রাখা হবে, আর যা খুলবে তা স্বর্গীয় খুলে দেওয়া হবে। এরপর তিনি তাঁর শিষ্যদের সাবধান করে দিলেন, যেন তারা কাউকে না বলেন যে তিনি মসীহ।
নিজের মৃত্যুর বিষয়ে প্রভু যীশু। সেই সময় থেকে যীশু তার শিষ্যদের জানাতে লাগলেন যে তাকে জিরুসালামে যেতে হবে এবং বৃদ্ধ নেতাদের, প্রধান পুরোহিতদের ও ধর্মশিক্ষকদের হাতে অনেক দুঃখ ভোগ করতে হবে। পরে তাকে মেরে ফেলা হবে এবং তৃতীয় দিনে মৃত্যু থেকে জীবিত হয়ে উঠতে হবে। তখন পিতর তাকে এক পাশে নিয়ে গিয়ে অনুযোগ করে বললেন, প্রভু এ দূর হোক, আপনার উপর কখনো এমন হবে না। যীশু ফিরে পিতরকে বললেন, আমার কাছ থেকে দূর হও শয়তান, তুমি আমার পথের বাধা। ঈশ্বরের যা তা তুমি ভাবছ না, কিন্তু মানুষের যা তাই ভাবছ। এরপরে যীশু তার শিষ্যদের বললেন, যদি কেউ আমার পথে আসতে চায় তবে সে নিজের ইচ্ছামতো না চলুক, নিজের ক্রুশ বয়ে নিয়ে আমার পিছনে আসুক। যে কেউ তার নিজের জন্য বেঁচে থাকতে চায় সে তার সত্যিকারের জীবন হারাবে, কিন্তু যে কেউ আমার জন্য তার জীবন উৎসর্গ করতে রাজি থাকে সে তার সত্যিকারের জীবন রক্ষা করবে। যদি কেউ সমস্ত জগৎ লাভ করে তার সত্যিকারের জীবন হারায় তবে তার কি লাভ হল? সত্যিকারের জীবন ফিরে পাবার জন্য তার দেবার মতো কি আছে? মনুষ্যপুত্র তার স্বর্গদূতদের সঙ্গে নিয়ে তার পিতার মহিমায় আসছেন, তখন তিনি প্রত্যেক লোককে তার কাজ অনুসারে ফল দেবেন। আমি তোমাদের সত্যি বলছি, এখানে এমন কয়েকজন আছে যাদের কাছে মনুষ্যপুত্র রাজা হিসাবে দেখা না দেওয়া পর্যন্ত তারা মারা যাবে না।
সপ্তদশ অধ্যায়।
প্রভু যীশুর উজ্জ্বল চেহারা। এর ছয় দিন পরে যীশু কেবল পিতর, যাকব এবং যাকবের ভাই যোহনকে সঙ্গে নিয়ে একটা উঁচু পাহাড়ে গেলেন। তাঁদের সামনে যীশুর চেহারা বদলে গেল। তাঁর মুখ সূর্যের মতো উজ্জ্বল এবং তাঁর কাপড় আলোর মতো সাদা হয়ে গেল। তারা মসি এবং এলিয়কে যীশুর সঙ্গে কথা বলতে দেখলেন। তখন পিতর যীশুকে বললেন, প্রভু ভালোই হয়েছে যে আমরা এখানে আছি। আপনি যদি চান তবে আমি এখানে তিনটা কুড়ে ঘর তৈরি করব, একটা আপনার, একটা মসির ও একটা এলিয়ের জন্য। পিতর যখন কথা বলছিলেন তখন একটা উজ্জ্বল মেঘ তাঁদের ঢেকে ফেলল, আর সেই মেঘ থেকে এই কথা শোনা গেল, ইনি আমার প্রিয় পুত্র, এর উপর আমি খুবই সন্তুষ্ট, তোমরা এর কথা শোনো। এই কথা শুনে শিষ্যরা খুব ভয় পেয়ে মাটিতে উবুড় হয়ে পড়লেন। তখন যীশু এসে তাদের ছুঁয়ে বললেন, ওঠো ভয় করো না। তখন তারা উপরের দিকে তাকিয়ে কেবল যীশু ছাড়া আর কাউকে দেখতে পেলেন না। যখন তারা সেই পাহাড় থেকে নেমে আসছিলেন তখন যীশু তাদের এই আদেশ দিলেন, তোমরা যা দেখলে, মনুষ্যপুত্র মৃত্যু থেকে জীবিত না হয়ে ওঠা পর্যন্ত তা কাউকে বলো না। শিষ্যরা তাকে জিজ্ঞাসা করলেন, তাহলে ধর্মশিক্ষকেরা কেন বলেন যে প্রথমে এলিয়ের আসা দরকার? যীশু তাদের উত্তর দিলেন, সত্যি এলিয় আসবেন এবং সব কিছু আগের অবস্থায় ফিরিয়ে আনবেন, কিন্তু আমি তোমাদের বলছি, এলিয় এসেছিলেন আর লোকে তাকে চিনতে পারেনি, লোকেরা তার উপর যা ইচ্ছা তাই করেছে, এইভাবে মনুষ্যপুত্রকেও লোকদের হাতে কষ্ট ভোগ করতে হবে। তখন শিষ্যরা বুঝতে পারলেন যে তিনি তাদের কাছে বাপ্তিস্মদাতা যোহনের বিষয়ে বলছেন।
মন্দ আত্মায় পাওয়া ছেলেটি সুস্থ হল। যীশু ও তার শিষ্যেরা যখন লোকদের কাছে ফিরে আসলেন তখন একজন লোক এসে যীশুর সামনে হাঁটু পেতে বসে বলল, আমার ছেলেটির উপর দয়া করুন, সে মৃগী রোগে খুব কষ্ট পাচ্ছে, প্রায়ই সে আগুনে এবং জলে পড়ে যায়। আমি তাকে আপনার শিষ্যদের কাছে এনেছিলাম কিন্তু তারা তাকে ভালো করতে পারলেন না। উত্তরে যীশু বললেন, অবিশ্বাসী ও দুষ্ট লোকেরা, আর কতকাল আমি তোমাদের সঙ্গে সঙ্গে থাকব, কতদিন তোমাদের সহ্য করব? ছেলেটিকে এখানে আমার কাছে আনো। যীশু সেই মন্দ আত্মাকে ধমক দিলে পর সে ছেলেটির মধ্য থেকে বের হয়ে গেল আর ছেলেটি তখনই সুস্থ হল। এরপর শিষ্যেরা গোপনে যিশুর কাছে এসে বললেন, আমরা কেন সেই মন্দ আত্মাকে ছাড়াতে পারলাম না? যিশু তাদের বললেন, তোমাদের অল্প বিশ্বাসের জন্যই পারলে না। আমি তোমাদের সত্যি বলছি, যদি একটা সর্ষে দানার মতো বিশ্বাসও তোমাদের থাকে, তবে তোমরা এই পাহাড়কে বলবে, এখান থেকে সরে ওখানে যাও, আর তাতে ওটা সরে যাবে, তোমাদের পক্ষে কিছুই অসম্ভব হবে না। প্রার্থনা ও উপবাস ছাড়া এই রকম মন্দ আত্মা আর কিছুতে বের হয় না। পরে গালিল দেশের মধ্য দিয়ে যাবার সময় যিশু তার শিষ্যদের বললেন, মনুষ্যপুত্রকে লোকদের হাতে ধরিয়ে দেওয়া হবে, লোকেরা তাকে মেরে ফেলবে, আর তৃতীয় দিনে তিনি মৃত্যু থেকে জীবিত হয়ে উঠবেন। এতে শিষ্যেরা খুব দুঃখিত হলেন।
উপাসনা ঘরের কর। পরে যিশু ও তাঁর শিষ্যেরা যখন কফরনাহমে গেলেন, তখন উপাসনা ঘরের কর আদায়কারীরা পিতরের কাছে এসে বললেন, আপনাদের শিক্ষক কি উপাসনা ঘরের কর দেন না? পিতর বললেন, হ্যাঁ দেন। এরপর পিতর ঘরে এসে কিছু বলবার আগেই যিশু তাকে বললেন, শিমন, তোমার কি মনে হয় এই পৃথিবীর রাজারা কাদের কাছ থেকে কর বা খাজনা আদায় করে থাকেন? নিজের দেশের লোকদের কাছ থেকে না বিদেশিদের কাছ থেকে? পিতর বললেন, বিদেশিদের কাছ থেকে। তখন যিশু তাকে বললেন, তাহলে তো নিজের দেশের লোকেরা রেহাই পেয়ে গেছে, কিন্তু আমাদের ব্যবহারে কর আদায়কারীরা যেন অপমান বোধ না করে, এই জন্য তুমি সাগরে গিয়ে বড়শি ফেলো, আর প্রথমে যে মাছটা উঠবে তার মুখ খুললে একটা রূপার টাকা পাবে, ওটা নিয়ে গিয়ে তোমার ও আমার কর দিয়ে এসো।
অষ্টাদশ অধ্যায়।
বড় কে? সেই সময় শিষ্যেরা যিশুর কাছে এসে বললেন, স্বর্গরাজ্যের মধ্যে সবচেয়ে বড় কে? তখন যিশু একটা শিশুকে ডেকে তাদের মধ্যে দাঁড় করিয়ে বললেন, আমি তোমাদের সত্যিই বলছি, যদি তোমরা মন ফিরিয়ে শিশুদের মতো না হও, তবে কোনো মতেই স্বর্গরাজ্যে ঢুকতে পারবে না। যে কেউ এই শিশুর মতো নিজেকে নম্র করে, সেই স্বর্গরাজ্যের মধ্যে সবচেয়ে বড়। আর যে কেউ এর মতো কোনো শিশুকে আমার নামে গ্রহণ করে, সে আমাকেই গ্রহণ করে।
পাপের পথে নিয়ে যাওয়া। আমার উপর বিশ্বাসী এই ছোটদের মধ্যে কাউকে যদি কেউ পাপের পথে নিয়ে যায়, তবে তার গলায় একটা বড় পাথর বেঁধে তাকে সাগরের গভীর জলে ডুবিয়ে দেওয়া বরং তার পক্ষে ভালো। হায় জগৎ, পাপের পথে নিয়ে যাবার জন্য কত উস্কানি না তোমার মধ্যে আছে। অবশ্য সেই সব উস্কানি আসবেই, তবুও ধিক সেই লোককে যার মধ্য দিয়ে সেই উস্কানি আসে। তোমার হাত কিংবা পা যদি তোমাকে পাপের পথে টানে, তবে তা কেটে ফেলে দাও। দুই হাত ও দুই পা নিয়ে চিরকালের আগুনে পড়বার চেয়ে বরং নুলা বা খোঁড়া হয়ে জীবনে ঢোকা তোমার পক্ষে ভালো। তোমার চোখ যদি তোমাকে পাপের পথে টানে, তবে তা উপড়ে ফেলে দাও। দুই চোখ নিয়ে নরকের আগুনে পড়বার চেয়ে বরং কানা হয়ে জীবনে ঢোকা তোমার পক্ষে ভালো। দেখো, তোমরা যেন এই ছোটদের মধ্যে একজনকেও তুচ্ছ না করো। আমি তোমাদের বলছি, স্বর্গে তাদের দূতেরা সব সময় আমার স্বর্গস্থ পিতার মুখ দেখছেন। যা হারিয়ে গেছে তা উদ্ধার করবার জন্য মনুষ্যপুত্র এসেছেন। তোমরা কি মনে করো? ধরো, একজন লোকের একশোটা ভেড়া আছে, সেগুলোর মধ্যে যদি একটা ভুল পথে চলে যায়, তবে সে কি 99টা পাহাড়ের ধারে রেখে সেই ভেড়াটা খুঁজতে যায় না? আমি তোমাদের সত্যিই বলছি, যদি সেটা পায়, তবে যে 99টা ভুল পথে যায়নি, তাদের চেয়ে যেটা ভুল পথে চলে গিয়েছিল তার জন্য সে আরো বেশি আনন্দ করে। ঠিক সেইভাবে তোমাদের স্বর্গস্থ পিতার ইচ্ছা নয় যে এই ছোটদের মধ্যে একজনও নষ্ট হয়।
যে ভাই অন্যায় করে। তোমার ভাই যদি তোমার বিরুদ্ধে অন্যায় করে, তবে তার কাছে গিয়ে যখন আর কেউ থাকবে না, তখন তার দোষ দেখিয়ে দিও। যদি সে তোমার কথা শোনে, তবে তুমি তো তোমার ভাইকে ফিরে পেলে।
কিন্তু যদি সে না শোনে তবে অন্য দুই একজনকে তোমার সঙ্গে নিয়ে যেও, যেন দুই বা তিনজন সাক্ষীর কথায় প্রত্যেকটা বিষয় সত্য বলে প্রমাণিত হয়। যদি সে তাদের কথা না শোনে তবে মণ্ডলীকে বলো। সে যদি মণ্ডলীর কথাও না শোনে তবে সে তোমার কাছে প্রতিমা পূজাকারী বা কর আদায়কারীর মতো হোক। আমি তোমাদের সত্যি বলছি, তোমরা পৃথিবীতে যা বাঁধবে তা স্বর্গেও বেঁধে রাখা হবে, আর যা খুলবে তা স্বর্গেও খুলে দেওয়া হবে। আমি তোমাদের আরো বলছি, তোমাদের মধ্যে দুজন যদি একমত হয়ে কোনো বিষয়ে প্রার্থনা করে তবে আমার স্বর্গস্থ পিতা তোমাদের জন্য তা করবেন, কারণ যেখানে দুই বা তিনজন আমার নামে একসঙ্গে জড়ো হয় সেখানে আমি তাদের মধ্যে উপস্থিত থাকি।
যে কর্মচারী ক্ষমা করেনি, তখন পিতর এসে যীশুকে বললেন, প্রভু, আমার ভাই আমার বিরুদ্ধে অন্যায় করলে আমি কতবার তাকে ক্ষমা করব? সাতবার কি? যীশু তাকে বললেন, কেবল সাতবার নয়, কিন্তু আমি তোমাকে 70 গুণ 7 বার পর্যন্ত ক্ষমা করতে বলি। দেখো, স্বর্গরাজ্য এমন একজন রাজার মতো যিনি তাঁর দাসদের কাছে হিসাব চাইলেন। তিনি যখন হিসাব নিতে আরম্ভ করলেন তখন তাদের মধ্য থেকে এমন একজন কর্মচারীকে আনা হল রাজার কাছে যার লক্ষ লক্ষ দিনার ঋণ ছিল। তার ঋণ শোধ করবার ক্ষমতা ছিল না। তখন সেই মনিব আদেশ করলেন যেন সেই লোককে এবং তার স্ত্রী ও ছেলেমেয়েকে আর তার যা কিছু আছে সমস্ত বিক্রি করে পাওনা আদায় করা হয়। তাতে সেই কর্মচারী মাটিতে পড়ে মনিবের পা ধরে বলল, আমার উপর ধৈর্য ধরুন, আপনাকে আমি সমস্তই শোধ করে দেব। তখন মনিব মমতা করে সেই কর্মচারীকে ছেড়ে দিলেন এবং তার ঋণ ক্ষমা করে দিলেন। পরে সেই কর্মচারী বাইরে গিয়ে তার একজন সঙ্গী কর্মচারীকে দেখতে পেল। তার কাছে সেই সঙ্গী কর্মচারীটির প্রায় 100 দিনার ঋণ ছিল। সেই কর্মচারী তার সঙ্গীর গলা টিপে ধরে বলল, তুই যে টাকা ধার করেছিস তা শোধ কর। সঙ্গী কর্মচারীটি তখন তার পায়ে পড়ে তাকে অনুরোধ করে বলল, আমার উপর ধৈর্য ধরো, আমি সব শোধ করে দেব। কিন্তু সে রাজি হল না, বরং ঋণ শোধ না করা পর্যন্ত তাকে জেলখানায় আটক রাখল। এই সব ঘটনা দেখে তার অন্য সঙ্গী কর্মচারীরা খুব দুঃখিত হল। তারা গিয়ে তাদের মনিবের কাছে সব কথা জানাল। তখন মনিব সেই কর্মচারীকে ডেকে বললেন, দুষ্ট কর্মচারী, তুমি আমাকে অনুরোধ করেছিলে বলে আমি তোমার সব ঋণ ক্ষমা করেছিলাম। আমি যেমন তোমাকে দয়া করেছিলাম তেমনি তোমার সঙ্গী কর্মচারীকে দয়া করা কি তোমার উচিত ছিল না? পরে তার মনিব রাগ করে তার সমস্ত ঋণ শোধ না করা পর্যন্ত তাকে কষ্ট দেবার জন্য জেলখানার লোকদের হাতে তুলে দিলেন। ঠিক সেইভাবে তোমরা প্রত্যেকে যদি তোমাদের ভাইকে অন্তর দিয়ে ক্ষমা না করো তবে আমার স্বর্গস্থ পিতাও তোমাদের উপর এরকম করবেন।
ঊনবিংশ অধ্যায়।
স্ত্রী ছেড়ে দেবার বিষয়ে শিক্ষা। এই সব কথা বলা শেষ করে যীশু গালিল প্রদেশ ছেড়ে জর্দন নদীর অন্য পাড়ে জিহুদিয়া প্রদেশে গেলেন। অনেক লোক তার পিছনে পিছনে গেল, আর তিনি সেখানে তাদের সুস্থ করলেন। তখন কয়েকজন ফরিসি যীশুকে পরীক্ষা করবার জন্য তার কাছে এসে বললেন, মোশির আইনকানুন মতে যে কোনো কারণে স্ত্রীকে ছেড়ে দেওয়া কি কারো পক্ষে উচিত? উত্তরে যীশু বললেন, আপনারা কি পড়েননি, সৃষ্টিকর্তা প্রথমে তাদের পুরুষ ও স্ত্রী করে সৃষ্টি করেছিলেন আর বলেছিলেন, এজন্য মানুষ মা বাবাকে ছেড়ে তার স্ত্রীর সঙ্গে যুক্ত হবে এবং সেই দুজন এক দেহ হবে। এজন্য তারা আর দুই নয় কিন্তু এক দেহ। তাই ঈশ্বর যা একসঙ্গে যোগ করেছেন মানুষ তা আলাদা না করুক। তখন ফরিসিরা তাকে বললেন, তাহলে মোশি কেন ত্যাগপত্র দিয়ে স্ত্রীকে ছেড়ে দিতে আদেশ করেছেন? যীশু তাদের বললেন, আপনাদের মন কঠিন বলেই স্ত্রীকে ছেড়ে দিতে মোশি আপনাদের অনুমতি দিয়েছেন। কিন্তু প্রথম থেকে এরকম ছিল না। আমি আপনাদের বলছি, যে কেউ ব্যভিচার দোষ ছাড়া অন্য কোনো কারণে স্ত্রীকে ছেড়ে দিয়ে অন্যকে বিয়ে করে, সে ব্যভিচার করে। তখন তার শিষ্যেরা তাকে বললেন, স্বামী স্ত্রীর সম্বন্ধ যদি এরকমেরই হয় তাহলে তো বিয়ে না করাই ভালো। যিশু তাদের বললেন, সবাই এই কথা মেনে নিতে পারে না, কেবল যাদের সেই ক্ষমতা দেওয়া হয়েছে তারাই তা মেনে নিতে পারে। কেউ কেউ খোঁজা হয়ে জন্মগ্রহণ করে, সেজন্য তারা বিয়ে করে না, আর কাউকে কাউকে মানুষেই খোঁজা করেছে, সেজন্য তারা বিয়ে করে না। আবার এমন কেউ কেউ আছে যারা স্বর্গরাজ্যের জন্য বিয়ে করতে চায় না। যে একথা মেনে নিতে পারে সে মেনে নিক।
প্রভু যীশু ও ছেলে মেয়েরা পরে লোকেরা ছোট ছোট ছেলে মেয়েদের যিশুর কাছে নিয়ে আসল, যেন তিনি তাদের মাথার উপর হাত রেখে প্রার্থনা করেন। কিন্তু শিষ্যেরা তাদের বকুনি দিতে লাগলেন। তখন যিশু বললেন, ছেলে মেয়েদের আমার কাছে আসতে দাও, বাধা দিও না, কারণ স্বর্গরাজ্য এদের মতো লোকদেরই। ছেলে মেয়েদের মাথার উপর হাত রেখে প্রার্থনা করবার পর যিশু সেখান থেকে চলে গেলেন।
একজন ধনী যুবক। পরে একজন যুবক এসে যিশুকে বলল, গুরু, অনন্ত জীবন পাবার জন্য আমাকে ভালো কি করতে হবে? তিনি তাকে বললেন, ভালোর বিষয়ে কেন আমাকে জিজ্ঞাসা করছ? ভালো মাত্র একজনই আছেন। যদি তুমি অনন্ত জীবন পেতে চাও তবে তার সব আদেশ পালন করো। সেই যুবকটি বলল, কোন কোন আদেশ? যিশু বললেন, খুন করো না, ব্যভিচার করো না, চুরি করো না, মিথ্যা সাক্ষ্য দিও না, মা বাবাকে সম্মান করো, আর তোমার প্রতিবেশীকে নিজের মতো ভালোবেসো। সেই যুবকটি যিশুকে বলল, আমি এর সবই পালন করে আসছি, তবে আমাকে আর কি করতে হবে? যিশু তাকে বললেন, যদি তুমি পুরোপুরি খাঁটি হতে চাও তবে গিয়ে তোমার সমস্ত সম্পত্তি বেচে গরিবদের দান করো, তাতে তুমি স্বর্গে ধন পাবে, তারপর এসে আমার শিষ্য হও। এই কথা শুনে যুবকটি খুব দুঃখিত হয়ে চলে গেল, কারণ তার অনেক ধন সম্পত্তি ছিল। তখন যিশু তার শিষ্যদের বললেন, আমি তোমাদের সত্যিই বলছি, ধনী লোকের পক্ষে স্বর্গরাজ্যে ঢোকা কঠিন হবে। আমি আবার তোমাদের বলছি, ধনী লোকের পক্ষে ঈশ্বরের রাজ্যে ঢোকার চেয়ে বরং সূচের ফুটা দিয়ে উটের ঢোকা সহজ। এ কথা শুনে শিষ্যেরা আশ্চর্য হয়ে বললেন, তাহলে কে পাপ থেকে উদ্ধার পেতে পারে? যিশু শিষ্যদের দিকে তাকিয়ে বললেন, মানুষের পক্ষে এটা অসম্ভব বটে, কিন্তু ঈশ্বরের পক্ষে সবই সম্ভব। তখন পিতর তাকে বললেন, দেখুন, আমরা সব কিছু ছেড়ে আপনার শিষ্য হয়েছি, আমরা কি পাব? যিশু তাদের বললেন, আমি তোমাদের সত্যিই বলছি, তোমরা যারা আমার শিষ্য হয়েছ, নতুন সৃষ্টিতে যখন মনুষ্যপুত্র মহিমার সঙ্গে তার সিংহাসনে বসবেন, তখন তোমরাও বারোটা সিংহাসনে বসবে এবং ইসরায়েলের বারো বংশের বিচার করবে। আর যে কেউ আমার জন্য বাড়ি ঘর, ভাই বোন, মা বাবা, ছেলে মেয়ে কিংবা জায়গা জমি ছেড়ে দিয়েছে, সে তার একশো গুণ বেশি পাবে আর অনন্ত জীবনও পাবে। যারা প্রথমে আছে তাদের মধ্যে অনেকে শেষে পড়বে, আর যারা শেষে আছে তাদের মধ্যে অনেকে প্রথম হবে।
বিংশতি অধ্যায়।
আঙ্গুর ক্ষেতের মজুরেরা। স্বর্গরাজ্য একজন গৃহস্থের মতো, তিনি একদিন ভোরবেলায় ক্ষেতের কাজে মজুর লাগাবার জন্য বাইরে গেলেন। তিনি মজুরদের সঙ্গে ঠিক করলেন যে দিনে এক দিনার করে দেবেন। এরপর তিনি তাদের তাঁর আঙ্গুর ক্ষেতে পাঠিয়ে দিলেন। প্রায় নটার সময় আবার তিনি বাইরে গেলেন এবং বাজারে আরও কয়েকজনকে বিনা কাজে দাঁড়িয়ে থাকতে দেখলেন। তিনি তাদের বললেন, তোমরাও আমার আঙ্গুর ক্ষেতে কাজ করতে যাও, আমি তোমাদের উপযুক্ত মজুরি দেব। তাতে সেই লোকেরাও গেল। সেই গৃহস্থ আবার প্রায় বারোটা এবং তিনটায় বাইরে গিয়ে ওই একই রকম করলেন। প্রায় পাঁচটার সময় বাইরে গিয়ে অন্য কয়েকজনকে দাঁড়িয়ে থাকতে দেখে তিনি তাদের বললেন, তোমরা কাজ না করে সারাদিন এখানে দাঁড়িয়ে আছো কেন? তারা তাকে বলল, কেউ আমাদের কাজে লাগায়নি। তিনি সেই লোকদের বললেন, তোমরাও আমার আঙ্গুর ক্ষেতের কাজে যাও। পরে সন্ধ্যা হলে আঙ্গুর ক্ষেতের মালিক তার কর্মচারীকে বললেন, মজুরদের ডেকে শেষজন থেকে আরম্ভ করে প্রথম জন পর্যন্ত প্রত্যেককে মজুরি দাও। বিকাল পাঁচটার সময় যে মজুরদের কাজে লাগানো হয়েছিল তারা এসে প্রত্যেকে এক এক দিনার করে নিয়ে গেল। এতে যাদের প্রথমে কাজে লাগানো হয়েছিল তারা বেশি পাবে বলে মনে করল, কিন্তু তারাও প্রত্যেকে এক এক দিনার করেই পেল। তাতে তারা সেই মালিকের বিরুদ্ধে বিরক্তি প্রকাশ করে বলতে লাগল, আমরা সারাদিন রোদে পুড়ে কাজ করেছি, কিন্তু যাদের শেষে কাজে লাগানো হয়েছিল তারা মাত্র এক ঘন্টা কাজ করেছে, অথচ তাদের আপনি আমাদের সমান মজুরি দিলেন। তখন মালিক তাদের মধ্যে একজনকে বললেন, বন্ধু, আমি তোমার উপর তো অন্যায় করিনি, তুমি কি একদিনারে কাজ করতে রাজি হওনি? তোমার পাওনা নিয়ে চলে যাও, তোমাকে যেমন দিয়েছি এই শেষের জনকেও তেমনই দিতে আমার ইচ্ছা। যা আমার নিজের তা আমার খুশি মতো ব্যবহার করবার অধিকার কি আমার নেই? নাকি আমি দয়ালু বলে তোমার চোখ টাটাচ্ছে? গল্পের শেষে যিশু বললেন, এইভাবে শেষের যারা তারা প্রথম হবে, আর প্রথম যারা তারা শেষে পড়বে।
আবার তার মৃত্যুর কথা। পরে যিশু জিরুসালেমে যাবার পথে তার ১২ জন শিষ্যকে এক পাশে ডেকে নিয়ে গিয়ে বললেন, দেখো, আমরা জিরুসালেমে যাচ্ছি, সেখানে মনুষ্যপুত্রকে প্রধান পুরোহিতদের ও ধর্ম শিক্ষকদের হাতে ধরিয়ে দেওয়া হবে, তারা তার বিচার করে তাকে মৃত্যুর উপযুক্ত বলে স্থির করবেন, তারা তাকে ঠাট্টা করবার জন্য এবং বেত মারবার ও ক্রুশে দেবার জন্য অজিহুদীদের হাতে দেবেন, আর তৃতীয় দিনে তিনি মৃত্যু থেকে জীবিত হয়ে উঠবেন।
যাকোব ও জোহনের মায়ের অনুরোধ। পরে শিবদিয়ের দুই ছেলেকে তাদের মা সঙ্গে করে নিয়ে যিশুর কাছে আসলেন এবং তার কাছে কিছু চাইবার উদ্দেশ্যে তাকে প্রণাম করলেন। যিশু তাকে বললেন, আপনি কি চান? তিনি বললেন, আপনি এই আদেশ দিন যেন আপনার রাজ্যে আমার এই দুই ছেলের একজন আপনার ডান পাশে আরেকজন বাঁ পাশে বসতে পায়। উত্তরে যিশু বললেন, তোমরা কি চাইছ তা জানো না? যে দুঃখের পেয়ালায় আমি খেতে যাচ্ছি তাতে কি তোমরা খেতে পারো? তারা তাকে বললেন, পারি। তখন যিশু তাঁদের বললেন, সত্যি তোমরা আমার পেয়ালায় খাবে, কিন্তু আমার ডানে বা বাঁয়ে বসতে দেবার অধিকার আমার নেই। আমার পিতা যাদের জন্য তা ঠিক করে রেখেছেন তারাই তা পাবে। এইসব কথা শুনে বাকি ১০ জন শিষ্য সেই দুই ভাইয়ের উপর বিরক্ত হলেন। তখন যিশু শিষ্যদের ডেকে বললেন, তোমরা একথা জানো যে অজিহুদীদের মধ্যে শাসনকর্তারা তাদের প্রভু হয় এবং নেতারা তাদের উপর হুকুম চালায়, কিন্তু তোমাদের মধ্যে তা হওয়া উচিত নয়। তোমাদের মধ্যে যে বড় হতে চায় তাকে তোমাদের সেবাকারী হতে হবে, আর যে প্রথম হতে চায় তাকে তোমাদের দাস হতে হবে। মনে রেখো, মনুষ্যপুত্র সেবা পেতে আসেননি, বরং সেবা করতে এসেছেন এবং অনেক লোকের মুক্তির মূল্য হিসাবে নিজের প্রাণ দিতে এসেছেন।
দুজন অন্ধ সুস্থ হল। যিশু ও তার শিষ্যেরা জিরিহ শহর ছেড়ে যাবার সময় অনেক লোক যিশুর পিছনে পিছনে চলল। পথের ধারে দুজন অন্ধ লোক বসেছিল। যিশু সেই পথ দিয়ে যাচ্ছেন শুনে তারা চিৎকার করে বলল, প্রভু, দাউদের বংশধর, আমাদের দয়া করুন। তারা যেন চুপ করে, এজন্য লোকেরা তাদের ধমক দিল। কিন্তু তারা আরও চিৎকার করে বলল, প্রভু, দাউদের বংশধর, আমাদের দয়া করুন। তখন যিশু দাঁড়ালেন এবং তাদের ডেকে বললেন, তোমরা কি চাও? আমি তোমাদের জন্য কি করব? তারা তাকে বলল, প্রভু আমাদের চোখ খুলে দিন। তখন যীশু মমতায় পূর্ণ হয়ে তাদের চোখ ছুলেন, আর তখনই তারা দেখতে পেল এবং তার পিছনে পিছনে চলল।
একবিংশ অধ্যায়।
জেরুসালেমে প্রবেশ। যীশু ও তাঁর শিষ্যেরা জেরুসালেমের কাছাকাছি পৌঁছে জৈতুন পাহাড়ের উপরে বৈতফগী গ্রামের ধারে আসলেন। তখন যীশু দুজন শিষ্যকে এই বলে পাঠিয়ে দিলেন, তোমরা ওই সামনের গ্রামে যাও, সেখানে গেলেই দেখতে পাবে একটা গাধা বাঁধা আছে এবং একটা বাচ্চাও তার সঙ্গে আছে, সেই দুটা খুলে আমার কাছে নিয়ে এসো। কেউ যদি কিছু বলে তবে বলো প্রভুর দরকার আছে, তাতে তখনই সে তাদের ছেড়ে দেবে। এটা হল যেন নবীর মধ্য দিয়ে এই যে কথা বলা হয়েছিল তা পূর্ণ হয়, তোমরা সিয়ন কন্যাকে বলো তোমার রাজা তোমার কাছে আসছেন, তিনি নম্র, তিনি গাধার উপরে গাধার বাচ্চার উপরে চড়ে আসছেন। যীশু সেই শিষ্যদের যেমন আদেশ দিয়েছিলেন তারা গিয়ে তেমনই করলেন। তারা সেই গাধা ও গাধার বাচ্চাটা এনে তাদের উপর নিজেদের গায়ের চাদর পেতে দিলে পর যীশু বসলেন। অনেক লোক পথের উপরে তাদের গায়ের চাদর বিছিয়ে দিল, অন্যেরা গাছের ডাল কেটে নিয়ে পথের উপরে ছড়াল। যারা যীশুর সামনে ও পিছনে যাচ্ছিল তারা চিৎকার করে বলতে লাগল, হোসান্না দাউদের বংশধর, প্রভুর নামে যিনি আসছেন তাঁর গৌরব হোক, স্বর্গীয় হোসান্না। যীশু জেরুসালেমে ঢুকলে পর সমস্ত শহরে হুলুস্থুল পড়ে গেল, সবাই জিজ্ঞাসা করতে লাগল, ইনি কে? লোকেরা বলল, উনি গালিলের নাসরত গ্রামের নবী যীশু।
উপাসনা ঘরে প্রভু যীশু। পরে যীশু উপাসনা ঘরে ঢুকলেন এবং সেখানে যারা কেনা বেচা করছিল তাদের সবাইকে তাড়িয়ে দিলেন। তিনি টাকা বদল করে দেবার লোকদের টেবিল এবং যারা কবুতর বিক্রি করছিল তাদের বসবার জায়গা উল্টে দিয়ে বললেন, পবিত্র শাস্ত্রে ঈশ্বর বলেছেন, আমার ঘরকে প্রার্থনার ঘর বলা হবে, কিন্তু তোমরা এটাকে ডাকাতের আড্ডাখানা করে তুলছ। এরপরে অন্ধ ও খোঁড়ারা উপাসনা ঘরে যীশুর কাছে আসল, আর তিনি তাদের সুস্থ করলেন। তিনি যেসব আশ্চর্য কাজ করছিলেন প্রধান পুরোহিতেরা ও ধর্মশিক্ষকেরা তা দেখলেন। তারা উপাসনা ঘরের মধ্যে ছেলেমেয়েদের চিৎকার করে বলতে শুনলেন, হোসান্না দাউদের বংশধর। এসব দেখে শুনে তারা বিরক্ত হয়ে যীশুকে বললেন, ওরা যা বলছে তা তুমি শুনতে পাচ্ছ? যীশু তাদের বললেন, হ্যাঁ পাচ্ছি, শাস্ত্রে আপনারা কি কখনো পড়েননি, ছোট ছেলেমেয়ে এবং শিশুদের মুখেই তুমি নিজের জন্য প্রশংসার ব্যবস্থা করেছ? এরপরে যীশু তাদের ছেড়ে শহরের বাইরে বৈথনিয়া গ্রামে চলে গেলেন এবং সেখানেই রাতটা কাটালেন।
ডুমুর গাছটি। পরদিন সকালে শহরে ফিরে আসবার সময় যীশুর খিদে পেল। পথের পাশে একটা ডুমুর গাছ দেখে তিনি গাছটার কাছে গেলেন, কিন্তু তাতে পাতা ছাড়া আর কিছুই দেখতে পেলেন না। তখন তিনি গাছটাকে বললেন, আর কখনো তোমার ফল না ধরুক। আর তখনই ডুমুর গাছটা শুকিয়ে গেল। শিষ্যেরা তা দেখে আশ্চর্য হয়ে বললেন, ডুমুর গাছটা এত তাড়াতাড়ি কেমন করে শুকিয়ে গেল? উত্তরে যীশু তাদের বললেন, আমি তোমাদের সত্যিই বলছি, তোমরা সন্দেহ না করে যদি বিশ্বাস করো তবে ডুমুর গাছের উপরে আমি যা করেছি তোমরাও তা করতে পারবে। কেবল তা নয়, কিন্তু যদি এই পাহাড়কে বলো উঠে সাগরে গিয়ে পড়ো তবে তাও হবে। তোমরা যদি বিশ্বাস করে প্রার্থনা করো তবে তোমরা যা চাইবে তাই পাবে।
প্রভু যীশু ও ধর্মনেতারা। পরে যীশু আবার উপাসনা ঘরে গেলেন। যখন তিনি সেখানে শিক্ষা দিচ্ছিলেন তখন প্রধান পুরোহিতেরা ও যিহুদীদের বৃদ্ধ নেতারা তার কাছে এসে বললেন, তুমি কোন অধিকারে এসব করছ? এই অধিকার তোমাকে কে দিয়েছে? যীশু তাদের বললেন, আমিও আপনাদের একটা কথা জিজ্ঞাসা করব, আপনারা যদি আমাকে তার উত্তর দিতে পারেন তবে আমিও আপনাদের বলব আমি কোন অধিকারে এসব করছি। বলুন দেখি, বাপতিস্ম দেবার অধিকার যোহন কোথা থেকে পেয়েছিলেন? ঈশ্বরের কাছ থেকে না মানুষের কাছ থেকে? তখন তারা নিজেদের মধ্যে এই আলোচনা করলেন, আমরা যদি বলি ঈশ্বরের কাছ থেকে, তাহলে সে আমাদের বলবে, তবে কেন আপনারা যোহনকে বিশ্বাস করেননি? আবার যদি বলি মানুষের কাছ থেকে, তবে লোকদের কাছ থেকে আমাদের ভয় আছে, কারণ যোহনকে সবাই নবী বলে মনে করে। এজন্য উত্তরে তারা যীশুকে বললেন, আমরা জানি না। তখন যীশু তাদের বললেন, তবে আমিও আপনাদের বলব না আমি কোন অধিকারে এসব করছি।
দুই ছেলের গল্প। তারপর যীশু বললেন, আচ্ছা আপনারা কি মনে করেন? ধরুন একজন লোকের দুটি ছেলে ছিল। লোকটি তার বড় ছেলের কাছে গিয়ে বলল, আজ তুমি আঙ্গুর খেতে গিয়ে কাজ করো। উত্তরে ছেলেটি বলল, আমি যাব না। কিন্তু পরে সে মন ফিরিয়ে কাজে গেল। লোকটি পরে অন্য ছেলেটির কাছে গিয়ে সেই একই কথা বলল। অন্য ছেলেটি উত্তরে বলল, আমি যাচ্ছি, কিন্তু গেল না। এই দুজনের মধ্যে কে বাবার ইচ্ছা পালন করল? তখন ধর্মনেতারা উত্তর দিলেন, প্রথম জন। যীশু তাদের বললেন, আমি আপনাদের সত্যি বলছি, কর আদায়কারীরা এবং বেশ্যারা আপনাদের আগে ঈশ্বরের রাজ্যে ঢুকছে, কারণ যোহন ঠিক পথ দেখাবার জন্য আপনাদের কাছে এসেছিলেন, আর আপনারা তাকে বিশ্বাস করেননি, কিন্তু কর আদায়কারীরা এবং বেশ্যারা তাকে বিশ্বাস করেছিল, এ দেখেও আপনারা মন ফিরিয়ে তাকে বিশ্বাস করেননি।
আঙ্গুর ক্ষেতের চাষীদের গল্প। আর একটা গল্প শুনুন। একজন গৃহস্থ একটা আঙ্গুর ক্ষেত করে তার চারদিকে বেড়া দিলেন। পরে সেই ক্ষেতের মধ্যে আঙ্গুর রস করবার জন্য গর্ত খুঁড়লেন এবং একটা উঁচু পাহাড়া ঘর তৈরি করলেন। এরপরে তিনি কয়েকজন চাষির কাছে সেই আঙ্গুর ক্ষেতটা ইজারা দিয়ে বিদেশে চলে গেলেন। যখন ফল পাকবার সময় হয়ে আসল, তখন তিনি সেই ফলের ভাগ নিয়ে আসবার জন্য তার দাসদের সেই চাষিদের কাছে পাঠিয়ে দিলেন। চাষিরা তার দাসদের একজনকে ধরে মারল, একজনকে খুন করল এবং অন্য আরেকজনকে পাথর মারল। এরপর তিনি প্রথমবারের চেয়ে আরো বেশি দাস পাঠিয়ে দিলেন, কিন্তু চাষিরা সেই দাসদের সঙ্গে একই রকমের ব্যবহার করল। আঙ্গুর ক্ষেতের মালিক শেষে নিজের ছেলেকেই তাদের কাছে পাঠালেন। তিনি ভাবলেন তারা অন্তত তার ছেলেকে সম্মান করবে। কিন্তু সেই চাষিরা ছেলেকে দেখে নিজেদের মধ্যে পরামর্শ করে বলল, এই পরে সম্পত্তির মালিক হবে, চলো আমরা ওকে মেরে ফেলি, তাতে আমরাই সম্পত্তির মালিক হব। এই বলে তারা সেই ছেলেকে ধরে আঙ্গুর ক্ষেত থেকে বাইরে নিয়ে গিয়ে মেরে ফেলল। তাহলে বলুন দেখি, আঙ্গুর ক্ষেতের মালিক যখন নিজে আসবেন, তখন তিনি সেই চাষিদের নিয়ে কি করবেন? সেই ধর্মনেতারা যীশুকে বললেন, তিনি সেই দুষ্টদের একেবারে ধ্বংস করবেন এবং যে চাষিরা তাকে সময় মতো ফলের ভাগ দেবে, তাদের কাছে সেই আঙ্গুর ক্ষেতটা ইজারা দেবেন। তখন যীশু তাদের বললেন, আপনারা কি পবিত্র শাস্ত্রের মধ্যে কখনো পড়েননি? রাজমিস্ত্রিরা যে পাথরটা বাতিল করে দিয়েছিল, সেটাই সবচেয়ে দরকারি পাথর হয়ে উঠল। প্রভুই এটা করলেন, আর তা আমাদের চোখে খুব আশ্চর্য লাগে। এজন্য আপনাদের বলছি, ঈশ্বরের রাজ্য আপনাদের কাছ থেকে নিয়ে নেওয়া হবে এবং এমন লোকদের দেওয়া হবে যাদের জীবনে সেই রাজ্যের উপযুক্ত ফল দেখা যাবে। যে সেই পাথরের উপরে পড়বে, সে ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে এবং সেই পাথর যার উপরে পড়বে, সে চুরমার হয়ে যাবে। প্রধান পুরোহিতেরা এবং ফরিসিরা যীশুর গল্পগুলো শুনে বুঝতে পারলেন তিনি তাদের কথাই বলছেন। তখন তারা যীশুকে ধরতে চাইলেন, কিন্তু লোকদের ভয়ে তা করলেন না, কারণ লোকে তাকে নবী বলে মনে করত।
দ্বাবিংশ অধ্যায়।
বিয়ের ভোজের গল্প। শিক্ষা দেবার জন্য যীশু আবার সেই ধর্মনেতাদের কাছে এই গল্পটা বললেন। স্বর্গরাজ্য এমন একজন রাজার মতো, যিনি তার ছেলের বিয়ের ভোজ প্রস্তুত করলেন। সেই ভোজে নিমন্ত্রিত লোকদের ডাকবার জন্য তিনি তার দাসদের পাঠিয়ে দিলেন, কিন্তু তারা আসতে চাইল না। তখন তিনি আবার অন্য দাসদের নিয়ে নিমন্ত্রিতদের বলে পাঠালেন, দেখুন আমি আমার বলদ ও মোটাসোটা বাছুরগুলো কেটে ভোজ প্রস্তুত করেছি, এখন সবই প্রস্তুত, আপনারা ভোজে আসুন। নিমন্ত্রিত লোকেরা কিন্তু সেই দাসদের কথা না শুনে একজন তার নিজের খেতে ও আরেকজন তার নিজের কাজে চলে গেল। বাকি সবাই রাজার দাসদের ধরে অপমান করল ও মেরে ফেলল। তখন রাজা খুব রেগে গেলেন এবং সৈন্য পাঠিয়ে তিনি সেই খুনিদের ধ্বংস করলেন আর তাদের শহর পুড়িয়ে দিলেন। পরে তিনি তার দাসদের বললেন, ভোজ প্রস্তুত, কিন্তু যাদের নিমন্ত্রণ করা হয়েছিল তারা এর যোগ্য নয়। তোমরা বরং রাস্তার মোড়ে মোড়ে যাও আর যতজনের দেখা পাও সবাইকে বিয়ের ভোজে ডেকে আনো। তখন সেই দাসেরা বাইরে রাস্তায় রাস্তায় গিয়ে ভালো মন্দ যাদের পেল সবাইকে ডেকে আনল। তাতে বিয়ে বাড়ি সেই অতিথিতে ভরে গেল। এরপর রাজা অতিথিদের দেখবার জন্য ভিতরে এসে দেখলেন একজন লোক বিয়ের কাপড় না পরেই সেখানে এসেছে। রাজা তাকে জিজ্ঞাসা করলেন, বন্ধু, বিয়ের কাপড় ছাড়া কেমন করে এখানে ঢুকলে? সে কোনো উত্তর দিতে পারল না। তখন রাজা চাকরদের বললেন, এর হাত পা বেঁধে বাইরের অন্ধকারে ফেলে দাও, সেই জায়গায় লোকে কান্নাকাটি করবে ও যন্ত্রণায় দাঁতে দাঁত ঘষতে থাকবে। গল্পের শেষে যিশু বললেন, এজন্য বলি অনেককে ডাকা হয়েছে কিন্তু অল্পকে বেছে নেওয়া হয়েছে।
কর দেবার বিষয়ে তখন ফরিসিরা চলে গেলেন এবং কেমন করে যিশুকে তার কথার ফাঁদে ফেলা যায় সেই পরামর্শ করতে লাগলেন। তারা হেরোদের দলের কয়েকজন লোকের সঙ্গে নিজেদের কয়েকজন শিষ্যকে যিশুর কাছে পাঠালেন। তারা যিশুকে বলল, গুরু, আমরা জানি আপনি একজন সৎ লোক, ঈশ্বরের পথের বিষয়ে আপনি সত্যভাবে শিক্ষা দিয়ে থাকেন, লোকে কি মনে করবে না করবে তাতে আপনার কিছু যায় আসে না, কারণ আপনি কারো মুখ চেয়ে কিছু করেন না। তাহলে আপনি বলুন, রোম সম্রাটকে কি কর দেওয়া উচিত? আপনার কি মনে হয়? তাদের মন্দ উদ্দেশ্য বুঝতে পেরে যিশু বললেন, ভণ্ডেরা, কেন আমাকে পরীক্ষা করছো? যে টাকায় কর দেবে তার একটা আমাকে দেখাও। তারা একটা দিনার যিশুর কাছে আনল। তখন যিশু তাদের বললেন, এর উপরে এই ছবি ও নাম কার? তারা বলল, রোম সম্রাটের। যিশু তাদের বললেন, তবে যা সম্রাটের তা সম্রাটকে দাও, আর যা ঈশ্বরের তা ঈশ্বরকে দাও। এই কথা শুনে তারা আশ্চর্য হল এবং তাকে ছেড়ে চলে গেল।
জীবিত হয়ে উঠবার বিষয়ে সেই একই দিনে কয়েকজন সদ্দুকি যিশুর কাছে আসলেন। সদ্দুকিদের মতে মৃতদের জীবিত হয়ে ওঠা বলে কিছু নেই, এই জন্য তারা যিশুকে জিজ্ঞাসা করলেন, গুরু, মোশি বলেছেন যদি কোনো লোক সন্তানহীন অবস্থায় মারা যায় তবে তার ভাই তার স্ত্রীকে বিয়ে করে ভাইয়ের হয়ে তার বংশ রক্ষা করবে। আমাদের এখানে সাত ভাই ছিল, প্রথমজন বিয়ে করে মারা গেল এবং সন্তান না থাকাতে সে তার ভাইয়ের জন্য নিজের স্ত্রীকে রেখে গেল। এইভাবে দ্বিতীয়, তৃতীয় ও সপ্তম ভাই পর্যন্ত সেই স্ত্রীকে বিয়ে করল, শেষে সেই স্ত্রীলোকটিও মারা গেল। তাহলে মৃতেরা যখন জীবিত হয়ে উঠবে তখন ওই সাত ভাইয়ের মধ্যে এই স্ত্রীলোকটি কার স্ত্রী হবে? তারা সবাই তো তাকে বিয়ে করেছিল। যিশু তাদের বললেন, আপনারা ভুল করছেন, কারণ আপনারা শাস্ত্রও জানেন না, ঈশ্বরের শক্তির বিষয়েও জানেন না। মৃতেরা জীবিত হয়ে উঠবার পরে বিয়ে করবে না এবং তাদের বিয়ে দেওয়াও হবে না, তারা স্বর্গদূতদের মতো হবে। মৃতদের জীবিত হয়ে উঠবার বিষয়ে ঈশ্বর যে কথা আপনাদের বলেছেন সেই কথা কি আপনারা শাস্ত্রে পড়েননি? তাতে লেখা আছে, আমি আব্রাহামের ঈশ্বর, ইসহাকের ঈশ্বর এবং জাকবের ঈশ্বর। কিন্তু ঈশ্বর তো মৃতদের ঈশ্বর নন, তিনি জীবিতদেরই ঈশ্বর। এই কথা শুনে লোকেরা তাঁর শিক্ষায় আশ্চর্য হল।
সবচেয়ে বড় আদেশ, যিশু সদ্দুকিদের মুখ বন্ধ করে দিয়েছেন শুনে ফরিসিরা একসঙ্গে জড়ো হলেন। তাদের মধ্যে একজন ধর্মশিক্ষক যিশুকে পরীক্ষা করবার জন্য এবার জিজ্ঞাসা করলেন, গুরু, মোশির আইন কানুনের মধ্যে সবচেয়ে বড় আদেশ কোনটা? যিশু তাকে বললেন, সবচেয়ে বড় এবং সবচেয়ে দরকারি আদেশ হল, তোমার সমস্ত অন্তর, তোমার সমস্ত প্রাণ ও তোমার সমস্ত মন দিয়ে তোমার প্রভু ঈশ্বরকে ভালোবাসবে। আর তারপরের দরকারি আদেশটা প্রথমটারই মতো, তোমার প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসবে। মসির সমস্ত আইন কানুন এবং নবীদের সমস্ত শিক্ষা এই দুটি আদেশের উপরেই নির্ভর করে আছে।
ধর্ম শিক্ষকদের কাছে প্রভু যীশুর প্রশ্ন। ফরিসিরা তখনও একসঙ্গে ছিলেন, এমন সময় যীশু তাদের জিজ্ঞাসা করলেন, আপনারা মসিহের বিষয়ে কি মনে করেন, তিনি কার বংশধর? তারা যীশুকে বললেন, দায়ুদের বংশধর। তখন যীশু তাদের বললেন, তবে দায়ুদ কেমন করে মসিহকে পবিত্র আত্মার পরিচালনায় প্রভু বলে ডেকেছিলেন? তিনি বলেছিলেন, প্রভু আমার প্রভুকে বললেন, যতক্ষণ না আমি তোমার শত্রুদের তোমার পায়ের তলায় রাখি ততক্ষণ তুমি আমার ডান দিকে বসো। তাহলে দায়ুদ যখন মসিহকে প্রভু বলে ডেকেছেন, তখন মসিহ কেমন করে দায়ুদের বংশধর হতে পারেন? এর উত্তরে কেউ এক কথাও তাকে বলতে পারল না, এবং সেই দিন থেকে কেউ তাকে আর কিছু জিজ্ঞাসা করতেও সাহস করল না।
ত্রয়োবিংশ অধ্যায়।
ধর্ম নেতাদের বিরুদ্ধে প্রভু যীশুর কথা। পরে যীশু লোকদের কাছে ও তার শিষ্যদের কাছে বললেন, আইন কানুন শিক্ষা দেবার ব্যাপারে ধর্মশিক্ষকেরা ও ফরিসিরা মসির জায়গায় আছেন, এই জন্য তারা যা কিছু করতে বলেন তা করো এবং যা পালন করবার আদেশ দেন তা পালন করো, কিন্তু তারা যা করেন তোমরা তা করো না, কারণ তারা মুখে যা বলেন কাজে তা করেন না। তারা ভারী ভারী বোঝা বেঁধে মানুষের কাঁধে চাপিয়ে দেন, কিন্তু সেগুলো সরাবার জন্য নিজেরা একটা আঙ্গুল নাড়াতেও চান না। লোকদের দেখাবার জন্যই তারা সব কাজ করেন। পবিত্র শাস্ত্রের পদলেখা তাবিজ তারা বড় করে তৈরি করেন, আর নিজেদের ধার্মিক দেখাবার জন্য চাদরের কোনায় কোনায় লম্বা ঝালর লাগান। ভোজের সময় সম্মানের জায়গায় এবং সমাজ ঘরে প্রধান প্রধান আসনে তারা বসতে ভালোবাসেন। তারা হাটে বাজারে সম্মান খুঁজে বেড়ান, আর চান যেন লোকেরা তাদের গুরু বলে ডাকে। কেউ তোমাদের গুরু বলে ডাকুক তা চেয়েও না, কারণ তোমাদের গুরু বলতে কেবল একজনই আছেন, আর তোমরা সবাই ভাই ভাই। এই পৃথিবীতে কাউকেই পিতা বলে ডেকো না, কারণ তোমাদের একজনই পিতা আর তিনি স্বর্গে আছেন। কেউ তোমাদের নেতা বলে ডাকুক তা চেয়েও না, কারণ তোমাদের নেতা বলতে কেবল একজনই আছেন, তিনি মসিহ। তোমাদের মধ্যে যে সব চেয়ে বড় সে তোমাদের সেবাকারী হোক। যে কেউ নিজেকে উঁচু করে তাকে নিচু করা হবে, এবং যে কেউ নিজেকে নিচু করে তাকে উঁচু করা হবে। ভণ্ড ধর্মশিক্ষক ও ফরিসিরা, ধিক আপনাদের! আপনারা লোকদের সামনে স্বর্গরাজ্যের দরজা বন্ধ করে রাখেন, তাতে নিজেরাও ঢোকেন না, আর যারা ঢুকতে চেষ্টা করছে তাদেরও ঢুকতে দেন না। ভণ্ড ধর্মশিক্ষক ও ফরিসিরা, ধিক আপনাদের! একদিকে আপনারা লোকদের দেখাবার জন্য লম্বা লম্বা প্রার্থনা করেন, অন্যদিকে বিধবাদের সম্পত্তি দখল করেন, এজন্য আপনাদের অনেক বেশি শাস্তি হবে। ভণ্ড ধর্মশিক্ষক ও ফরিসিরা, ধিক আপনাদের! একটিমাত্র লোককে আপনাদের ধর্মমতে আনবার জন্য আপনারা দুনিয়ার কোথায় না যান, আর সে যখন আপনাদের ধর্মমতে আসে তখন আপনারা নিজেদের চেয়ে তাকে অনেক বেশি করে নরকের উপযুক্ত করে তোলেন। ধিক ধর্মশিক্ষক ও ফরিসিরা, আপনারা নিজেরা অন্ধ অথচ অন্যদের পথ দেখান। আপনারা বলে থাকেন উপাসনা ঘরের নামে কেউ শপথ করলে তাতে কিছু হয় না, কিন্তু যদি কেউ উপাসনা ঘরের সোনার নামে শপথ করে তবে সে সেই শপথে বাধা পড়ে। মূর্খ ও অন্ধের দল, কোনটা বড়, সোনা না সেই উপাসনা ঘর, যা সেই সোনাকে ঈশ্বরের জন্য আলাদা করে রাখে? আপনারা আবার একথাও বলে থাকেন, বেদীর নামে কেউ শপথ করলে কিছুই হয় না, কিন্তু যদি কেউ সেই বেদীর উপরে যে দান আছে তার নামে শপথ করে, তবে সে সেই শপথে বাধা পড়ে। অন্ধের দল কোনটা বড়, সেই দান না সেই বেদি, যা সেই দানকে ঈশ্বরের জন্য আলাদা করে রাখে? এই জন্য বেদির নামে যে শপথ করে, সে সেই বেদি এবং তার উপরের সব কিছুর নামেই শপথ করে। আর উপাসনা ঘরের নামে যে শপথ করে, সে উপাসনা ঘর এবং তার ভিতরে যিনি থাকেন তারই নামে শপথ করে। যে স্বর্গের নামে শপথ করে, সে ঈশ্বরের সিংহাসন এবং যিনি তার উপরে বসে আছেন তারই নামে শপথ করে। ভণ্ড ধর্মশিক্ষক ও ফরিসিরা, ধিক আপনাদের! আপনারা পুদিনা, মৌরি আর জিরার দশ ভাগের এক ভাগ ঈশ্বরকেই ঠিক মতোই দিয়ে থাকেন, কিন্তু ন্যায়, দয়া এবং বিশ্বস্ততা, যা মসির আইনকানুনের আরও দরকারি বিষয়, তা আপনারা বাদ দিয়েছেন। আগেরগুলো পালন করার সঙ্গে সঙ্গে পরেরগুলো পালন করা আপনাদের উচিত। আপনারা নিজেরা অন্ধ, অথচ অন্যদের পথ দেখান। একটা ছোট মাছিও আপনারা ছাকেন, অথচ উট গিলে ফেলেন। ভণ্ড ধর্মশিক্ষক ও ফরিসিরা, ধিক আপনাদের! আপনারা থালাবাটির বাইরের দিকটা পরিষ্কার করে থাকেন, কিন্তু সেগুলো যা দিয়ে পূর্ণ তা হল লুঠের জিনিস আর লোভের ফল। অন্ধ ফরিসিরা, আগে সেগুলোর ভিতরের দিকটা পরিষ্কার করুন, তাতে তার বাইরের দিকটাও পরিষ্কার হবে। ভণ্ড ধর্মশিক্ষক ও ফরিসিরা, ধিক আপনাদের! আপনারা চুন লাগানো সাদা কবরের মতো, যার বাইরের দিকটা সুন্দর কিন্তু ভিতরটা মরা মানুষের হাড়গোড় ও সব রকম ময়লায় ভরা। ঠিক সেইভাবে বাইরে আপনারা লোকদের চোখে ধার্মিক, কিন্তু ভিতরে ভণ্ডামি ও পাপে পূর্ণ। ভণ্ড ধর্মশিক্ষক ও ফরিসিরা, ধিক আপনাদের! আপনারা নবীদের কবর নতুন করে গাঁথেন এবং ঈশ্বর ভক্ত লোকদের কবর সাজান। আপনারা বলেন, আমরা যদি আমাদের পূর্বপুরুষদের সময় বেঁচে থাকতাম, তবে নবীদের খুন করবার জন্য তাদের সঙ্গে যোগ দিতাম না। এতে আপনারা নিজেদের বিরুদ্ধে এই সাক্ষ্য দিচ্ছেন যে নবীদের যারা খুন করেছে আপনারা তাদেরই বংশধর। তাহলে আপনাদের পূর্বপুরুষেরা যা আরম্ভ করে গেছেন তার বাকি অংশ আপনারা শেষ করুন। সাপের দল আর সাপের বংশধরেরা, কেমন করে আপনারা নরকের শাস্তি থেকে রক্ষা পাবেন? এই জন্যই আমি আপনাদের কাছে নবী, জ্ঞানী লোক এবং ধর্মশিক্ষকদের পাঠাচ্ছি। আপনারা তাদের মধ্যে কয়েকজনকে খুন করবেন ও কয়েকজনকে ক্রুশে দেবেন, কয়েকজনকে আপনাদের সমাজ ঘরে বেত মারবেন এবং এক গ্রাম থেকে অন্য গ্রামে তাড়া করে বেড়াবেন। এই জন্য নির্দোষ হেবলের খুন থেকে আরম্ভ করে আপনারা যে বরখিয়ের ছেলে সখরিয়কে পবিত্র জায়গা আর বেদির মাঝখানে খুন করেছিলেন, সেই সখরিয়ের খুন পর্যন্ত পৃথিবীতে যত নির্দোষ লোক খুন হয়েছে আপনারা সেই সমস্ত রক্তের দায়ী হবেন। আমি আপনাদের সত্যিই বলছি, একালের লোকেরাই সেই সমস্ত রক্তের দায়ী হবে।
জেরুসালেমের জন্য দুঃখ প্রকাশ। জেরুসালেম, হায় জেরুসালেম! তুমি নবীদের খুন করে থাকো এবং তোমার কাছে যাদের পাঠানো হয় তাদের পাথর মেরে থাকো। পাখি যেমন বাচ্চাদের তার ডানার নিচে জড়ো করে, তেমনি আমি তোমার লোকদের কতবার আমার কাছে জড়ো করতে চেয়েছি কিন্তু তোমরা রাজি হওনি। দেখো, তোমাদের বাড়ি তোমাদের সামনে খালি হয়ে পড়ে থাকবে। আমি তোমাদের বলছি, যে পর্যন্ত না তোমরা বলবে যিনি প্রভুর নামে আসছেন তার গৌরব হোক, সে পর্যন্ত আর তোমরা আমাকে দেখতে পাবে না।
চতুর্বিংশ অধ্যায়।
যুগের শেষের দিনগুলো। যিশু উপাসনা ঘর থেকে বের হয়ে চলে যাচ্ছিলেন, এমন সময় তার শিষ্যেরা তাকে উপাসনা ঘরের দালানগুলো দেখাবার জন্য তার কাছে আসলেন। তখন যিশু তাদের বললেন, তোমরা তো এসব দেখছ, কিন্তু আমি তোমাদের সত্যি বলছি, এখানে একটা পাথরের উপরে আর একটা পাথর থাকবে না, সমস্তই ভেঙে ফেলা হবে। পরে যিশু যখন জৈতুন পাহাড়ে বসেছিলেন, তখন শিষ্যেরা তার কাছে এসে বললেন, আমাদের বলুন কখন এসব হবে এবং কি রকম চিহ্নের দ্বারা বোঝা যাবে যে আপনার আসবার সময় ও যুগ শেষ হবার সময় হয়েছে। উত্তরে যিশু তাদের বললেন, দেখো কেউ যেন তোমাদের না ঠকায়, কারণ অনেকেই আমার নাম নিয়ে এসে বলবে আমিই মসীহ এবং অনেক লোককে ঠকাবে। তোমাদের কানে যুদ্ধের আওয়াজ আসবে আর যুদ্ধের খবরাখবরও তোমরা শুনতে পাবে, কিন্তু সাবধান, এতে ভয় পেও না, কারণ এসব হবেই কিন্তু তখনও শেষ নয়। এক জাতি অন্য জাতির বিরুদ্ধে এবং এক রাজ্য অন্য রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করবে। অনেক জায়গায় দুর্ভিক্ষ ও ভূমিকম্প হবে, কিন্তু এসব কেবল যন্ত্রণার আরম্ভ। সেই সময়ে লোকে তোমাদের কষ্ট দেবার জন্য ধরিয়ে দেবে এবং তোমাদের খুন করবে। আমার জন্য সব লোকে তোমাদের ঘৃণা করবে। সেই সময়ে অনেকেই পিছিয়ে যাবে এবং একে অন্যকে ধরিয়ে দেবে ও ঘৃণা করবে। অনেক ভণ্ড নবী উঠে অনেককে ঠকাবে। দুষ্টতা বেড়ে যাবে বলে অনেকের ভালোবাসা খুব কমে যাবে, কিন্তু যে শেষ পর্যন্ত স্থির থাকবে সে উদ্ধার পাবে। সমস্ত জাতির কাছে সাক্ষ্য দেবার জন্য স্বর্গরাজ্যের সুখবর সারা জগতে প্রচার করা হবে এবং তারপরেই শেষ সময় উপস্থিত হবে।
শেষের দিনের ভীষণ কষ্ট। নবী দানিয়েলের মধ্য দিয়ে যে সর্বনাশা ঘৃণার জিনিসের কথা বলা হয়েছিল তা তোমরা পবিত্র জায়গায় রাখা হয়েছে দেখতে পাবে। যে পড়ে সে বুঝুক। সেই সময় যারা জিহুদিয়াতে থাকবে তারা পাহাড়ি এলাকায় পালিয়ে যাক। যে ছাদের উপরে থাকবে সে ঘর থেকে জিনিসপত্র নেবার জন্য নিচে না নামুক। ক্ষেতের মধ্যে যে থাকবে সে তার গায়ের চাদর নেবার জন্য না ফিরুক। তখন যারা গর্ভবতী আর যারা সন্তানকে বুকের দুধ খাওয়ায় তাদের অবস্থা কি ভীষণই না হবে। প্রার্থনা করো যেন শীতকালে বা বিশ্রামবারে তোমাদের পালাতে না হয়। তখন এমন মহাকষ্ট হবে যা জগতের আরম্ভ থেকে এই সময় পর্যন্ত কখনো হয়নি এবং হবেও না। সেই কষ্টের দিনগুলো যদি ঈশ্বর কমিয়ে না দিতেন তবে কেউ বাঁচত না, কিন্তু তাঁর বাছাই করা লোকদের জন্য ঈশ্বর সেই দিনগুলো কমিয়ে দেবেন। সেই সময় যদি কেউ তোমাদের বলে, দেখো মসীহ এখানে, কিংবা দেখো মসীহ ওখানে, তবে তা বিশ্বাস করো না, কারণ তখন অনেক ভণ্ড মসীহ ও ভণ্ড নবী আসবে এবং বড় বড় আশ্চর্য কাজ করবে, যাতে সম্ভব হলে ঈশ্বরের বাছাই করা লোকদেরও তারা ঠকাতে পারে। দেখো আমি আগেই তোমাদের এসব বলে রাখলাম। সেজন্য লোকে যদি তোমাদের বলে তিনি মরু এলাকায় আছেন, তোমরা বাইরে যেও না। যদি বলে তিনি ভিতরের ঘরে আছেন, বিশ্বাস করো না। বিদ্যুৎ যেমন পূর্ব দিকে দেখা দিয়ে পশ্চিম দিক পর্যন্ত চমকে যায়, মনুষ্যপুত্রের আশা সেভাবেই হবে। যেখানে মৃতদেহ থাকবে সেখানেই শকুন এসে একসঙ্গে জড় হবে।
মনুষ্যপুত্র যেভাবে আসবেন সেই সময়কার কষ্টের ঠিক পরেই শাস্ত্রের কথা মতো সূর্য অন্ধকার হয়ে যাবে, চাঁদ আর আলো দেবে না, তারাগুলো আকাশ থেকে খসে পড়ে যাবে এবং সূর্য চাঁদ ইত্যাদি আর স্থির থাকবে না। এমন সময় আকাশে মনুষ্যপুত্রের চিহ্ন দেখা দেবে। তখন পৃথিবীর সমস্ত লোক দুঃখে বুক চাপড়াবে। তারা মনুষ্যপুত্রকে শক্তি ও মহিমার সঙ্গে মেঘে করে আসতে দেখবে। জোরে জোরে তুড়ি বেজে উঠবে আর সঙ্গে সঙ্গে মনুষ্যপুত্র তার স্বর্গদূতদের পাঠিয়ে দেবেন। সেই দূতেরা পৃথিবীর একদিক থেকে অন্য দিক পর্যন্ত চারদিক থেকে তার বাছাই করা লোকদের একসঙ্গে জড়ো করবেন। ডুমুর গাছ দেখে শিক্ষা লাভ করো। যখন তার ডালপালা নরম হয়ে তাতে পাতা বের হয় তখন তোমরা জানতে পারো যে গরমকাল কাছে এসেছে। সেইভাবে তোমরা এসব ঘটনা দেখলে পর বুঝতে পারবে যে মনুষ্যপুত্র কাছে এসে গেছেন, এমনকি দরজায় উপস্থিত। আমি তোমাদের সত্যি বলছি, যখন এসব হবে তখনও এই জাতি টিকে থাকবে। আকাশ ও পৃথিবীর শেষ হবে, কিন্তু আমার কথা চিরদিন থাকবে।
মনুষ্যপুত্র কখন আসবেন সেই দিন ও সেই সময়ের কথা কেউই জানে না, স্বর্গের দূতেরাও না, পুত্রও না, কেবল পিতাই জানেন। নোহের সময় যে অবস্থা হয়েছিল, মনুষ্যপুত্রের আসবার সময় ঠিক সেই অবস্থাই হবে। বন্যার আগের দিনগুলোতে নোহ জাহাজে না ঢোকা পর্যন্ত লোকে খাওয়া দাওয়া করেছে, বিয়ে করেছে এবং বিয়ে দিয়েছে, যে পর্যন্ত না বন্যা এসে তাদের সবাইকে ভাসিয়ে নিয়ে গেল সে পর্যন্ত তারা কিছুই বুঝতে পারল না। মনুষ্যপুত্রের আশাও ঠিক সেই রকমই হবে। তখন দুজন পুরুষ মাঠে থাকবে, একজনকে নেওয়া হবে এবং অন্যজনকে ফেলে যাওয়া হবে। দুজন স্ত্রীলোক যাঁতা ঘুরাবে, একজনকে নেওয়া হবে, অন্যজনকে ফেলে যাওয়া হবে। তাই বলি তোমরা সতর্ক থাকো, কারণ তোমাদের প্রভু কোন দিন আসবেন তা তোমরা জানো না। তবে তোমরা একথা জেনো, ঘরের কর্তা যদি জানতেন কোন সময় চোর আসবে তবে তিনি জেগেই থাকতেন, নিজের ঘরে তিনি চোরকে ঢুকতে দিতেন না। সেজন্য তোমরাও প্রস্তুত থাকো, কারণ যে সময়ের কথা তোমরা চিন্তাও করবে না সেই সময়ই মনুষ্যপুত্র আসবেন।
বিশ্বস্ত হওয়ার উপদেশ। সেই বিশ্বস্ত ও বুদ্ধিমান দাসকে, যাকে তার মনিব তার অন্যান্য দাসদের ঠিক সময়ে খাবার দেবার ভার দিয়েছেন, সেই দাসই ধন্য যাকে তার মনিব এসে বিশ্বস্তভাবে কাজ করতে দেখবেন। আমি তোমাদের সত্যি বলছি, তিনি সেই দাসকেই তার সমস্ত বিষয় সম্পত্তির ভার দেবেন। কিন্তু ধরো সেই দাস দুষ্ট, আর সে মনে মনে বলল, আমার মনিব আসতে দেরি করছেন। সেই সুযোগে সে তার সঙ্গী দাসদের মারধর করতে লাগল এবং মাতালদের সঙ্গে খাওয়া দাওয়া করে মাতলামি করতে লাগল। কিন্তু যেদিন ও যে সময়ের কথা সেই দাস চিন্তাও করবে না, জানবেও না, সেই দিন ও সেই সময়ে তার মনিব এসে হাজির হবেন। তখন তিনি তাকে ভীষণ শাস্তি দিয়ে ভণ্ডদের মধ্যে তার স্থান ঠিক করবেন। সেখানে লোকে কান্নাকাটি করবে ও যন্ত্রণায় দাঁতে দাঁত ঘষতে থাকবে।
পঞ্চবিংশ অধ্যায়।
দশজন মেয়ের গল্প। সেই সময় স্বর্গরাজ্য এমন দশজন মেয়ের মতো হবে যারা বান্ধবীর বরকে এগিয়ে আনবার জন্য বাতি নিয়ে বাইরে গেল। তাদের মধ্যে পাঁচজন ছিল বুদ্ধিমতী, বুদ্ধিহীন মেয়েরা তাদের বাতি নিল বটে কিন্তু সঙ্গে করে তেল নিল না। বুদ্ধিমতী মেয়েরা তাদের বাতির সঙ্গে পাত্রে করে তেলও নিল। বর আসতে দেরি হওয়াতে তারা ঢুলতে ঢুলতে সবাই ঘুমিয়ে পড়ল। পরে মাঝরাতে চিৎকার শোনা গেল, ওই দেখো বর আসছেন, বরকে এগিয়ে আনতে বের হও। তখন সেই মেয়েরা উঠে তাদের বাতি ঠিক করল। বুদ্ধিহীনারা বুদ্ধিমতীদের বলল, তোমাদের তেল থেকে আমাদের কিছু দাও, কারণ আমাদের বাতি নিভে যাচ্ছে। তখন সেই বুদ্ধিমতী মেয়েরা উত্তরে বলল, না, তেল যা আছে তাতে হয়তো আমাদেরও তোমাদের কুলাবে না, তোমরা বরং দোকানদারদের কাছে গিয়ে নিজেদের জন্য তেল কিনে নাও। সেই বুদ্ধিহীন মেয়েরা যখন তেল কিনতে গেল তখনই বর এসে পড়লেন। তখন যে মেয়েরা প্রস্তুত ছিল তারা বরের সঙ্গে বিয়ে বাড়িতে গেল। তারা সবাই ভিতরে গেলে পর দরজা বন্ধ করে দেওয়া হল। পরে সেই বুদ্ধিহীন মেয়েরা এসে বলল, দেখুন দরজাটা খুলে দিন। উত্তরে বর বললেন, সত্যি বলছি আমি তোমাদের চিনি না। গল্পের শেষে যিশু বললেন, এজন্য সতর্ক থাকো, কারণ সেই দিন বা সেই সময়ের কথা তোমরা জানো না।
তিনজন দাসের গল্প। স্বর্গরাজ্য এমন একজন লোকের মতো যিনি বিদেশে যাবার আগে তার দাসদের ডেকে তার সমস্ত সম্পত্তির ভার তাদের হাতে দিয়ে গেলেন। সেই দাসদের ক্ষমতা অনুসারে তিনি একজনকে 5,000, একজনকে 2,000 ও একজনকে 1,000 টাকা দিলেন। যে 5,000 টাকা পেল সে তা দিয়ে ব্যবসা করে আরও 5,000 টাকা লাভ করল। যে 2,000 টাকা পেল সেও একইভাবে আরও 2,000 টাকা লাভ করল। কিন্তু যে 1,000 টাকা পেল সে মাটিতে গর্ত খুঁড়ে তার মনিবের টাকাগুলো লুকিয়ে রাখল। অনেক দিন পরে সেই মনিব এসে দাসদের কাছ থেকে হিসাব চাইলেন। যে 5000 টাকা পেয়েছিল সে আরও 5000 টাকা নিয়ে এসে বলল, আপনি আমাকে 5000 টাকা দিয়েছিলেন, দেখুন আমি আরও 5000 টাকা লাভ করেছি। তখন তার মনিব তাকে বললেন, বেশ করেছ, তুমি ভালো ও বিশ্বস্ত দাস, তুমি অল্প বিষয়ে বিশ্বস্ত বলে আমি তোমাকে অনেক বিষয়ের ভার দেব, এসো আমার আনন্দে যোগ দাও। যে 2000 টাকা পেয়েছিল সে এসে বলল, আপনি আমাকে 2000 টাকা দিয়েছিলেন, দেখুন আমি আরও 2000 টাকা লাভ করেছি। তখন তার মনিব তাকে বললেন, বেশ করেছ, তুমি ভালো ও বিশ্বস্ত দাস, তুমি অল্প বিষয়ে বিশ্বস্ত বলে আমি তোমাকে অনেক বিষয়ের ভার দেব, এসো আমার আনন্দে যোগ দাও। কিন্তু যে 1000 টাকা পেয়েছিল সে এসে বলল, কর্তা, আমি জানতাম আপনি ভয়ানক কঠিন লোক, আপনি যেখানে বীজ বোনেননি সেখান থেকে কাটেন এবং যেখানে ছড়াননি সেখান থেকে কুড়ান, এজন্য ভয়ে ভয়ে বাইরে গিয়ে মাটিতে আপনার টাকা লুকিয়ে রেখেছিলাম, এই দেখুন আপনার জিনিস আপনারই আছে। উত্তরে তার মনিব তাকে বললেন, দুষ্টু ও অলস দাস, তুমি তো জানতে যেখানে আমি বুনিনি সেখানে কাটি আর যেখানে ছড়াইনি সেখানে কুড়াই, তাহলে মহাজনদের কাছে আমার টাকা জমা রাখনি কেন? তা করলে তো আমি এসে টাকাটাও পেতাম এবং সঙ্গে কিছু সুদও পেতাম। তারপর তিনি অন্যদের বললেন, তোমরা ওর কাছ থেকে টাকাগুলো নিয়ে যার 10000 টাকা আছে তাকে দাও, যার আছে তাকে আরও দেওয়া হবে আর তাতে তার অনেক হবে, কিন্তু যার নেই তার যা আছে তাও তার কাছ থেকে নিয়ে নেওয়া হবে। ওই অপদার্থ দাসকে তোমরা বাইরের অন্ধকারে ফেলে দাও, সেখানে লোকে কান্নাকাটি করবে আর যন্ত্রণায় দাঁতে দাঁত ঘষতে থাকবে।
সমস্ত জাতির বিচার। মনুষ্যপুত্র সমস্ত স্বর্গদূতদের সঙ্গে নিয়ে যখন নিজের মহিমায় আসবেন, তখন তিনি রাজা হিসাবে তাঁর সিংহাসনে মহিমার সঙ্গে বসবেন। সেই সময় সমস্ত জাতিকে তাঁর সামনে একসঙ্গে জড়ো করা হবে। রাখাল যেমন ভেড়া আর ছাগল আলাদা করে, তেমনি তিনি সব লোকদের দু ভাগে আলাদা করবেন। তিনি নিজের ডান দিকে ভেড়াদের আর বাঁ দিকে ছাগলদের রাখবেন। এরপরে রাজা তাঁর ডান দিকের লোকদের বলবেন, তোমরা যারা আমার পিতার আশীর্বাদ পেয়েছ, এসো, জগতের আরম্ভে যে রাজ্য তোমাদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে তার অধিকারী হও। যখন আমার খিদে পেয়েছিল তখন তোমরা আমাকে খেতে দিয়েছিলে, যখন পিপাসা পেয়েছিল তখন জল দিয়েছিলে, যখন অতিথি হয়েছিলাম তখন আশ্রয় দিয়েছিলে, যখন খালি গায়ে ছিলাম তখন কাপড় পরিয়েছিলে, যখন অসুস্থ হয়েছিলাম তখন আমার দেখাশোনা করেছিলে, আর যখন আমি জেলখানায় বন্দি অবস্থায় ছিলাম তখন আমাকে দেখতে গিয়েছিলে। তখন সেই নির্দোষ লোকেরা উত্তরে তাকে বলবে, প্রভু, আপনার খিদে পেয়েছে দেখে কখন আপনাকে খেতে দিয়েছিলাম, বা পিপাসে পেয়েছে দেখে জল দিয়েছিলাম, কখনই বা আপনাকে অতিথি হিসাবে আশ্রয় দিয়েছিলাম, কিংবা খালি গায়ে দেখে কাপড় পরিয়েছিলাম, আর কখনই বা আপনাকে অসুস্থ বা জেলখানায় আছেন জেনে আপনার কাছে গিয়েছিলাম? এর উত্তরে রাজা তখন তাদের বলবেন, আমি তোমাদের সত্যি বলছি, আমার এই ভাইদের মধ্যে সামান্য কোনো একজনের জন্য যখন তা করেছিলে তখন আমারই জন্য তা করেছিলে। পরে তিনি তাঁর বাঁ দিকের লোকদের বলবেন, তোমরা তো অভিশপ্ত, আমার কাছ থেকে তোমরা দূর হও, শয়তান এবং তার সঙ্গীদের জন্য যে চিরকালের আগুন প্রস্তুত করা হয়েছে তার মধ্যে যাও, যখন আমার খিদে পেয়েছিল তখন তোমরা আমাকে খেতে দাওনি, যখন পিপাসে পেয়েছিল তখন জল দাওনি, যখন অতিথি হয়েছিলাম তখন আশ্রয় দাওনি, যখন খালি গায়ে ছিলাম তখন আমাকে কাপড় পরাওনি, যখন অসুস্থ হয়েছিলাম এবং জেলখানায় বন্দি অবস্থায় ছিলাম তখন আমাকে দেখতে যাওনি। তখন তারা তাকে বলবে, প্রভু কখন আপনার খিদে বা পিপাসে পেয়েছে দেখে, কিংবা অতিথি হয়েছেন দেখে, কিংবা খালি গায়ে দেখে, কিংবা অসুস্থ বা জেলখানে আছেন জেনে সাহায্য করিনি? উত্তরে তিনি তাদের বলবেন, আমি তোমাদের সত্যি বলছি, তোমরা যখন এই সামান্য লোকদের মধ্যে কোন একজনের জন্য তা করনি, তখন তা আমার জন্যই করনি। তারপর যীশু বললেন, এই লোকেরা অনন্ত শাস্তি পেতে যাবে, কিন্তু এই নির্দোষ লোকেরা অনন্ত জীবন ভোগ করতে যাবে।
ষড়বিংশ অধ্যায়।
প্রভু যীশুকে মেরে ফেলবার ষড়যন্ত্র। এই সব কথার শেষে যীশু তার শিষ্যদের বললেন, তোমরা তো জানো আর দুই দিন পরেই উদ্ধার পর্ব, আর মনুষ্যপুত্রকে ক্রুশে দেবার জন্য ধরিয়ে দেওয়া হবে। সেই সময় মহাপুরোহিত কায়াফার বাড়িতে প্রধান পুরোহিতেরা ও যিহুদীদের বৃদ্ধ নেতারা একসঙ্গে জড়ো হলেন এবং যীশুকে গোপনে ধরে এনে মেরে ফেলবার ষড়যন্ত্র করলেন। তবে তারা বললেন, পর্বের সময় নয়, তাতে লোকদের মধ্যে হয়তো গোলমাল শুরু হবে।
প্রভু যীশুর মাথায় আতর ঢালা। যীশু যখন বৈথনিয়াতে কুষ্ঠরোগী শিমনের বাড়িতে ছিলেন, তখন একজন স্ত্রীলোক তার কাছে আসলো। সেই স্ত্রীলোকটি একটা সাদা পাথরের পাত্রে করে খুব দামি আতর এনেছিল। যীশু যখন খেতে বসলেন, তখন সে তার মাথায় সেই আতর ঢেলে দিল। শিষ্যেরা তা দেখে বিরক্ত হয়ে বললেন, এই দামি জিনিসটা কেন নষ্ট করা হচ্ছে? এটা তো অনেক দামি বিক্রি করে টাকাটা গরিবদের দেওয়া যেত। যীশু একথা বুঝতে পেরে শিষ্যদের বললেন, তোমরা এই স্ত্রীলোকটিকে দুঃখ দিচ্ছ কেন? সে তো আমার প্রতি ভালো কাজই করেছে। গরিবেরা তো সবসময় তোমাদের মধ্যে আছে, কিন্তু আমাকে তোমরা সবসময় পাবে না। সে আমার দেহের উপর এই আতর ঢেলে দিয়ে আমাকে কবরের জন্য প্রস্তুত করেছে। আমি তোমাদের সত্যি বলছি, জগতের যে কোনো জায়গায় সুখবর প্রচার করা হবে, সেখানে এই স্ত্রীলোকটির কথা মনে করিয়ে দেবার জন্য তার এই কাজের কথা বলা হবে।
তিরিশটা টাকার লোভে। তখন সেই বারো জন শিষ্যের মধ্যে যিহুদা ইস্কারিয়ত নামে শিষ্যটি প্রধান পুরোহিতদের কাছে গিয়ে বলল, যীশুকে আপনাদের হাতে ধরিয়ে দিলে আপনারা আমাকে কি দেবেন? প্রধান পুরোহিতেরা তিরিশটা রূপার টাকা গুনে তাকে দিলেন। তারপর থেকেই যিহুদা যীশুকে ধরিয়ে দেবার জন্য সুযোগ খুঁজতে লাগল।
শেষ উদ্ধার পর্বের ভোজ। খামিহীন রুটির পর্বের প্রথম দিনে শিষ্যেরা যীশুর কাছে এসে বললেন, আপনার জন্য উদ্ধার পর্বের ভোজ আমাদের কোথায় প্রস্তুত করতে বলেন? যীশু বললেন, শহরের মধ্যে গিয়ে আমার ওই বন্ধুকে বলো, গুরু বলছেন আমার সময় কাছে এসে গেছে, আমার শিষ্যদের সঙ্গে আমি তোমার বাড়িতেই উদ্ধার পর্ব পালন করব। যীশু শিষ্যদের যে আদেশ দিয়েছিলেন, শিষ্যেরা সেইভাবেই উদ্ধার পর্বের ভোজ প্রস্তুত করলেন। পরে সন্ধ্যা হলে যীশু সেই বারো জন শিষ্যকে নিয়ে খেতে বসলেন। খাবার সময় তিনি বললেন, আমি তোমাদের সত্যিই বলছি, তোমাদের মধ্যে একজন আমাকে শত্রুদের হাতে ধরিয়ে দেবে। এতে শিষ্যেরা খুব দুঃখিত হয়ে একজনের পর একজন যীশুকে জিজ্ঞাসা করতে লাগলেন, সে কি আমি প্রভু? উত্তরে তিনি তাদের বললেন, যে আমার সঙ্গে বাটিতে হাত দিচ্ছে সেই আমাকে ধরিয়ে দেবে। মনুষ্যপুত্রের বিষয়ে পবিত্র শাস্ত্রে যেভাবে লেখা আছে, ঠিক সেভাবেই তিনি মারা যাবেন বটে, কিন্তু হায় সেই লোক যে মনুষ্যপুত্রকে শত্রুদের হাতে ধরিয়ে দেয়। সেই মানুষের জন্ম না হলেই বরং তার পক্ষে ভালো হতো। যে যীশুকে শত্রুদের হাতে ধরিয়ে দিতে যাচ্ছিল সেই যিহুদা বলল, গুরু সে কি আমি? যীশু তাকে বললেন, তুমি ঠিক কথাই বললে।
প্রথম প্রভুর ভোজ। খাওয়া দাওয়া চলছে এমন সময় যীশু রুটি নিয়ে ঈশ্বরকে ধন্যবাদ দিলেন, পরে সেই রুটি টুকরা টুকরা করলেন এবং শিষ্যদের দিয়ে বললেন, এই নাও খাও, এ আমার দেহ। এরপরে তিনি পেয়ালা নিয়ে ঈশ্বরকে ধন্যবাদ দিলেন ও সেটা শিষ্যদের দিয়ে বললেন, পেয়ালার এই আঙ্গুর রস তোমরা সবাই খাও, কারণ এ আমার রক্ত। মানুষের জন্য ঈশ্বরের যে নতুন ব্যবস্থা, তা আমার রক্তের দ্বারাই বহাল করা হবে। এই রক্ত অনেকের পাপের ক্ষমার জন্য দেওয়া হবে। আমি তোমাদের বলছি, এখন থেকে যতদিন আমি আমার পিতার রাজ্যে তোমাদের সঙ্গে আঙ্গুর ফলের রস নতুনভাবে না খাই, ততদিন পর্যন্ত আমি আর তা খাব না। পরে তারা একটা গান গেয়ে বের হয়ে জৈতুন পাহাড়ে গেলেন।
পিতরের অস্বীকার করবার কথা। পরে যিশু তার শিষ্যদের বললেন, আজ রাতে আমাকে নিয়ে তোমাদের সকলের মনে বাধা আসবে। পবিত্র শাস্ত্রে লেখা আছে, আমি রাখালকে মেরে ফেলব, তাতে পালের ভেড়াগুলো ছড়িয়ে পড়বে, কিন্তু আমাকে মৃত্যু থেকে জীবিত করা হলে পর আমি তোমাদের আগেই গালিলে যাব। তখন পিতর তাঁকে বললেন, আপনাকে নিয়ে সবার মনে বাধা আসলেও আমার মনে কখনো আসবে না। যিশু তাঁকে বললেন, কিন্তু আমি তোমাকে সত্যিই বলছি, আজ ভোর রাতে মোরগ ডাকবার আগেই তুমি তিনবার আমাকে অস্বীকার করে বলবে, তুমি আমাকে চেনো না। পিতর যিশুকে বললেন, আমাকে যদি আপনার সঙ্গে মরতেও হয় তবু আমি কখনো বলবো না আমি আপনাকে চিনি না। অন্য শিষ্যেরা সবাই সেই একই কথা বললেন।
গেতসিমানি বাগানে পরে যিশু শিষ্যদের সঙ্গে গেতসিমানি নামে একটা জায়গায় গেলেন এবং শিষ্যদের বললেন, আমি ওখানে গিয়ে যতক্ষণ প্রার্থনা করি ততক্ষণ তোমরা এখানে বসে থাকো। এই বলে তিনি পিতর আর শিবদিয়ের দুই ছেলেকে সঙ্গে নিয়ে গেলেন। তার মন দুঃখে ও কষ্টে ভরে উঠতে লাগল। তিনি তাদের বললেন, দুঃখে যেন আমার প্রাণ বেরিয়ে যাচ্ছে, তোমরা এখানেই থাকো আর আমার সঙ্গে জেগে থাকো। পরে তিনি কিছু দূরে গিয়ে মাটিতে উবুর হয়ে পড়লেন এবং প্রার্থনা করে বললেন, আমার পিতা, যদি সম্ভব হয় তবে এই দুঃখের পেয়ালা আমার কাছ থেকে দূরে যাক, তবুও আমার ইচ্ছামতো না হোক তোমার ইচ্ছামতোই হোক। এরপরে তিনি শিষ্যদের কাছে এসে দেখলেন তারা ঘুমিয়ে পড়েছেন। তিনি পিতরকে বললেন, এ কি, আমার সঙ্গে এক ঘন্টাও কি তোমরা জেগে থাকতে পারলে না? জেগে থাকো ও প্রার্থনা করো যেন পরীক্ষায় না পড়ো। অন্তরে ইচ্ছা আছে বটে কিন্তু দেহ দুর্বল। তিনি ফিরে গিয়ে দ্বিতীয়বার প্রার্থনা করে বললেন, পিতা আমার, আমি গ্রহণ না করলে যদি এই দুঃখের পেয়ালা দূর না হয় তবে তোমার ইচ্ছাই পূর্ণ হোক। তিনি ফিরে এসে দেখলেন তারা আবার ঘুমিয়ে পড়েছেন, কারণ তাদের চোখ ঘুমে ভারী হয়ে গিয়েছিল। তিনি আবার তাদের ছেড়ে গিয়ে তৃতীয়বার সেই একই কথা বলে প্রার্থনা করলেন। পরে তিনি শিষ্যদের কাছে এসে বললেন, এখনো তোমরা ঘুমাচ্ছ আর বিশ্রাম করছ? দেখো সময় এসে পড়েছে, মনুষ্যপুত্রকে পাপীদের হাতে ধরিয়ে দেওয়া হবে। ওঠো চলো আমরা যাই, দেখো যে আমাকে শত্রুদের হাতে ধরিয়ে দেবে সে এসে পড়েছে।
শত্রুর হাতে প্রভু যিশু। যিশু তখনও কথা বলছেন, এমন সময় যিহুদা সেখানে আসল। সে সেই বারো জন শিষ্যের মধ্যে একজন ছিল। তার সঙ্গে অনেক লোক ছোরা ও লাঠি নিয়ে আসল। প্রধান পুরোহিতেরা ও বৃদ্ধ নেতারা এদের পাঠিয়েছিলেন। যিশুকে শত্রুদের হাতে যে ধরিয়ে দিয়েছিল সেই যিহুদা ওই লোকদের সঙ্গে একটা চিহ্ন ঠিক করেছিল। সে বলেছিল, যাকে আমি চুমু দেব সেই সেই লোক, তোমরা তাকেই ধরবে। তাই যিহুদা সোজা যিশুর কাছে গিয়ে বলল, গুরু মঙ্গল হোক। এই কথা বলে সে যিশুকে চুমু দিল। যিশু তাকে বললেন, বন্ধু যা করতে এসেছ কর। সঙ্গে সঙ্গে লোকেরা এসে যিশুকে ধরল। যারা যিশুর সঙ্গে ছিলেন তাদের মধ্যে একজন তার ছোরা বের করলেন এবং তার ঘায়ে মহাপুরোহিতের দাসের একটা কান কেটে ফেললেন। তখন যিশু তাকে বললেন, তোমার ছোরা খাপে রাখো, ছোরা যারা ধরে তারা ছোরার ঘায়েই মরে। তুমি কি মনে করো যে আমি আমার পিতাকে ডাকলে তিনি এখনই আমাকে হাজার হাজার স্বর্গদূত পাঠিয়ে দেবেন না? কিন্তু তাহলে পবিত্র শাস্ত্রের কথা কিভাবে পূর্ণ হবে? শাস্ত্রে তো লেখা আছে এসব এভাবেই ঘটবে। পরে যিশু লোকদের বললেন, আমি কি ডাকাত যে আপনারা ছোড়া ও লাঠি নিয়ে আমাকে ধরতে এসেছেন? আমি প্রত্যেক দিনই উপাসনা ঘরে বসে শিক্ষা দিতাম, আর তখন তো আপনারা আমাকে ধরেননি। কিন্তু এসব ঘটল যাতে পবিত্র শাস্ত্রে নবীরা যা লিখেছেন তা পূর্ণ হয়। শিষ্যেরা সবাই তখন যীশুকে ফেলে পালিয়ে গেলেন।
মহাসভার সামনে যারা যীশুকে ধরেছিল তারা তাকে মহাপুরোহিত কাইয়াফার কাছে নিয়ে গেল। সেখানে ধর্মশিক্ষকেরা ও বৃদ্ধ নেতারা একসঙ্গে জড়ো হয়েছিলেন। পিতর দূরে থেকে যীশুর পিছনে পিছনে মহাপুরোহিতের উঠান পর্যন্ত গেলেন এবং শেষে কি হয় তা দেখবার জন্য ভিতরে ঢুকে কর্মচারীদের সঙ্গে বসলেন। যীশুকে মেরে ফেলবার উদ্দেশ্যে প্রধান পুরোহিতেরা এবং মহাসভার সমস্ত লোকেরা মিথ্যা সাক্ষ্যের খোঁজ করছিলেন। অনেক মিথ্যা সাক্ষী উপস্থিত হয়েছিল, তবুও তারা ঠিক মতো কোনো সাক্ষ্যই পেলেন না। শেষে দুজন লোক এগিয়ে এসে বলল, এই লোকটা বলেছিল সে ঈশ্বরের উপাসনা ঘরটা ভেঙে ফেলে তিন দিনের মধ্যে আবার তা তৈরি করে দিতে পারে। তখন মহাপুরোহিত উঠে দাঁড়িয়ে যীশুকে বললেন, তুমি কি কোনো উত্তর দেবে না? এরা তোমার বিরুদ্ধে এসব কি সাক্ষ্য দিচ্ছে? যীশু কিন্তু চুপ করেই রইলেন। মহাপুরোহিত আবার তাকে বললেন, তুমি জীবন্ত ঈশ্বরের দিব্য করে আমাদের বলো যে তুমি সেই মসীহ অর্থাৎ ঈশ্বরের পুত্র কিনা? তখন যীশু তাকে বললেন, হ্যাঁ আপনি ঠিক কথাই বলেছেন, তবে আমি আপনাদের এটাও বলছি, এরপরে আপনারা মনুষ্যপুত্রকে সর্বশক্তিমান ঈশ্বরের ডান পাশে বসে থাকতে এবং আকাশের মেঘে করে আসতে দেখবেন। তখন মহাপুরোহিত তার কাপড় ছিঁড়ে ফেলে বললেন, এই ঈশ্বরকে অপমান করল, আমাদের আর সাক্ষ্যের কি দরকার? এখনই তো আপনারা শুনলেন ও ঈশ্বরকে অপমান করল, আপনারা কি মনে করেন? তারা উত্তর দিলেন, এ মৃত্যুর উপযুক্ত। তখন লোকেরা যীশুর মুখে থুতু দিল এবং ঘুষি ও চর মারল। তারা বলল, এই মসীহ বলতো দেখি কে তোকে মারল?
পিতরের অস্বীকার। সেই সময় পিতর বাইরের উঠানে বসেছিলেন। একজন চাকরানি তার কাছে এসে বলল, গালিলের যীশুর সঙ্গে তো আপনিও ছিলেন। কিন্তু পিতর সকলের সামনে অস্বীকার করে বললেন, তুমি কি বলছো তা আমি জানি না। এরপরে পিতর বাইরে ফটকের কাছে গেলেন। তাকে দেখে আরেকজন চাকরানি সেখানকার লোকদের বলল, এই লোকটা নাসারতের যীশুর সঙ্গে ছিল। তখন পিতর শপথ করে আবার অস্বীকার করে বললেন, আমি ওই লোকটাকে চিনি না। যে লোকেরা সেখানে দাঁড়িয়েছিল তারা কিছুক্ষণ পরে পিতরকে এসে বলল, নিশ্চয়ই তুমি ওদের একজন, তোমার ভাষাই তোমাকে ধরিয়ে দিচ্ছে। তখন পিতর নিজেকে অভিশাপ দিলেন এবং শপথ করে বলতে লাগলেন, আমি ওই লোকটাকে মোটেই চিনি না। আর তখনই একটা মোরগ ডেকে উঠল। তখন পিতরের মনে পড়ল যীশু বলেছিলেন, মোরগ ডাকবার আগে তুমি তিনবার আমাকে অস্বীকার করে বলবে যে তুমি আমাকে চেনো না। আর পিতর বাইরে গিয়ে খুব কাঁদতে লাগলেন।
সপ্তবিংশ অধ্যায়।
পিলাতের সামনে প্রভু যীশু। ভোরবেলায় প্রধান পুরোহিতেরা ও বৃদ্ধ নেতারা সবাই যীশুকে মেরে ফেলবার কথাই ঠিক করলেন। তারা যীশুকে বেঁধে নিয়ে গিয়ে রোমীয় প্রধান শাসনকর্তা পিলাতের হাতে দিলেন।
যিহুদার মৃত্যু। যীশুকে শত্রুদের হাতে যে ধরিয়ে দিয়েছিল সেই যিহুদা যখন দেখল যীশুকে বিচারে দোষী বলে ঠিক করা হয়েছে তখন তার মনে খুব দুঃখ হল। সে প্রধান পুরোহিতদের ও বৃদ্ধ নেতাদের কাছে সেই ৩০টা রূপার টাকা ফিরিয়ে দিয়ে বলল, আমি নির্দোষীকে মেরে ফেলবার জন্য ধরিয়ে দিয়ে পাপ করেছি। তারা বললেন, তাতে আমাদের কি, তুমি তা বুঝবে। তখন যিহুদা সেই রূপার টাকাগুলো নিয়ে উপাসনা ঘরের মধ্যে ছুঁড়ে ফেলে দিয়ে চলে গেল এবং গলায় দড়ি দিয়ে মরল। প্রধান পুরোহিতেরা সেই রূপার টাকাগুলো নিয়ে বললেন, এই টাকা উপাসনা ঘরের তহবিলে রাখা ঠিক নয়, কারণ এটা রক্তের দাম। পরে তারা পরামর্শ করে সেই টাকা দিয়ে বিদেশীদের একটা কবরস্থানের জন্য কুমোরের জমি কিনলেন। সেজন্য সেই জমিকে আজও রক্তের জমি বলা হয়। এতে নবী জিরমিয়ের মধ্য দিয়ে যে কথা বলা হয়েছিল তা পূর্ণ হল। তারা ৩০টা রূপার টাকা নিল, এই টাকা তাঁর দাম। ইসরায়েল লোকেরা তাঁর জন্য এই দাম ঠিক করেছিল। প্রভু যেমন আমাকে আদেশ করেছিলেন, সেই মতোই তারা কুমোরের জমির জন্য এই টাকাগুলো দিল।
প্রভু যিশুর বিচার। এদিকে যিশু তখন প্রধান শাসনকর্তা পিলাতের সামনে দাঁড়িয়েছিলেন। শাসনকর্তা তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি যিহুদীদের রাজা? যিশু উত্তর দিলেন, আপনি ঠিক বলেছেন। প্রধান পুরোহিতেরা এবং বৃদ্ধ নেতারা যিশুকে অনেক দোষ দিলেন, কিন্তু যিশু কোনো উত্তর দিলেন না। তখন পিলাত তাকে বললেন, ওরা তোমাকে কত দোষ দিচ্ছে তা কি তুমি শুনতে পাচ্ছ না? যিশু কিন্তু একটা কথারও উত্তর দিলেন না। এতে সেই শাসনকর্তা খুব আশ্চর্য হয়ে গেলেন। প্রত্যেক উদ্ধার পর্বের সময় প্রধান শাসনকর্তা লোকদের পছন্দ করা একজন কয়েদিকে ছেড়ে দিতেন, এটাই ছিল তার নিয়ম। সেই সময় বারাব্বা নামে বিশেষ একজন কয়েদি ছিল। লোকেরা একসঙ্গে জড়ো হলে পর পিলাত তাদের জিজ্ঞাসা করলেন, তোমরা কি চাও, তোমাদের কাছে আমি কাকে ছেড়ে দেব, বারাব্বাকে না যাকে মসীহ বলে সেই যিশুকে? পিলাত জানতেন লোকেরা হিংসা করেই যিশুকে ধরিয়ে দিয়েছে। পিলাত যখন বিচারের আসনে বসেছিলেন, তখন তার স্ত্রী তাকে বলে পাঠালেন, ওই নির্দোষ লোকটিকে তুমি কিছু করো না, কারণ আজ স্বপ্নে আমি তার দরুন অনেক কষ্ট পেয়েছি। কিন্তু প্রধান পুরোহিতেরা এবং বৃদ্ধ নেতারা লোকদের উস্কিয়ে দিলেন যেন তারা বারাব্বাকে চেয়ে নেয় এবং যিশুকে মেরে ফেলবার কথা বলে। পরে প্রধান শাসনকর্তা লোকদের জিজ্ঞাসা করলেন, এই দুজনের মধ্যে আমি তোমাদের কাছে কাকে ছেড়ে দেব? তারা বলল, বারাব্বাকে। তখন পিলাত তাদের বললেন, তাহলে যাকে মসীহ বলে সেই যিশুকে নিয়ে আমি কি করব? তারা সবাই বলল, ওকে ক্রুশে দেওয়া হোক। পিলাত বললেন, কেন, সে কি দোষ করেছে? এতে তারা আরো বেশি চেঁচিয়ে বলতে লাগল, ওকে ক্রুশে দেওয়া হোক। পিলাত যখন দেখলেন তিনি কিছুই করতে পাচ্ছেন না, বরং আরো গোলমাল হচ্ছে, তখন তিনি জল নিয়ে লোকদের সামনে হাত ধুয়ে বললেন, এই লোকের রক্তের জন্য আমি দায়ী নই, তোমরাই তা বুঝবে। উত্তরে লোকেরা সবাই বলল, আমরা এবং আমাদের সন্তানেরা ওর রক্তের দায়ী হব। তখন পিলাত বারাব্বাকে লোকদের কাছে ছেড়ে দিলেন, কিন্তু যিশুকে ভীষণভাবে চাবুক মারবার হুকুম দিয়ে ক্রুশে দেবার জন্য দিলেন।
সৈন্যদের ঠাট্টা তামাশা। তখন প্রধান শাসনকর্তা পিলাতের সৈন্যেরা যিশুকে নিয়ে তাঁর বাড়ির ভিতরে গেল এবং সমস্ত সৈন্যদলকে যিশুর চারিদিকে জড়ো করল। তারা যিশুর কাপড় চোপড় খুলে নিয়ে তাঁকে লাল রঙের পোশাক পরাল। পরে তারা কাঁটালতা দিয়ে একটা মুকুট গেঁথে তাঁর মাথায় পরিয়ে দিল আর তাঁর ডান হাতে একটা লাঠি দিল। তারপরে তাঁর সামনে হাঁটু পেতে তাঁকে তামাশা করে বলল, জয় হোক যিহুদিরাজ। আর তাঁর গায়ে তারা থুথু দিল এবং সেই লাঠি দিয়ে তাঁর মাথায় আঘাত করল। তাঁকে তামাশা করবার পর তারা সেই পোশাক খুলে নিল এবং তাঁর নিজের কাপড় চোপড় পরিয়ে তাকে ক্রুশে দেবার জন্য নিয়ে চলল।
ক্রুশের উপরে প্রভু যিশু। বাইরে যাবার সময় সৈন্যেরা কুরিনী শহরের শিমন নামে একজন লোকের দেখা পেল। সৈন্যেরা তাকে যিশুর ক্রুশ বয়ে নিয়ে যেতে বাধ্য করল। পরে তারা গলগথা অর্থাৎ মাথার খুলির স্থান নামে একটা জায়গায় এসে যিশুকে তেতো মিশানো সিরকা খেতে দিল। যিশু তা মুখে দিয়ে আর খেতে চাইলেন না। যিশুকে ক্রুশে দেবার পর সৈন্যেরা ভাগ্য পরীক্ষা করে তার কাপড় চোপড় নিজেদের মধ্যে ভাগ করে নিল। পরে তারা সেখানে বসে তাকে পাহারা দিতে লাগল। তারা ক্রুশের গায়ে যিশুর মাথার উপরে এই দোষনামা লাগিয়ে দিল, এ যিশু যিহুদীদের রাজা। তারা দুজন ডাকাতকেও যিশুর সঙ্গে ক্রুশে দিল, একজনকে ডান দিকে আর অন্যজনকে বাঁ দিকে। যেসব লোক সেই পথ দিয়ে যাচ্ছিল তারা মাথা নেড়ে যিশুকে ঠাট্টা করে বলল, তুমি না উপাসনা ঘর ভেঙে আবার তা তিন দিনের মধ্যে তৈরি করতে পারো? তাহলে এখন নিজেকে রক্ষা করো, যদি তুমি ঈশ্বরের পুত্র হও তবে ক্রুশ থেকে নেমে এসো। প্রধান পুরোহিতেরা ও ধর্মশিক্ষকেরা এবং বৃদ্ধ নেতারাও তাকে ঠাট্টা করে বললেন, ও অন্যদের রক্ষা করত, নিজেকে রক্ষা করতে পারে না, ও তো ইসরায়েলের রাজা, এখন ক্রুশ থেকে ও নেমে আসুক, তাহলে আমরা ওর উপর বিশ্বাস করব, ও ঈশ্বরের উপরে নির্ভর করে। এখন ঈশ্বর যদি ওর উপর খুশি থাকেন তবে ওকে তিনি উদ্ধার করুন, ও তো নিজেকে ঈশ্বরের পুত্র বলত। যে ডাকাতদের তার সঙ্গে ক্রুশে দেওয়া হয়েছিল তারাও সেই একই কথা বলে তাকে টিটকারি দিল।
প্রভু যীশুর মৃত্যু। সেই দিন দুপুর ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত সমস্ত দেশ অন্ধকার হয়ে রইল। প্রায় ৩টার সময় যীশু জোরে চিৎকার করে বললেন, এলি এলি লামা সবক্তানি, অর্থাৎ ঈশ্বর আমার, ঈশ্বর আমার, কেন তুমি আমাকে ছেড়ে গেছ? যারা সেখানে দাঁড়িয়েছিল তাদের মধ্যে কয়েকজন একথা শুনে বলল, ও এলিওকে ডাকছে। তাদের মধ্যে একজন তখনই দৌড়ে গিয়ে সিরকায় পূর্ণ একটা স্পঞ্জ নিল এবং একটা লাঠির মাথায় সেটা লাগিয়ে যীশুকে খেতে দিল। অন্যেরা বলল, থাক দেখি এলিওকে রক্ষা করতে আসেন কিনা। যীশু আবার জোরে চিৎকার করবার পরে প্রাণ ত্যাগ করলেন। তখন উপাসনা ঘরের পর্দাটা উপর থেকে নিচ পর্যন্ত চিরে দুভাগ হয়ে গেল, কতগুলো কবর খুলে গেল এবং ঈশ্বরের যে লোকেরা মারা গিয়েছিলেন তাদের অনেকের দেহ জীবিত হয়ে উঠল। তারা কবর থেকে বের হয়ে আসলেন এবং যীশু মৃত্যু থেকে জীবিত হয়ে উঠলে পর পবিত্র শহরের মধ্যে গেলেন। তারা সেখানে অনেককে দেখা দিলেন। সেনাপতি ও তার সঙ্গে যারা যীশুকে পাহারা দিচ্ছিল তারা ভূমিকম্প ও অন্য সব ঘটনা দেখে ভীষণ ভয় পেয়ে বলল, সত্যি উনি ঈশ্বরের পুত্র ছিলেন। অনেক স্ত্রীলোকও সেখানে দূরে দাঁড়িয়ে সবকিছু দেখছিলেন। যীশুর সেবা করবার জন্য তারা গালিল থেকে যীশুর সঙ্গে সঙ্গে এসেছিলেন। তাদের মধ্যে ছিলেন মগদলিনী মরিয়ম, জাকব ও জোসেফের মা মরিয়ম এবং শিবদিয়ের ছেলে জাকব ও জোহনের মা।
প্রভু যীশুর কবর। সন্ধ্যা হলে পর অরিমাথিয়া গ্রামের জোসেফ নামে একজন ধনী লোক সেখানে আসলেন। ইনি যীশুর শিষ্য হয়েছিলেন। পিলাতের কাছে গিয়ে তিনি যীশুর দেহটা চাইলেন। তখন পিলাত তাকে সেই দেহটা দিতে আদেশ দিলেন। জোসেফ যীশুর দেহটা নিয়ে গিয়ে পরিষ্কার কাপড়ে জড়ালেন আর যে নতুন কবর তিনি নিজের জন্য পাহাড়ের মধ্যে কেটে রেখেছিলেন সেখানে সেই দেহটা রাখলেন। পরে সেই কবরের মুখে বড় একটা পাথর গড়িয়ে দিয়ে তিনি চলে গেলেন। কিন্তু মগদলিনী মরিয়ম ও সেই অন্য মরিয়ম সেখানে সেই কবরের সামনে বসে রইলেন। পরের দিন অর্থাৎ আয়োজন দিনের পরের দিন প্রধান পুরোহিতেরা এবং ফরিসিরা পিলাতের কাছে জড়ো হয়ে বললেন, হুজুর, আমাদের মনে পড়ছে সেই ঠকটা বেঁচে থাকতে বলেছিল আমি তিন দিন পরে বেঁচে উঠব, সেজন্য আদেশ করুন যেন তিন দিন পর্যন্ত কবরটা পাহারা দেওয়া হয়, না হলে তার শিষ্যেরা হয়তো এসে তার দেহটা চুরি করে নিয়ে গিয়ে লোকদের বলবে তিনি মৃত্যু থেকে বেঁচে উঠেছেন, তাহলে প্রথম ছলনার চেয়ে শেষ ছলনাটা আরও খারাপ হবে। তখন পিলাত তাদের বললেন, পাহারাদারদের নিয়ে গিয়ে আপনারা যেভাবে পারেন সেভাবে পাহারা দেবার ব্যবস্থা করুন। তখন তারা গিয়ে পাথরের উপরে সিলমোহর করলেন এবং পাহারাদারদের সেখানে রেখে কবরটা কড়াকড়িভাবে পাহারা দেবার ব্যবস্থা করলেন।
অষ্টবিংশ অধ্যায়।
মৃত্যুর উপরে জয়লাভ। বিশ্রামবারের পরে সপ্তাহের প্রথম দিনের ভোরবেলায় মগদলিনী মরিয়ম ও সেই অন্য মরিয়ম কবরটা দেখতে গেলেন। তখন হঠাৎ ভীষণ ভূমিকম্প হল, কারণ প্রভুর একজন দূত স্বর্গ থেকে নেমে আসলেন এবং কবরের মুখ থেকে পাথরখানা সরিয়ে দিয়ে তার উপর বসলেন। তার চেহারা বিদ্যুতের মতো ছিল আর তার কাপড় চোপড় ছিল ধপধপে সাদা। তার ভয়ে পাহারাদারেরা কাঁপতে লাগল এবং মরার মতো হয়ে পড়ল। স্বর্গদূত স্ত্রীলোকদের বললেন, তোমরা ভয় করো না, কারণ আমি জানি যাকে ক্রুশে দেওয়া হয়েছিল তোমরা সেই যীশুকে খুঁজছ। তিনি এখানে নেই, তিনি যেমন বলেছিলেন তেমনভাবে জীবিত হয়ে উঠেছেন, এসো, তিনি যেখানে শুয়েছিলেন সেই জায়গাটা দেখো, তোমরা তাড়াতাড়ি গিয়ে তার শিষ্যদের বলো তিনি মৃত্যু থেকে জীবিত হয়ে উঠেছেন এবং তাদের আগে গালিলে যাচ্ছেন, তারা তাকে সেখানেই দেখতে পাবে। দেখো কথাটা আমি তোমাদের জানিয়ে দিলাম। সেই স্ত্রীলোকেরা অবশ্য ভয় পেয়েছিলেন, কিন্তু তবুও খুব আনন্দের সঙ্গে তাড়াতাড়ি কবরের কাছ থেকে চলে গেলেন এবং যিশুর শিষ্যদের এই খবর দেবার জন্য দৌড়াতে লাগলেন। আর যিশু হঠাৎ সেই স্ত্রীলোকদের সামনে এসে বললেন, তোমাদের মঙ্গল হোক। তখন সেই স্ত্রীলোকেরা তার কাছে গিয়ে তার পা ধরে তাকে ঈশ্বরের সম্মান দিলেন। যিশু তাদের বললেন, ভয় করো না, তোমরা গিয়ে ভাইদের গালিলে যেতে বলো, তারা সেখানেই আমাকে দেখতে পাবে। সেই স্ত্রীলোকেরা যখন চলে যাচ্ছিলেন তখন সেই পাহারাদারদের কয়েকজন শহরে গেল এবং যা যা ঘটেছিল তা প্রধান পুরোহিতদের জানাল। তখন পুরোহিতেরা ও বৃদ্ধ নেতারা একসঙ্গে জড়ো হয়ে পরামর্শ করলেন এবং সেই সৈন্যদের অনেক টাকা দিয়ে বললেন, তোমরা বলো, আমরা রাতে যখন ঘুমাচ্ছিলাম তখন তার শিষ্যেরা এসে তাকে চুরি করে নিয়ে গেছে। এই কথা যদি প্রধান শাসনকর্তা শুনতে পান তবে আমরা তাকে শান্ত করব এবং শাস্তির হাত থেকে তোমাদের রক্ষা করব। তখন পাহারাদারেরা সেই টাকা নিল এবং তাদের যেমন বলা হয়েছিল তেমনই বলল। আজও পর্যন্ত সেই কথা যিহুদীদের মধ্যে ছড়িয়ে আছে।
শেষ আদেশ। যিশু গালিলের যে পাহাড়ে শিষ্যদের যেতে বলেছিলেন সেই ১১ জন শিষ্য তখন সেই পাহাড়ে গেলেন। সেখানে যিশুকে দেখে তারা তাকে প্রণাম করে ঈশ্বরের সম্মান দিলেন, কিন্তু কয়েকজন সন্দেহ করলেন। তখন যিশু কাছে এসে তাদের এই কথা বললেন, স্বর্গের ও পৃথিবীর সমস্ত ক্ষমতা আমাকে দেওয়া হয়েছে, এজন্য তোমরা গিয়ে সমস্ত জাতির লোকদের আমার শিষ্য করো, পিতা পুত্র ও পবিত্র আত্মার নামে তাদের বাপতিস্ম দাও, আমি তোমাদের যেসব আদেশ দিয়েছি তা পালন করতে তাদের শিক্ষা দাও, দেখো যুগের শেষ পর্যন্ত সব সময় আমিই তোমাদের সঙ্গে সঙ্গে আছি।